exclusively on FusionBD.com.
সবাইকে এই মুহূর্তে ওয়েলকাম করছি, তার কারণ হচ্ছে আপনারা এই মুহূর্তে টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8 অ্যানি রয়েছে আপনাদের সাথে। এবং বারটির কথা মনে আছে তো, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার যখন রাত 11টা তখন অবভিয়াসলি শুরু হয়ে গেছে ভালোবাসা উইথ গুরু এতেশম। অ্যানি চলে এসেছে, পুরো রাত 2টো পর্যন্ত থাকবে শুধুমাত্র আপনার সাথে। যাও, অনেক কিছু নিয়েই কিন্তু আজকে আমাদের আয়োজন, এবং পুরোটা সময় জুড়ে কিন্তু অনেক এক্সাইটমেন্ট ওয়েট করছে আপনাদের জন্য। সবাই একটু কনফিউজ হয়ে যান প্রতিবারের মতো, আজকে শোটা হবে তো অফকোর্স হবে, আজকেও রয়েছে একটি ভালোবাসার গল্প। কিন্তু তার আগে আমাদের সাথে থাকবেন কিছুটা সময়ের জন্য, হলো একজন সম্মানিত অতিথি রয়েছেন আজকে আমাদের সাথে। দুজন গেস্ট পেয়েছি আমরা, দুজন গেস্ট নিয়ে আজকে শুরু হবে। শুরুতে একজনের সাথে কথা বলবো, আবারও বলছি আমাদের সম্মানিত একজন অতিথি রয়েছেন, এবং তিনি, তার সম্পর্কে যদি বলতে হয় অনেক কিছুই বলতে হয়, কিন্তু ইন আ শর্ট আমি তার যেই সামারি বলতে পারি, তিনি হচ্ছেন একজন সুপারিনটেন্ডেন্ট অফিসার অফ কাস্টমস। রেহানা পারভিন আপু রয়েছেন আমাদের সাথে আজকে, এবং তার কাছ থেকে কিছু তো শুনব। তার শুধু একটা যে বৈশিষ্ট্য রয়েছে তা কিন্তু না, পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে, সেটা রিভিল আমি একা করব না, গুরু আসবেন, রেহানা আপু আসবেন, একসাথে অন এয়ারে বসে তখন রিভিল হবে। অলরাইট, আর বিশেষ বিশেষ তাই বলে আপনি ভাববেন না যে প্রতিদিনকার যে আমাদের প্রতি সপ্তাহে ভালোবাসার গল্প থাকবে না, সেটা তো একেবারেই হতে পারে না, ভালোবাসার গল্পও থাকছে। তো আজকে দুজন অতিথি নিয়ে আমরা পুরোটা সময় কাটাবো, এবং আজকে খুব এক্সাইটিং কিছু হবে। আর কিছুক্ষণের মাঝে লাইভে চলে আসবো, তাই আপনাকে বলতে চাই যদি এই মুহূর্তে আপনি এফএম রেডিওতে থেকে থাকেন, থাকুন না আমার সাথে, কিন্তু পাশাপাশি লগ ইন করতে পারেন আমাদের ফেসবুক পেজটিতে, facebook.com/capitalfm94.8। সেখানে লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যান, এবং মেম্বার হয়ে গেলেই কিন্তু আপনি সব আপডেটস পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে আমাদের লাইভে জয়েন করতে পাচ্ছেন। এখন রেডিও শোটা যে শুধুমাত্র আপনি কান দিয়ে এনজয় করবেন তা কিন্তু না, চোখে দেখেও এনজয় করতে পারবেন। সেখানে বেশি বেশি করে কমেন্ট করবেন, এবং জানেন তো আপনি যদি ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করে থাকেন তাহলে আপনার সাথে কিন্তু আমার একটা যোগসাজশ তৈরি হয়ে যাবে। তার কারণ হচ্ছে যোগাযোগটা ওই জায়গায় হবে, সেই জায়গায় হচ্ছে আপনাকে খুঁজে পেতে আমার সহজ হবে, এবং আপনাকে একটা কল দিয়ে আপনার সাথে কথা বলতে চাই। শুধু যে আমি একা কথা বলবো তা কিন্তু না, আমার সাথে গুরুও থাকবেন। মোট কথা হচ্ছে আপনাকে কল দিয়ে গুরুর সাথে কথা বলিয়ে দিতে চাই, তাই বেশি বেশি করে আমাদের ভিডিওটা অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে, এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কথাবার্তাগুলো লিখবেন, মনের অনুভূতিগুলো লিখবেন, এছাড়া SMS ও করতে পারেন। SMS করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেসেজ অপশনে যে টাইপ করতে হবে CFM, তারপর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে যাবতীয় কথাবার্তা লিখে পাঠিয়ে দিবেন 6969 এই নাম্বারটিতে। সব কথাবার্তা চলতে থাকবে, ভালোবাসার গল্প শুনবো, ভালোবাসে বিমোহিত হব, তার আগে শুনবো একজন চমৎকার মানুষের লাইফস্টাইল, মানে এই মুহূর্তে সে কেমন চলছে, কেমন চলছে সব দিনকাল, কাজ সেটাই বা কেমন চলছে, দারুণ দারুণ সব সারপ্রাইজ নিয়ে আজকের মতো কিন্তু আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আপনি টিউন করে আছেন এই মুহূর্তে ক্যাপিটাল এফএম 94.8, এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশম। অ্যানি তো থাকছি, কিন্তু খুঁজছি তাকে, আহারে কোথায় পাবো তাহাকে। মিনারের অদ্ভুত সুন্দর একটি গান দিয়ে শুরু করছি, ফিরছি আবারও, সাথেই থাকুন।
একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে, আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে, আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনের অচিন কোণে। আকাশে বাতাসে বসন্ত সুভাসে কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া, অলিতে গলিতে ঘরেতে বাহিরে যে থা যাই ডাকে মোরে তারি ছায়।
রসুন ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেশিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা আটা, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেশিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
আরে ডাক্তার ভাই, যে
কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না।
আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট,
জার্মান VRN প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
4.8 ভালোবাসা উইথ গুরু এদেশম।
ওয়েলকাম ব্যাক। আপনি এই মুহূর্তে টিউন করে আছেন ক্যাপিটাল FM 94.8 অ্যান্ড ইউ রয়েছে আপনার সাথে এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম, এবং পুরোটা সময় জুড়ে আপনার সাথে আমি থাকবো। আর আপনার কথাবার্তাগুলো জানানোর জন্য আপনি আমাদের ফেসবুকে কিন্তু লগ ইন করতেই পারেন। এছাড়াও হচ্ছে আমাদের যাবতীয় আপডেট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আরও একটি ফেসবুক পেজ রয়েছে লাভ গুরু এতেশাম, সেইখানেও কিন্তু আপনি অন্তত লাইক দিয়ে মেম্বার হয়ে গিয়ে আপনি আপডেটেড থাকতে পারেন সবসময়। তার কারণ হচ্ছে সেখানে পেয়ে যাবেন যাবতীয় ইনফরমেশন ভালোবাসা উইথ গুরু এতেশাম নিয়ে। এছাড়া গুরুর ব্যাপারে যে কোনো ধরনের যদি ফরওয়ার্ডেড মেসেজ আপনি পেতে চান তাহলে আপনাকে যে থাকতে হবে যেটা সেটা হচ্ছে সেখানে লগ ইন করে থাকতে হবে, মেম্বার হতে হবে। সো কিছুক্ষণের মাঝেই লাইভে আসবো, আর আপনি আছেন তো, আছেন কিনা সেটা আমাকে জানাবেন অবশ্যই। এবং বেশি করে কিন্তু ভিডিওটা, আমাদের যে ফেসবুক লাইভের ভিডিওটা, সেটা শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু আপনাকে আমি খুঁজে পাচ্ছি না, আর আপনাকে খুঁজে না পেলে আমি কেমন করে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার ফোন নাম্বারটা নিয়ে আপনাকেই কল দিব অন ইয়ারে? আর গুরুর সাথে কথা বলিয়ে দিতে গেলে তখন তো আমার একটা প্রবলেম পড়ে যাব, যখন গুরু আমাকে জিজ্ঞেস করে বসবে কি ব্যাপার আয়নি, আজকে কার সাথে আমরা কথা বলছি, তখন তো আমার কিছুই বলার থাকবে না, সেটা একেবারেই করা যাবে না। তাই আপনি বেশি বেশি করে এখন থেকে না ভিডিওটা অন্তত আমাদের স্টার্ট হওয়ার সাথে সাথে লাইভ সেটা অবশ্যই শেয়ার করতে থাকবেন, তাহলেই আপনাকে খুঁজে পেতে আমার সুবিধা হবে। এবং আরও যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি যখন ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদেরকে ট্যাগ করবেন, সেখানে একটু বেশি করেই ট্যাগ করতে হবে, বিকজ আপনার এমন আশেপাশে অনেক বন্ধুরা রয়েছেন যারা অন্তত ভালোবাসার গল্প শুনতে চান কিন্তু ঠিক আমাদেরকে পারফেক্টলি খুঁজে পাচ্ছেন না, তাদেরকে একটু হেল্প করো না আমাদের কাছে পৌঁছে দিতে। তারাও কিন্তু চলে আসলে অ্যাটলিস্ট নিজের ভালোবাসার অনুভূতির কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে এবং ভালোবাসার কথা শুনতে পারবে, ভালোবাসার কথা বলতে পারবে। পাশাপাশি এটাও বলতে চাই যে আমাদের ভালোবাসার যে গল্পগুলো, আপনার ভালোবাসার গল্পটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আমাদের লভগুরু এত সামনে যে পেজটি রয়েছে সেই পেজে ইনবক্সে, আবারও বলছি অনেকেই বলেন আমার ভালোবাসার কথা বলতে চাই, হটসিটটাতে এসে বসতে চান, আপনাদেরকে আমরা ওয়েলকাম করছি। কিন্তু আপনাকেই খুঁজে পেতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি না জানান আপনার ইনফরমেশন, আপনাকে আমি কেমন করে খুঁজে পাবো? লাভগুরু এতেশাম আমাদের পেজ, সেখানে ইনবক্সে আপনি অবশ্যই লিখবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং পাশাপাশি হচ্ছে আপনার ভালোবাসার ছোট্ট একটা সামারি, স্টোরিটার সামারি আমাকে একটু লিখে পাঠাবেন। তাহলে খুব তাড়াতাড়ি সেটা পড়ে অন্তত সেখান থেকে ইন্টারেস্টেড হয়ে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আপনাকে অবশ্যই ওয়েলকাম জানাবো ভালোবাসার গল্পটি শুনতে। সো ভালোবাসা ছড়িয়ে আছে আসলে চতুর্দিকে এবং দেশের প্রতি ভালোবাসাটা সেটা তো অনেক বিশাল একটা ব্যাপার। এই মুহূর্তে ভালোবাসায় ভেসে যাচ্ছে বাংলাদেশ এবং স্পেশালি আমি তো খুবই প্রাউড ফিল করছি, তার কারণ হচ্ছে আমাদের বাঘিনীরা কিন্তু একেবারেই পিছিয়ে নেই, এগিয়ে আছে এবং অনেক বেশি এগিয়ে আছে। এই তো ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের যে বাছাই পর্বে সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে 49 রানে এবং কনফার্ম করে ফেলছে যে তারা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অংশগ্রহণ করছে। অলরাইট, সো 14 জুলাই ফাইনালে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের, সো কনগ্রেচুলেশনস বাংলাদেশ। আর এছাড়াও আরও একটি খবর যেটা রয়েছে আজকে সেটা হচ্ছে 59তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জয় করেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাওয়াদ আহমেদ চৌধুরী। বাহ, কনগ্রেচুলেশন জাওয়াদ। সাথে আছে 3টি ব্রোঞ্জ এবং 2টি সম্মানজনক স্বীকৃতি। এই না হলে বাংলাদেশ, বাংলাদেশ এর জন্যই আমি বলি যে আমরা আসলে এত ট্যালেন্টেড এবং আমাদের মানুষগুলো, আমরা চাই ঠিক এভাবে এগিয়ে যাক বাংলাদেশ এবং তার প্রতি ভালোবাসা আমাদের বেড়েই যাক এবং আমরা বাড়িয়ে তুলি ভালোবাসা। ভালোবাসা উইথ গুরু এতেশাম চলতে থাকবে এবং থাকবে হচ্ছে ঠিক রাত 2টা পর্যন্ত চলবে। আর আজকে তো আপনার জন্য অনেকগুলো সারপ্রাইজ রয়েছে, বললাম না আজকে আমাদের অতিথি কিন্তু দুজন। প্রথমেই থাকছেন একজন সম্মানিত অতিথি এবং তার নামটা রিভিল করে দিচ্ছি, তিনি হচ্ছেন রেহানা পারভিন, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফিসার অফ কাস্টমস। এবং তার যে দুর্দান্ত কাজ বুঝতেই পারছেন, সে সম্পর্কে আমি কিন্তু যখন একটু তার সম্পর্কে জেনেছি তখন আমি ভীষণ রকম শিহরিত হয়েছি। সেই শিহরণ আপনার মাঝে ছড়িয়ে দিতে তাকে অবশ্যই আমরা ওয়েলকাম করেছি এবং আসবেন তিনি, লাইভেও থাকবেন, তাই আপনাকে বলছি লাইভে থাকতে হবে facebook.com/capitalfm94.8। পাশাপাশি বলতে চাই যে তাই বলে যে আমাদের প্রতিদিনকার ভালোবাসার গল্প রেগুলার যে প্রোগ্রাম সেটা থাকবে না, সেটা কিন্তু একেবারেই না, সেটাও থাকছে এবং পুরোটা সময় জুড়ে আমরা ভালোবাসার গল্প শুনবো। চমৎকার একটি ভালোবাসার গল্প রয়েছে, অস্বাভাবিক সুন্দর, পবিত্র এবং কি বলে, এক কথা আসলে প্রকাশ করা যায় না, খুব চমৎকার একটা ভালোবাসার গল্প রয়েছে আজকে আপনাদের শোনাবো। ভালোবাসা আসলে কি জিনিস সেটা কেমন দেখতে দেখা যায় না, কিন্তু অনুভূতিতে তো অন্তত আমরা বুঝতে পারি ভালোবাসা কি জিনিস। সেই ভালোবাসার অনুভূতি আপনার মাঝে ছড়িয়ে দিতে আজকে কিন্তু গল্পও থাকছে সেই রকম একটা ভালোবাসার গল্প। এই মুহূর্তে বলতে চাই যে ভালোবাসার গল্প এবং এই চমৎকার মানবী তার কথা, এই সবকিছু শুনে, সবকিছু যে শুনতে পাবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটা শুনে কিন্তু মানে সেটা জেনে আমি খুব শিহরিত হচ্ছি এবং এই মুহূর্তে বলতে চাই তোমাকে চাই। কথাটা কিন্তু আমার না, কথাটা অরিজিৎ সিং এর, তার কারণ হচ্ছে সে বলেছে তোমাকে চাই, আমিও তো বলি তোমাকেই চাই। সাথেই থাকুন, ফিরছি আবারও, এত রোমান্টিক কেন গানটা।
তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। সন্ধিয়া যে মন পালাবা বন্দি
কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। এই খেলাধুলো রাত দিনে জানি বারণ করার সাধ্য নেই আর আমার, তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার, বিন্দু থেকে সিন্ধু হয়ে যা আমাকে সাজা, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি মোটরসাইকেল ল্যাপটপ গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন,
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস। আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা সুজি, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
আরে ডাক্তার ভাই যে
কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না।
আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশী, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট,
জার্মান VRN প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি মোটরসাইকেল ল্যাপটপ গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
Welcome back
প্রতিদিনকার মতো তানিয়া রয়েছেন, এছাড়া হচ্ছে শাকিলকে দেখতে পাচ্ছি কানেক্টেড হয়েছেন, আর ফয়সাল তো আছেনই, এছাড়াও আমাদের সাথে মাসুম রানা, তিনি তো প্রতি সপ্তাহে থাকেন, এছাড়া ইন্ডিয়া থেকে আমাদের সাথে থাকেন নওয়াজ শরীফ। সবাই মিলেই কিন্তু এই যে একসাথে একরকম করে আছি সেটাই ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরকে বলছি আমাদের সাথে জয়েন করতে হবে এবং কিছুক্ষণের মাঝে কিন্তু লাইভে চলে আসব। তাই বলছি ফেসবুকে চলে আসুন না, facebook.com/capitalfm94.8, এবং আজকে বলেছি না অনেকগুলো সারপ্রাইজ রয়েছে তার মাঝখানে। আজকে আমাদের অতিথি কিঞ্চিত যোজন, এবং প্রথম যে অতিথি রয়েছেন তিনি হচ্ছেন খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব অবশ্যই সেটা লাইভে, এবং তার পরপরই আমাদের যে রেগুলার ভালোবাসার গল্প সেটাও কিন্তু রয়েছে আমাদের মাঝে। দুর্দান্ত একটা লাভ স্টোরি আজকে আপনার জন্য ওয়েট করছে, এত চমৎকার যে সেটা মুখে বলে বোঝানো যাবে না। আমার সাথে আপনাকে পুরোটা সময় থাকতে হবে এবং শুনতে হবে, এবং আপনার কথাবার্তা অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করতে হবে। ফেসবুকে তো আপনি কমেন্ট করতেই পারবেন ভিডিও নিচে, আর পাশাপাশি হচ্ছে আমাদের সাথে অন্তত জানাতে পারেন যে আপনি আছেন। ওয়েল, থাকছি ঠিক রাত দুটো পর্যন্ত, আর কিছুক্ষণের মধ্যে লাইভে চলে আসার আগে অন্তত বলতে চাই যে আমার বন্ধুরা কিন্তু আমার সঙ্গে থাকছেন এবং তাদের যে কথাবার্তাগুলো শেয়ার করছেন, এবং ভিডিওটাও কিন্তু লাইভ ভিডিওটা সেটা শেয়ার করতে হবে অনেক বেশি। তার কারণ হচ্ছে আপনি যত বেশি শেয়ার করবেন তখন আপনাকে খুঁজে পেতে আমার খুব সহজ হবে, এবং আপনাকে আমি প্লিজ আপনার সাথে একটু ফোনে কথা বলতে চাই। প্লিজ আপনি ভিডিওটা শেয়ার করে আপনাকে অন্তত আপনার সাথে কথা বলার সুযোগটা আমাকে করে দিন। আর আমি ফোন করা মানে হচ্ছে গুরুর সাথে কথা বলার একটা স্কোপ তৈরি হয়ে যাওয়া, বুঝলেন তো? সেটা বিটুইন ইউ অ্যান্ড মি, এটা কিন্তু আমরা বাইরে বলবো না, ওকে? শুধু আপনার আমার মাঝে থাকছে। তো বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন এবং আমাকে জানিয়ে দিবেন যে আপনি অনেক বেশি শেয়ার করেছেন। আপনার সাথে যোগাযোগ করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়া হবে এবং আপনাকে অবশ্যই ফোন করা হবে। আজকের ভালোবাসার গল্পটা কিন্তু একেবারেই অন্যরকম এবং খুব চমৎকার। আসলে ভালোবাসার যে কত প্রকারের হয়, কত ধরনের হয়, সেটা মুখে বলে আমরা হয়তো কাউন্ট করে বের করতে পারবো না, কিন্তু ভালোবাসার গল্পগুলো এক একজনের কাছে এক এক রকম হয়। প্রতিটা মানুষের ভালোবাসার গল্পগুলো কিন্তু ডিফারেন্ট। আমরা দেখা যায় যে একসাথে বলতে গেলে ও আচ্ছা সেই তো একই গল্প, না, প্রত্যেকের গল্পের ভেতরের অনুভূতি এবং অনুভূতির ভেতরে যে ভালোবাসা সবকিছু কিন্তু ডিফারেন্ট। সো সেই ডিফারেন্টটাকে টাচ করতে হবে এবং নতুন নতুন ভালোবাসার শিক্ষা নিতে হবে। তার কারণ হচ্ছে এই যে আমাদের সামাজিক অবস্থা এই মুহূর্তে যে পরিমাণে এসে পৌঁছে গেছে তাতে দেখা যায় যে আমরা অনেক বেশি কিন্তু একটা অস্থিরতার মাঝে কাটাচ্ছি, নিজেদের মধ্যে যে শুদ্ধ ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে ফেলছি অথবা ভুলেই গেছি শুদ্ধ ভালোবাসা কি। অন্তত এই জেনারেশন বলে কথা না, এই বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনটাতে অন্তত ভালোবাসার গল্পগুলো শুনতে শুনতে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারবো, সত্যিকারের একটা ভালোবাসা খুঁজে পাবো, এবং যার প্রতি ভালোবাসার টানটা থাকবে তার প্রতি একটা শুদ্ধ ভালোবাসা রাখবো, সেই প্রমিসটা কিন্তু আমাদের মাঝে থাকতে হবে। কারণ কিছুক্ষণের মধ্যেই আবার আসছি, তাই ভাবছিলাম যে গল্প একবার শুরু হয়ে গেলে তো আর গান শোনাতে পারবো না, এই মুহূর্তে না হয় আরেকটা গান শুনে আসি। আমার অনেক ফেভারিট একটা সিঙ্গার মোনালি ঠাকুর, খোয়াব দেখা, একটু ডিফারেন্ট একটা টেস্ট নেই না, একটু ভালো লাগবে।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
जब भी देखे तुझको नजर बे दिखाया हो जाए।
ভাইবে চলে গেছি আমরা, একটু পার্টি মোড আনার চেষ্টা করলাম। তার কারণ হচ্ছে আমার বন্ধুরা একটা অস্থিরতায় রয়েছে, তাদের অস্থিরতা দিয়ে কিছুটা কমানোর চেষ্টা করেছি। এনি আছে এই মুহূর্তে, আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8 এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম, চলবে ঠিক রাত দুটো পর্যন্ত। এবং আজকে আমরা সাধারণত ভালোবাসার গল্প শুনি, সেটা তো অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে আরো একজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে এবং তার কথাও আমরা শুনবো। সো দুজন গেস্ট থাকছে আজকে এবং রেগুলার যে প্রোগ্রাম আমাদের ভালোবাসার গল্প, সেই ভালোবাসার গল্প থাকছে। আমার বন্ধুরা কিন্তু অলরেডি আমার সাথে জয়েন করেছে এবং অনেকেই অনেক কথা বলছে, এবং আমি যেটা বলতে চাই যে কিছুক্ষণের মাঝে কিন্তু লাইভে চলে আসবো। কখন লাইভে আসবো সেটা নিয়ে ভীষণ রকম অস্থিরতায় ভুগছে আমার বন্ধুরা। একেবারে অস্থির হবার কিছু নেই, তার কারণ হচ্ছে কথা দিয়েছি যখন লাইভে আসবো অবশ্যই আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আর তাড়াতাড়ি এসে আপনার সঙ্গে আমার গান, কথাবার্তা, গল্প, আড্ডা এ তো চলতেই থাকছে, এবং আপনার কথাবার্তাগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে হবে। আর আমাদের ফেসবুক পেজটি খুঁজে পেতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে মনে হয় না, আপনার ফেসবুকে সার্চ বারে গিয়ে যদি আপনি টাইপ করেন ক্যাপিটাল এফএম 94.8 তাহলে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের সেই অথেন্টিক পেজটি। ইটস এ বিউটিফুল পেজ, ট্রাস্ট মি। আমার সব বন্ধুরা সেখানে রয়েছে, আপনিও জয়েন করে আমাদের বন্ধু হয়ে যান না, একটা মেম্বার অন্তত লাইক দিয়ে মেম্বার হয়ে যাচ্ছেন এবং সব ব্যাপারে আপডেট থাকছেন এবং আপনার কথাবার্তাগুলো আমার সাথে শেয়ার করছেন। অনুভূতিগুলো সবচেয়ে বেশি শেয়ার করা দরকার, তার কারণ হচ্ছে ভালোবাসা অথবা ভালো লাগা কিংবা খারাপ লাগা, মন্দ লাগা, যে রকমই একটা ফিল থাকুক না কেন, সেগুলো আমার সাথে শেয়ার করতে থাকুন। এবং পেজটার নাম আমি আরো একবার বলছি, ক্যাপিটাল এফ এম 94.8। খুব ইজি খুঁজে পাওয়া, এবং আমাদের সাথে থাকতে হবে পুরোটা সময়, এবং তার কারণ হচ্ছে কিছুক্ষণের মাঝে কিন্তু আমরা লাইভে চলে আসব। এবং মনে আছে তো, ভিডিওটা বেশি করে অন্তত আপনি যদি শেয়ার করেন তাহলে কি হবে, এই যে আপনাকে বলছি, হ্যাঁ ভিডিওটা শেয়ার করুন তো, কারণ হচ্ছে আপনাকে আমি খুঁজে পেতে চাই, আপনাকে খুঁজে পেয়ে আপনার সাথে কথা বলতে চাই, আপনাকে ফোন করতে চাই, তাই খুব তাড়াতাড়ি শেয়ার করতে থাকুন। আর কিছুক্ষণের মাঝে আমাদের যেহেতু লাইভে চলে আসবো, অবশ্যই আমাদের পেজটিতে থাকতে থাকবেন। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ফেসবুকে অন্তত পোস্টে কমেন্ট এবং লাইক দিয়ে আমার বন্ধুরা আমাদের সাথে রয়েছেন। অচিনপুরের রাজকুমার রয়েছেন, বাহ, হিয়া মনে রয়েছেন আমাদের সাথে, সায়েম আল সজীব রয়েছেন, শহীদুল ইসলাম পাপনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, বিকেলে ভোরের ফুল রয়েছেন, বিকেলে ভোরের ফুল ডিফারেন্ট। আর হচ্ছে এদিকে ইন্তাসার নায়লা রয়েছেন, বকুল হোসেনকে দেখতে পাচ্ছি কানেক্টেড রয়েছেন, রেহমান আরাফাত রয়েছেন, লালন রয়েছেন আমাদের সাথে, তানিম হক কানেক্টেড হয়ে গেছেন, ফাতেমা আক্তার আপনিও আছেন দেখি, কেমন আছেন বলেন তো। আর হচ্ছে এদিকে সাজিদুর রয়েছেন আমাদের সাথে, শাহেদ রহমান কানেক্টেড হয়েছেন, হিমেল কুমার রাজ রয়েছেন আমাদের সাথে, সোহেল ইসলাম চলে এসেছেন, আর এদিকে সাইদ সুজন খান রয়েছেন, তুলসী না তসলিম হোসেন, আমি যদি ভুল না বলে থাকি, তিনিও আছেন আমাদের সাথে, তানজিনা নবী রয়েছেন, আর হচ্ছে একজন হিরোকেও দেখতে পাচ্ছি কানেক্টেড হয়েছেন, আরিয়ান আনাস রয়েছেন, জীবন রয়েছেন আমাদের সাথে, শেখ ওসমান রয়েছেন, আলামিনকে দেখতে পাচ্ছি অলরেডি কানেক্টেড হয়েছেন, আর এদিকে হচ্ছে আলাউদ্দিন রয়েছেন আমাদের সাথে, রেজাওয়ানুল হক। মাঝে মাঝে নামগুলো পড়তে গিয়ে না আমি ভীষণ রকম ভাবে জেগে খেয়ে যাই, তার কারণ হচ্ছে নামগুলো একটু মাঝে মাঝে ডিফারেন্টও মনে হয়। ওয়েল, অনেক বন্ধুরাই কিন্তু আমাদের সাথে রয়েছে। আশরাফুলকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিনে কেন পাই না। তার কারণ হচ্ছে প্রতিদিন দেখা পেলে সব জিনিসটা ভালো লাগবে না, তখন ডাল ভাত হয়ে যাবে, তখন বিরিয়ানির যে মজাটা সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না। আর ঠিক এই মুহূর্তে আমার মনে হয় যে যে সময়টার জন্য আপনি ভীষণভাবে অপেক্ষা করছেন, এতক্ষণ ধরে কোয়েশ্চেন করছেন যে কি বলে কখন গুরু আসবে, কখন গুরু আসবে, বলা যাচ্ছে যে এই মুহূর্তে আপনাকে আমার বলতেই হয় যে যার জন্য আমরা অপেক্ষায় থাকি বৃহস্পতিবার রাত 11টায় অন্তত সেই মানুষকে শুনতে পাবো। আমি বকবক করেছি তো কি হয়েছে, তাই বলে কি মানুষটা আসবে না, চলে এসেছেন আমাদের মাঝে এবং আর কোনো কথা না বাড়ি আমার মনে হয় এই মুহূর্তে তাকে আমার ওয়েলকাম করা উচিত। অস্থিরতা আপনার আমার আমাদের দুজনেরই একটু কমুক।
চলো সাথী এনে তেষ্টারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। রেডিও ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনে সবাইকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এখন আমাদের সাথে যুক্ত আছো তাদেরকে অনেক ভালো লাগা, দারুণ ভালোবাসা, অনেক মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছি। ভালোবাসার চমৎকার এই সম্মেলন কেন্দ্র ভালোবাসা উইথ গুরু এতেশাম ক্যাপিটাল FM 94.8 আজকের আয়োজন মুখিয়ে থাকে বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণের জন্য, যখন প্রত্যেকটি মানুষ ঘৃণার কথা বলছে, যখন প্রত্যেকটি মানুষ একজন আরেকজনকে ওভারল্যাপ করার কথা চিন্তা করছে, যখন সবাই চিন্তা করছে যে কিভাবে সমস্ত কিছুকে ছাপিয়ে যায়, একজন ভালোবাসার কাঙ্গাল, একজন ভালোবাসার ফেরিওয়ালা মুখিয়ে থাকে শুধুই তোমাদের জন্য। চলো ভালোবাসায় বুধ হয়ে থাকি, চলো শুধুই ভালো লাগার কথা বলি, চলো ভালোবাসায় পাগল হয়ে যায়, শুধু মহব্বতের কথা বলি, শুধু এশকে দিওয়ানা হয়ে যায়। এ এশক, এ মহব্বত, এই টান, এই ভালোবাসা মানুষের সাথে মানুষের, মানুষের সাথে প্রকৃতির, মানুষের সাথে পরমাত্মা, এই ভালোবাসা চলতে থাকুক অবিরত অকৃত্রিম ভাবে। মানুষ যত বেশি খারাপের কথা বলুক না কেন, যত বেশি কষ্টের কথা বলুক না কেন, যত রকম সমস্যার প্রসঙ্গের ভেতর দিয়ে যাক না কেন, এই বিষয়টা অবশ্যই পরিষ্কার, সমস্ত ঘৃণাকে ছাপিয়ে যদি কোনো বিষয় এক্সিস্ট করে সমস্ত পৃথিবীতে, তার নাম ভালো লাগা, তার নাম ভালোবাসা। এবং ভালোবাসার যত রকম ব্যাখ্যা দেওয়ার আমি চেষ্টা করি, বারবারই হয়তো বলতে মন চায়, তোমার আমার অস্থির ওড়াউড়ি বরাবরের মতো, তুমি দূর আকাশের ঘুড়ি আর আমি যেন তোমার কাছে সত্যি সুতোর লাটায়। তুমি জানো কি না জানি না, প্রত্যেক দিন এই প্রকৃতি দুলহানের মতো সাজে, তুমি আমি প্রাণ ভরে দেখব বলে আমার এই কান সবসময় উৎকর্ণ হয়ে থাকে, তোমার না বলা সেই কথাগুলো শুনব বলে। তুমি এটাই জানো কিনা জানি না যে হাত বাড়ালে উথাল পাথাল জ্যোৎস্না আমাদেরকে দেখে মুচকে হাসে, তুমি আমি প্রাণ ভরে দেখব বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে আমি, তোমাকে একটা স্বপ্নের নীড় দেব বলে যেখানে জীবনের চুরি যাওয়া আলোতে ব্যালকনিতে বসে তোমার বাড়িয়ে দেওয়া চায়ের কাপে দেব তৃপ্তির চুমুক। জান আমি স্টিল কনফিউজড, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি নাকি তার চাইতে অনেক বেশি শ্রদ্ধা করি, কারণ তুমি আমার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা বলে। ভালোবাসার এই রূপ রং আর বৈচিত্র্য চলতে থাকে প্রতিদিন, প্রতি মুহূর্ত অহর্নিশ। তোমরা ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসার এই সিলসিলা চলে আসছে গত প্রায় 10-12 বছর। লোকগুরু একটা ক্যারেক্টার আমি ধারণ করেছি, ক্যারেক্টার এস্টাবলিশ করেছি। তোমরা সাথে আছো তাই, তোমরা ভালোবাসো তাই, যেদিন উচ্ছিষ্টের মতো ছুঁড়ে ফেলে দিবে সেদিন অফকোর্স তোমাদের কাছে আসবো না। আই লাভ ইউ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছ ক্যাপিটাল এফএম 94.8 এ, আরেকবার দারুণ ভালো লাগা অসম্ভব ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাই দ্য ওয়ে, দারুণ দেখাচ্ছে তো, চোখ এত বড় দিন দিন না হয় যে চোখের মধ্যে ডুব দিয়ে সমুদ্রের অবগাহন মানুষ খুঁজে পায়, দারুণ দেখাচ্ছে। শুধুই বলবো আমার কো অ্যাঙ্কার, নাইস পার্সন, এট দ্য সেম টাইম ক্যামেরাম্যান। শুধুই কি তুই চোখের উপরে ফোকাস করতে পারবি আনির? এ কি তোর চোখের ব্যাপার নাকি কাজলের ক্যারিশমা? অনেক বেশি লম্বা দেখাচ্ছে। হাম লোক ঠেরা গরিব আদমি, ভালো কিছু দেখলেই ভূত হয়ে যায়।
কিন্তু আরেকটা ব্যাপার আছে না, আরেকটা কথা আছে না, যে বিউটি লাইজ ইন দা আইজ অফ দা বিহোল্ডার। সো এটাও একটা ব্যাপার।
সো ওই ইন দ্যাট সেন্স অফ কোর্স ক্রেডিট গোস টু মি, যে ওই ভালো লাগার চোখ দিয়ে অবশ্যই ভালো লাগার মানুষকে দেখে। আমি অফকোর্স প্রিটি শিওর যে পৃথিবীতে যদি ক্যারিশমেটিক সৃষ্টি স্রষ্টা কিছু করে থাকেন, অফকোর্স এটা লুকিয়ে আছে শুধুই তো ওদের মাঝে, নারীত্ব। যে নারী বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে এই পৃথিবীতে এই আমাদের মানুষদেরকে, আমাদের মতো অভাগাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতার জন্য এই মর্তে আসে, এই পৃথিবীতে আসে। এবং বারংবারই আমি বলি যে ভালোবাসার কথা আমি বলছি, যে প্রেমের কথা আমি বলছি, যে যারা পরিমাণ ভালো লাগার কোনো কিছু যদি পৃথিবীতে এক্সিস্ট করে থাকে তা নারীত্বের হাত ধরেই আসে।
আমার মনে হয় অন দ্যাট নোট এখানে একটা ছোট্ট খাটো রোমান্টিক গান হতে
পারে, প্লিজ দিয়ে দে, ভেসে যায় আজ।
এবং আমি লিসেনারদেরকে বলবো, আমরা কিন্তু লাইভে চলে এসেছি, অতএব আপনাকে অবশ্যই এখন জয়েন করতে হবে আমাদের সাথে facebook.com/capitalfm94.8, এবং ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করুন, না হলে আপনাকে আমি খুঁজে পাবো কেমন করে? কারণ আপনাকে কল করে গুরুর সাথে কথা বলিয়ে দিব, সেই কথা তো আমি দিয়েছি আপনাকে।
Wow, this is really outstanding. It's really praiseworthy, dear. Your song is good, of course it's good.
কারণ আমার কাছে মনে হয় এই সময়, বর্তমান সময়ে আমরা আমাদের মাঝে যে অস্থিরতা তৈরি হয়েছে, দেখা গেছে যে ছোট ছোট ছেলেমেয়েরা কিংবা টিনেজ প্রেমটা কখনোই কোনোভাবেই টিকছে না, এবং দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত সরে যাচ্ছে, এবং কোন ধরনের ডিসিশন ছাড়া কোনো কিছু ভেবে না চিনতেই দেখা যাচ্ছে যে প্রেমে পড়ে যাচ্ছে, এবং দুদিন পরে যখন সেন্স ফিরে আসছে তখন আবার ফিরে যাচ্ছে সবাই সবার মাঝে।
আচ্ছা, তাই আমার এই কবিতার সাথে তুই কতটুকু একমত? দেখতো খুব ছোটবেলায় লেখা কবিতা, এটা কতটুকু একমত তুই বলবি? একজন নারীত্বের কথা আমি বলছিলাম সেই দৃষ্টিভঙ্গি থেকে বলবি? ওকে,
অবশ্যই। আমার কাছে মনে হয় যে অন্তত প্রত্যেকটা নারী, আমরা যারা নারী আছি, তারা যখন ভালোবাসাটা চাই তখন কিন্তু ভালোবাসার মাঝে মানুষ, ভালোবাসার মানুষটার মাঝে এমন একজনকে খুঁজি যার মাঝে বিরাজ করবে আমার বাবার এবং আমার ভাইয়ের গুণাগুণগুলো, যে আমাকে আস্থা এবং আশ্রয় এই দুটোই দিতে পারবে। এবং আমি যতবারই প্রতিবার শোতে যতবার শুনি এবং আমি অপেক্ষায় থাকি বারবার এটা শোনার জন্য, তার কারণ হচ্ছে এত চমৎকার একটা আস্থা রয়েছে সেখানে। ভালোবাসার যে ডেফিনেশন রয়েছে সেটা কিন্তু এক অ্যাঙ্গেলে না, আমার কাছে মনে হয়েছে সার্বিকভাবে ভালোবাসাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে সেখানে।
ওকে, বাট বাংলাদেশ, বাঙালিয়ানা, সোনার বাংলা, যত ভাবে এটা উপস্থাপন করি না কেন, এটা অস্বীকার করার কোন সুযোগ নেই যে এই প্রেক্ষাপট কিন্তু এখনো বিরাজমান এই দেশে। যেমন একজন বাচ্চার জন্ম হলো, রাইট, প্রেক্ষাপটটা চিন্তা করো, একটা বেবির জন্ম নিয়েছে এবং তাকে ঘিরে সবাই হয়তো এই ধরনের কোন তথ্য দেওয়ার চেষ্টা করছে যে ওরা তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথি তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখেছি চারিপাশ আনন্দে আধা, তোর লাগে মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুখ তাগু ঘুরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে, তোরা সবে সাত রাজার ধন। কেন বলছে জানিস সাত রাজার ধন? কিন্তু ছেলে সে, এ কারণে।
আচ্ছা,
আমি কি বুঝাতে পারছি?
অফকোর্স।
দেখে যা দেখে যা রে, তোরা সবে সাত রাজার ধন, সোনার সিহ দামি, হীরের সে খাঁটি, ওরে মোতির বাজান বাজান মাজান না কিন্তু বাজান, সোনার সে দামি, হীরের সে খাঁটি, ওরে মোতির বাজান। আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল, তোর মাঝে বেঁচে থেকে এ ধরাই সার্থক হয়েছে মোর জন্ম, ওরে আমি ধন্য, আমি ধন্য। কিন্তু এখনো টিপিক্যাল এই মাইন্ডসেট আমাদের দেশে বিরাজমান। কিছু মানুষ কিন্তু স্রোতের বিপরীতে সাঁতার কাটে, কিছু মানুষ রিভার্স করে দেয় পুরো পিকচারটাকে, কিছু মানুষ সামনে থেকে নেতৃত্ব দেয়। তখন বুঝতে আর দ্বিধান্বিত হয় না যে ছেলে বা মেয়ে হিসেবে চিন্তা না, মানুষ হিসেবে চিন্তা করতে বাধ্য করে। শুধু তাই না, একজন মানবী সামনে থেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে একটা পরিবারকে, একটি সমাজকে, একটি মহল্লাকে, ইনফ্যাক্ট একটি দেশটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই মেয়েদের এক্সপিরিয়েন্স যখন কাছ থেকে করার দেখার সুযোগ হয়, এই মানুষগুলোকে যখন সামনে থেকে দেখার নহবত তৈরি হয়, এই মানুষগুলোকে যখন একদম সামনাসামনি দেখি, তখন অফকোর্স একজন মা, একজন বোন, একজন ভালো লাগা শ্রদ্ধারণ দারুণ এক ব্যক্তিত্বকে মনে হয় খুব চমৎকারভাবেই সামনে থেকে আবিষ্কার করি। এমনই একজন কিন্তু আমাদের সাথে আজকে আমাদের ভালোবাসা উইথ গুরু এত শ্যাম ক্যাপিটাল এফএম 94.8 এর আজকের আয়োজন উপস্থিত। অনেক শ্রদ্ধার সাথে, দারুণ ভালো লাগার সাথে সেই মানুষটিকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি। ওনার সম্বন্ধে ছোট্ট করে একটু বলা যায়, এখন উনি ব্যক্তি জীবনে সুপারিনটেনডেন্ট অফিসার রেহেনা পারভিন, যিনি বাংলাদেশের স্পেশাল, আমি জানি আর্লি এজ থেকেই কিন্তু এ ধরনের কম্পিটিটিভ অ্যাক্টিভিটিজের মধ্যে, স্পোর্টস অ্যাক্টিভিটিজের মধ্যে ওনার পার্টিসিপেশন ছিল, বাংলাদেশের দ্রুততম মানবীয় তিনি ছিলেন। এবং আমি যতটুকু তার সম্বন্ধে খোঁজ নিয়ে জেনেছি যে একজন মানুষ যে সত্যিকার অর্থে সমস্ত প্রেক্ষিতকে চেঞ্জ করে ফেলতে পারে, একজন মানুষ যে সত্যিকার অর্থে সামনে থেকে চমৎকারভাবে নেতৃত্ব দিতে পারে, একজন মানুষ যে সত্যিকার অর্থে একটি পরিবার, একটি সমাজ, একটি দেশের ভালো লাগার দারুণ এক উপলক্ষ হতে পারে, সেই মানুষটিকে আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি সেই মানুষটির ক্ষেত্রে অবলীলায় সেই কথাটি বলা যায়। সো ক্যাপিটাল এফএম ভালোবাসাবিদ গুরু হয়তো সময় আজকের আয়োজন সত্যি অনেক বেশি সম্মানের, দারুণ বেশি ভালো লাগার, অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আয়োজনে। আমি আই এম রিয়েলি রিয়েলি অনার্ড যে আপনার সাথে আমি আজকে ফ্রেম শেয়ার করার সুযোগ পাচ্ছি।
আমার খুবই ভালো লাগছে। আমি শুরু করি, যদি বলি দূরত্ব কাকে বলে, হয়তো তুমি অনায়াসে বলবে আমরণ মৃত্যু পর্যন্ত। কথাটা কি ঠিক? মোটেও না। আমি বলি দূরত্ব, দূরত্ব কি বহুদূর, দূরত্ব কি ছুঁয়ে দেখা যায়। তুমি আছো, আমি আছি, খুব কাছে, হৃদয়ের স্পন্দন তোমাকে ছয়, আমি তোমাকে ছুঁয়ে থাকি, হৃদয়ের স্পন্দন থুপ 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 করে তোমাকে একটা একটা করে হৃদয়ের সব কথা বলা। তুমি আছো, আমি আছি, অথচ কখনোই বলা হয়নি আমি ভালোবাসি, আমি ভালোবাসি তোমায়। এর চেয়ে দূরত্ব বন্ধু আর কি কিছু আছে? কখনো যা বলিনি এসো আজ বলি, ভালোবাসি, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি আমি। ধন্যবাদ।
আউটস্ট্যান্ডিং, আমার চোখে তো পানি চলে আসছে।
ভালোবাসা সে কি আকুল অনুভূতি,
রিয়েলি রিয়েলি গুড। আমি তাকে একভাবে যতটুকু খোঁজ খবর নিয়ে জানি এবং চিনি, দারুণ এক রূপ নতুন ভাবে আবিষ্কৃত হল। আমরা সত্যি সত্যি অনার্ড আপনার প্রেজেন্স, এবং যেভাবে শুরু আপনি করলেন ভালোবাসাবিদ গুরুত্বের সময় আজকের এই আয়োজন ক্যাপিটাল এফএম 94.8, সত্যি শ্রদ্ধার সাথে অনেক ভালো লাগার সাথে স্মরণ করবে আপনার এই উপস্থিতি। একটু শুনি আপনার সম্বন্ধে, আমি আপনার সম্বন্ধে আরো ডিটেলে জানতে চাই। যে আমি বিগিনিং এ বলছিলাম যে একটা সময় ছিল যখন, বা ইনফ্যাক্ট এই সময় থেকে, এই পারসেপশন থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি, কিন্তু কিছু মানুষ আছেন, কিছু মানুষ এত চমৎকারভাবে সামনে থেকে নেতৃত্ব দেন যে দারুণ গর্বে অটোমেটিক মাথা নজু হয়ে আসে, ভালো লাগায় মুচ্ছমান হই। অ্যান্ড অফকোর্স পরিবার, সমাজ, দেশ, এবং মনে হয় যে এমন মানুষ বিভিন্ন রূপে আসুক বারে বারে। আমি যেমন এক ছেলের বাবা, আমার ছেলের বয়স 6 বছর, আয়মান এহতেশাম, বারবার স্বপ্ন দেখি এমন এক কন্যা সন্তান পৃথিবীতে আসুক যে আপনার আদলে আসুক এবং তার গর্বিত সন্তানের বাবা আমি হই। সো আপনার কাইন্ড অফ পার্সন, কাইন্ড অফ পার্সোনালিটি, যে মানুষগুলোকে মানুষ এইভাবে পেতে চায় বিভিন্ন রূপ রং আর বৈচিত্র্যে, আপনাদের এই নারীত্বকে, নারীসত্তাকে পেতে চায় তাদের জীবনে, অনেক ভালো লাগার জায়গা হিসেবে, অনেক ভালোবাসার জায়গা হিসেবে। সো কেমন লাগে, কেমন অনুভূতি হয় যে আপনাকে ঘিরে অনেকগুলো স্বপ্ন কাজ করে আপনার পরিবারকে ঘিরে বা আপনার পারিপার্শ্বিক পরিমণ্ডলে?
আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আসাই শুধু স্বপ্ন দেখার জন্য নয়, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের বাস্তবতার দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। এটা আমার কাছে, আমি আমার নিজের জীবন দিয়ে যেটা দেখেছি যে আসলে ভালো থাকতে চাইলেই ভালো থাকা যায়। অনেকে হয়তো বলে যে ভালো নাই ভালো নাই, আসলে সব পরিস্থিতিতে ভালো একটা কিছু তৈরি করে নেওয়াটাই হচ্ছে জীবন। প্রত্যেকটা মানুষেরই পেছনে কিছু পাওয়ার পেছনে কিছু গল্প থাকে, যেগুলো হয়তো মানুষ মনে করে যে আমি অনেক কষ্ট করছি, অনেক আমার এই কষ্টের আমি প্রতিদান পাইনি। তা আসলে পৃথিবী প্রত্যেকটা স্টেজে প্রতিদান দিয়ে দেয়। আমি যা চাই, আমি যেভাবে চাই, সেভাবে যদি আমি নিজে তৈরি করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় পৃথিবীটা আমারই। আমি স্বপ্নের অনেক কাছে, আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন পূরণের খুব কাছাকাছি যেতে চাই। এবং আমি আমি দেখেছি যে আমি আমার আমার স্বপ্নগুলো খুবই ছোট ছোট, আমি খুব নগণ্য একটা মানুষ, আমার মধ্যে ওরকম কোনো কিছু নাই যেভাবে আপনি আমাকে উপস্থাপন করেছেন। সেটা আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি পাওয়া, আমি এত কিছু নই, শুধু আমি ভালো থাকতে ইচ্ছা করে আমার, আমার ভালো থাকার খুব শখ, ভালো থেকে মরে যেতে চাই, ভালো রাখতে চাই, কোনো মানুষ ভালো থাকুক সেটা আমি সবসময়ই চাই। আর আমার খেলাধুলার ব্যাপারে যদি আমি বলি, সেটা আসলে প্রথমত আমি পেয়েছি একেবারে আল্লাহ প্রদত্ত। আমি প্রথম রেজাল্ট হয়েছে যখন তখন আসলে আমার বুঝারই কথা না যে আমার রেজাল্ট হয়েছে, আমি বাংলাদেশে ফার্স্ট হয়েছি, সেটা আসলে একদমই আমার কাছে স্বপ্ন ছিল, খুবই খুব বেশি কঠিন পরিশ্রম করে আমার আসতে হয় নাই। আমি প্রথমে আমি স্মরণ করব খেলাধুলার বিষয়ে, ব্রজগোপাল শাহ কালাদা, উনার কাছে আমি পাবনায় প্র্যাকটিস করেছি প্রথম। তারপরের থেকে আসলে আমার আর পেছনে ঘুরতে হয় নাই, প্রথমবারই আমি বাংলাদেশে ফার্স্ট হয়ে যাই এবং এরপর থেকে আমার আসলে আর পেছনে ঘুরতে হয়নি। এরপরে আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল গেমস করেছি, তারপরে তো চাকরি বাকরি, তারপরে বাচ্চা। আমার কাছে তো মনে হয় যে পৃথিবীর সব স্বপ্ন মনে হয় বাচ্চা দিয়েই পূরণ হয়ে যায়। আমার বাচ্চারা একেবারে জান ভরা বাচ্চা, আমি সত্যি সত্যি খুব খুব বেশি প্রাউড আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার বাচ্চারা খুব ভালো, আমার সংসার ভালো, আমার মা বাবা ভালো, আমার শ্বশুর শাশুড়ি ভালো, আমি সব কিছু ভালো পেয়েছি, সব কিছু, মানে একদম একেবারে নিজের মতো। আমার বন্ধু বান্ধব বলেন, মা বাবা বলেন, বাবা ভাই বোন বলেন, একেবারে একদম আত্মার।
ওকে, উনি বলছিলেন যে তার ব্যাপারে একটু বাড়িয়ে বললাম কি, আসলে কি তিনি এত কিছু ডিজার্ভ করেন যতক্ষণই প্রশংসামূলক কথাবার্তা আমি উপস্থাপন করেছি? আমরা বাঙালিরা, বাংলাদেশিরা বিনয়ের সাথে বলছি যে নিজের ঘরের গর্বের জিনিসটা রিপ্রেজেন্টেশন খুব কম করেই করি, কিন্তু যখন লুকাকু কিছু করে, লুকাকুই তো নাম নাকি প্রনাউন্সিয়েশন ভুল করলাম, বেলজিয়াম, ওকে, লুকাকু যখন কোনো কিছু করে তখন কিন্তু অনেক বড় করে, অনেক বড় পরিমণ্ডলে এই জিনিসটা প্রকাশিত হয়, প্রতিভাত হয়। লুকাকু আর্লি এজ, যেমন কথা প্রসঙ্গে তার জীবন প্রসঙ্গে নিয়ে বলছিল যে ক্ষুধার্ত মানুষের সামনে কোনো সময় বাজি ধরতে নেই, আর ক্ষুধার্ত মানুষের সামনে বাজি ধরলে সে বাজিতে হেরে যাবে তুমি, সেটার পসিবিলিটি বেশি থাকে। এবং তার নানাকে স্মরণ করে বারবার করে বলছিল যে নানা তুমি বলছিলে যে তোমার মেয়ের দায়িত্ব নিতে, মানে তার মায়ের কথা বলছে, তুমি দেখে যাও আমাদের ঘরে এখন আর ইঁদুর দৌড়ায় না, আমাদের সোফা হয়েছে, আমাদের সমস্ত কিছু, সমস্ত সুখ আছে, এবং কত পরিযত্নে, কত যত্নে লালন করছি তোমার তোমার মেয়েকে, ইনফ্যাক্ট আমার মাকে। সেই কথাটা অনেক বড় করে আমি বলি। রেহনা পারভিন, তার একজন সুপারিনটেন্ডেন্ট অফিসার কাস্টমস অ্যান্ড অফকোর্স দ্রুততম মানবী, সেই প্রসঙ্গগুলো কিন্তু খুব সংক্ষেপেই সহজে বলে দেয়া যায়, কিন্তু এইটা শুনলে অবাক হবি আনি যে কোন প্রেক্ষিত থেকে সে এই জায়গাগুলোকে অ্যাচিভ করেছে। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, যতটুকু ইনফরমেশন আমরা কালেক্ট করার চেষ্টা করেছি, যে সময়টাতে সে এই জায়গাগুলোকে সফল হয়েছে, এই জায়গাগুলো সিকিউর করেছে, সেই সময়টাতে কিন্তু রাজশাহীর পরিমণ্ডল বা প্রেক্ষিত কখনোই একটা মেয়ের জন্য এত উপযোগী ছিল না, এত বেশি সমালোচনা, এত বেশি রাজশাহী মানুষগুলো কিন্তু ভালো মানুষ হিসাবেই আমরা জানি, আমিও কিন্তু তাই বিশ্বাস করি, আমিও রিপ্রেজেন্ট করি এই ঘরানাকে, প্রাণের শহরে রাজশাহী। কিন্তু যখন একজন মেয়ে সামনে থেকে এগিয়ে কিছু করছে বা সামনে থেকে রিপ্রেজেন্ট করছে, তখন কিন্তু কেউ পেছন থেকে কথা বলতে কোনোভাবেই কার্পণ্য করে না, এবং এমন এমন কিছু কথাবার্তা চলে আসে সেই কথাগুলোকে সামনের দিকে কম্ব্যাট করে এগিয়ে যাওয়া একটা মেয়ের জন্য অনেক বেশি যুদ্ধের মতোই হয়ে যায়। সেই জায়গাগুলো সেই প্রেক্ষিতগুলোকে কিন্তু চেঞ্জ করেছে। সেই বয়সটা কত ছিল, সেই সময়টা কত ছিল, মানে টাইমটা জানতে চাচ্ছি।
আমি তখন ক্লাস সিক্স থেকে সেভেনে পড়ি। আসলে সেই সময়টা আমি রাজশাহীর কথা যেটা বলা হলো যে রাজশাহীর মানুষগুলো ওইভাবে নিতে পারে না, কথাটা একদমই ঠিক না। কারণ আমি খুব ছোটবেলা থেকে শিখেছি শুধু মানুষ হতে। আমার বাবা বলেন, আমার দাদা বলেন, আমি বিশেষ করে দাদার কাছ থেকে মেইনলি এই শব্দগুলো শিখেছি যে আমি মেয়ে মানুষ সেটা নয়, আমি একজন মানুষ, আমাকে মানুষ হিসাবেই বাঁচতে হবে। এবং আমি আমি
চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে
না, তেমন কোন বললাম যে আমি আমার বাবা বাবা মা, তারপরে আমার দাদা, আমার চাচা মামা, তাদের থেকে আমি এত বেশি পেয়েছি যে, এবং আমি খুব ছোটবেলা থেকে চুরি থেকে, সরি আসলে বলেই ফেলি, চুরি থেকে শুরু করে যা যা ছিল সবই আমি আমার চাচা মামা বা আমার বন্ধুদের সাথে আমি করেছি।
সহজে সেই প্যাট্রনাইজেশন হয়তো ছিল, বাট আশপাশের পারিপার্শ্বিক পরিমণ্ডল কোনোভাবে কি সমালোচনার
আসলে সেগুলোকে
ফেস করতে হয়নি
না, আমি আমি সেগুলোকে সমালোচনা করবো না, না ওই রকম সহজ না হলেও আসলে সহজভাবে নিয়েছি দেখেই হয়ে গেছে। আসলে ওই সময়টা যে সময়টা আমরা রাজশাহীতে ছিলাম সেই সময়টা কিন্তু খুবই বেশি ফ্রেন্ডলি ছিল।
ওই সময়টা কি বলবেন, মানে কোন ইয়ার,
89 এর দিকে? তখন আসলে ওই যে মানুষের ভিতর হৃদ্রতা ছিল অন্যরকম, মানুষ ব্যস্ত ছিল না, হয়তো কথাবার্তা আসেনি সেটা ঠিক না, কথাবার্তা আসছে কিন্তু সেটাকে আমরা ওইভাবেই রিসিভ করেছি আর কি। এবং আমরা আমরা যেই মহলে ঘোরাঘুরি করেছি সবাই মোটামুটি দুষ্ট ছিল, এবং ওই সময়টাকে আমরা খুব বেশি এনজয় করেছি। রাজশাহীর মানুষ অসম্ভব ভালো।
পারবেন, আপনাকে আমি বিনয়ের সাথে বলছি ম্যাম যে আমি ওই বিষয়গুলোই ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছি যে রাজশাহী আমার প্রাণের শহর, রাজশাহী মানুষজনের মতো ভালো মানুষ দুনিয়াতে বিরল। ইনফ্যাক্ট রিকগনাইজেশন এভাবে এসেছে যে পৃথিবীর সুখী মানুষের বসবাস এই রাজশাহীতে। আমি কোনোভাবে আন্ডারমাইন করতেছি না, কোনোভাবে জিনিসটাকে ছোট করে দেখছি না, বাট একটা ট্যাবুকে ভাঙার ক্ষমতা বা একটা ট্যাবুকে চেঞ্জ করার মনের জোর সব মানুষের সমানভাবে থাকে না,
থাকে না, এবং ওইটা ওইভাবে হয়তো নিতে পারে না অনেকে। যেমন আমাকে অনেকেই বলেছে কি মেয়ে মানুষ এটা কয়েকদিন পরে বিয়ে
দিয়ে,
জি জি, আমাকে হয়তো অনেকে অনেক সময় আমাকে এটা ফেস করতে হয় নাই। দেখা যাচ্ছে আমার মাকে বলা হয়েছে যে এই মেয়েটা তো এরকম কালো একটা মেয়ে, তুমি একে আরো খেলতে দিয়ে রোদ্রে দিয়ে তুমি মেয়েটাকে বিয়ে দিবা না,
এক্স্যাক্টলি তাই, আরো অনেক আলাপ হয়তো শুনতে হয়।
হ্যাঁ, এই ধরনের কথাগুলো প্রায় সময় এসেছে, এবং এটা আসলে আমার মা ব্যাপারটাকে ওইভাবে নেয় না। প্রথম দিকে অবশ্যই ভয় ছিল।
আপনার ফার্স্ট সাকসেস স্টোরি কি, সাব গেমস, রাইট?
না, আমি বাংলাদেশ গেমস করেছি প্রথম,
বাংলাদেশ গেমস এবং দ্রুততম মানব, এটা হচ্ছে ফার্স্ট সাকসেস স্টোরি।
জি,
এইখানে আমি শুধু একটু লিঙ্ক করি রেহানা পারভিন, সেটি হচ্ছে যে এরকম অবস্থার ভেতর দিয়েই কিন্তু যাচ্ছিল আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি ওনার সম্বন্ধে। এই ধরনের কথাবার্তা, যে ধরনের কথাবার্তার কথা উনি বলছেন, আশপাশ থেকে ধরনের কথাবার্তা আসছিল, কিন্তু দারুণভাবে সহযোগিতা পেয়েছিলেন তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের কাছ থেকে, স্পেশালি বাবা মা অ্যান্ড অফকোর্স মামা এবং বাকি যারা পরিজন আছেন তাদের কাছ থেকে। এবং ফাইনালি যখন উনি সফল হলেন, তখন কিন্তু সবাই মিলে একজোট হয়ে উনাকে প্রেজ করতে লাগলো যে আমাদের রাজশাহীর মেয়ে, আমাদের গর্ব। তো ট্যাবুটাকে কেউ একজন কিন্তু ভাঙছে, তখন সবাই তাকে প্রণোদিত করার জন্য, ইন্সপায়ার করার জন্য একসাথে চলে আসছে। তো এই সফলতা কি শুধুই আপনার, নাকি আপনার পেছন পেছন বাকি যে নারী সত্তাগুলো এগিয়ে আসছে তাদের সকলের জন্য?
সকলের জন্য। আমার কাছে মনে হয় যে মানে আমি যে জায়গা থেকে উঠে আসছি, আমি কিন্তু প্রথমত যখন আমি কাস্টমসে চাকরি করি, আমি নির্দ্বিধায় বলবো যে সে সময় আমি যখন ঢুকলাম প্রথম, সে সময় কিন্তু আমার কোনো জায়গা ছিল না। আমি যদিও বাংলাদেশে খুব ভালো একজন দৌড়বিদ হয়েই গেছি, তারপরেও কিন্তু আমার প্রথমত আমি ক্যাজুয়ালি আমাকে ওখানে রাখা হয়েছিল, দেন আমি ওইখান থেকে প্রমোশন হয়ে আমাকে অফিস সহকারী বানানো হয়েছে, উচ্চমান সহকারী হয়েছি, দেন ওইখান থেকে আমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমি ইন্সপেক্টর হয়েছি, এবং সেখান থেকে আবার পরীক্ষা দিয়ে আমি সুপারিনটেন্ডেন্ট হয়েছি। সেগুলো আসলে অনেক কষ্ট করেই হতে হয়েছে, যদিও হেল্প পেয়েছি আমি, তবুও নিজের কষ্ট তো ছিলই। এবং আমি প্রত্যেকটা মেয়েদেরকেই বলবো যে তারা যেন ওরকম করে ওই যে পিছু পায়নি, কিছু পাইনি বলেই পিছিয়ে সরে গেলাম, সেটা করলে আসলে ঠিক না।
এক্স্যাক্টলি, আপনার সেই ভূমিকার জন্য কিন্তু এত প্রশংসা আমি করেছি, যেটা আপনি বলছিলেন যে যেটা দাবিদার আপনি না। আমি এজন্যই বারবার ঘুরে ফিরে ওই প্রসঙ্গগুলো গেছিলাম যে একজন মানুষ যখন এসব বিরুদ্ধে এগুলো চেঞ্জ করার চেষ্টা করে, ওর পেছন পেছনে যখন বাকি মানুষগুলোর অনুপ্রেরণার কারণ হয়, অফকোর্স সেই প্রশংসার দাবি তিনি রাখেন, যে কারণে আমার এই প্রসঙ্গগুলো নিয়ে আসা। আমি একটু অ্যানির কাছ থেকে ঘুরে আসি।
অলরাইট, আমার বন্ধুরা কিন্তু রয়েছে এবং সবাই খুব চমৎকারভাবে কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়েছে এবং খুব মজা পাচ্ছে যে অন্তত এমন একজন অতিথির কথা শুরু থেকেই আমি বলছিলাম তিনি থাকবেন এবং তার গল্প শুনতে যাচ্ছেন, এবং কিছুটা কিন্তু কনফিউজড হয়ে গেছে যে আজকে আমরা কি ভালোবাসার গল্প শুনবো না। আমরা এখন এই মুহূর্তে অবশ্যই একটি ভালোবাসার গল্প শুনছি এবং আপনাদেরকে কোনোভাবে আশাহত করব না, আমরা অবশ্যই ভালোবাসার গল্প শুনব। আজকে প্রতিবারের মতোই আমাদের সঙ্গে একজন রেগুলার ভালোবাসার গল্প বলবেন যিনি, সেরকম একজন গেস্টও কিন্তু আমাদের সাথে রয়েছেন। সো আপনার কিন্তু কোথাও গেলে চলবে না, আমাদের সাথে থাকতে হবে, কারণ হচ্ছে আজকে ভালোবাসার গল্পটাও দুর্দান্ত। মানে আমি আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা শুনবো, মানে কোনটা শেষ করব।
আমার ভালো লাগতেছে, কোথায় জানিস, ভালো লাগতেছে যে ভালো কিছু মানুষ কিন্তু দারুণভাবে অ্যাপ্রিশিয়েট করে, অ্যাপ্রিশিয়েট করে যে পরিমাণ ভিউজ, 1000+ ভিউজ কিন্তু ইটস রিয়েলি রিয়েলি ইটস এ গুড অ্যাপ্রোচ। ভালো কিছু করলে, ভালো কিছুর সাথে থাকলে, আমরা কিন্তু এখান থেকে যেহেতু লাইভে আছি আমরা দেখতেই পাই খুব সহজেই যে কতজন এখন এই মুহূর্তে কানেক্টেড।
আপনাদের এই প্রোগ্রামটা যেহেতু ভালোবাসার, হ্যাঁ আসলে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বিষয়ের ভিতরে ভালোবাসাটা আসল। আমি একটা রান্না করলাম, আমি এখানে যদি আমার ভালোবাসা যদি আমার না থাকে সেই নির্যাসটা আমি পাবই না। তো ভালোবাসাটা আসলে আছেই, কোনা না কোনা কোথাও থেকে ভালোবাসা যদি না থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই কোনো কিছুরই সাকসেস আসবে না।
এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, 8 সেকেন্ড।
জোনা ফিউচার পার্ক টাইম চেক,
ইটস 12 AM।
ওয়েল, আমরা কিন্তু জেনে গেলাম এই মুহূর্তে সময় থেকে একটা ঘন্টা পার করে দিয়েছি এবং একজন চমৎকার মানুষের সাথে কথা বলছিলাম, এবং বন্ধুদেরকে আবারও বলতে চাই যে আমরা কিন্তু ফেসবুক লাইভে চলে এসেছি। ক্যাপিটাল FM 94.8 হচ্ছে আমাদের পেজ, সেখানে আপনি থাকবেন, এবং প্রতিবারের মতো আজকেও কিন্তু একজন একটা ভালোবাসার গল্প আমাদের জন্য অপেক্ষা করছে, এবং দুর্দান্ত একটা ভালোবাসার গল্প, যে ভালোবাসার গল্প শুনলে অন্তত আপনি আমি আমরা শুধরাতে পারবো এবং বিশুদ্ধ ভালোবাসা কাকে বলে সেটাও বোধহয় জানতে পারবো। তো আমাদের সাথে থাকতেই হবে, আর এই মুহূর্তে আবারও চলে গেছি আমি গুরুর কাছে, তার কারণ হচ্ছে রেহানা আপু আমাদের সাথে রয়েছেন এবং তার অনেক কিছু আসলে আমাদের শোনাও বাকি রয়ে গেছে।
আমার খুব ভালো হয় যে কোনো একদিন যদি ডেডিকেটেড একটা প্রোগ্রামের জন্য রেহানা পারভীন আপনাকে আমরা পাই আমাদের আমাদের এই আয়োজনে, বাট উই আর সো আনফর্চুনেট, আপনাকে হয়তো আপনার কাছ থেকে শেষ করে নিয়ে আসতে হচ্ছে আজকের আয়োজন। আমরা পরবর্তীতে আমাদের ডেডিকেটেড যে গেস্ট তার কাছে আমরা যাব, তার আগে আপনার কাছ থেকে কিছু শেষ মুহূর্তের কথা শুনতে চাই। বাট কেন জানি আরো অনেক কবিতা শুনতে মন যাচ্ছে, দারুণ ছিল দ্য বিগিনিং।
আচ্ছা, আসলে আমি আরেকটু বলি যে আমার খুব ছোটবেলা থেকে লেখক বিয়ে করার খুব শখ ছিল। আমার কাছে মনে হতো যে এমন একজন লেখক হবে যে যে এক পৃথিবী লিখবে আমাকে নিয়ে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে সে অনেক কিছু লিখে ফেলবে। সেই ভাগ্য আমার হয় নাই, তবে যাকে বিয়ে করেছি সে খুবই ভালো মানুষ, আমার জন্য দু চার লাইন হলেও সে কবিতা অন্তত পক্ষে পড়ে।
কি নাম ওনার?
মির্জার হোসেন।
ও মির্জার,
জি, ও 2004-05 জাতীয় পুরস্কার পেয়েছে এবং এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একজন মাত্র ব্যক্তির বাংলাদেশের রেজাল্ট আছে অ্যাথলেটিক্সে, সেটা হচ্ছে মির্জার হোসেন। উনি ওনার হাত দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমসে মানে পদক আসছে।
ভেরি গুড, মির্জার হোসেন আমাদের পক্ষ থেকে স্পেশালি রিও ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা শুধুই আপনার জন্য।
আসলে আমি ঠিক লিখতে পারি না, তবে ওই যে লেখা লেখক ভালোবাসা থেকে একসময় আমি নির্মলেন্দু গুণকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি আব্বাকে বলেছিলাম যে আব্বা আমি নির্মলেন্দু গুণকে বিয়ে করব, তো আমার আব্বা খুব আশ্চর্য হয়েছিল এবং বলল যে নির্মলেন্দু গুণ ওনাকে তুই দেখেছিস, মানে ওনার দাড়ি, তারপরে শুকনা গাল। আজও আমার নির্মলেন্দু গুণকে দেখা হয় নাই, তবে নির্মলেন্দু গুণের প্রত্যেকটা লাইন, কবিতার লাইন আমাকে খুব করে ছুঁয়ে যেত। অনেক ছোটবেলা থেকেই কবিতা পড়ার অভ্যাস ছিল, আসলে লিখতে পারি না। তারপরেও ইদানিং আমি খেরো খাতা নামের একটা সাহিত্য গ্রুপ আছে যেখানে আমি ছোট ছোট করে লিখি এবং তারা আমার লেখা খুব পছন্দ করে। আমি নিজে জানি না কেমন লিখি, যা হোক আমার লেখায় আমি একটা, এর আগে যে আমি কবিতাটা পড়েছি সেটাও আমার নিজেরই লেখা ছিল। এখন আমি যেহেতু ভালোবাসা, আমি ভালোবাসা দিয়েই আমার কথা শেষ করতে চাই। আমি আমাকে বড় বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার প্রাণের পুলক নির্দ্বিধায় প্রবাহিত হতে দেই দেয়াল টপকে আমার ঘরের সুবাস গন্ধময় বিরাজ করছে তোমাতে। আমি যে আমাকে খুব বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার মনের খোলা জানালায় তুমি প্রেমের শিশুর বিন্দু। সকাল ফুটতে না ফুটতেই যে জলের রৌদ্র ছটায় রঙের বর্ষণ হই আমি। আমি আমাকে পাগলের মতো ভালোবাসি, আর ভালোবাসি বলেই ক্ষণে ক্ষণে আনন্দের নক্ষত্র হই মনের আকাশে দেখতে পাই জ্যোৎস্নাখচিত উদ্ভাসী তোমার মুখের প্রতিচ্ছবি। আমার জানালায় আমি আমার আমিকে খুব বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে ভালোবাসি, খুব খুব করে ভালোবাসি তোমায়। ধন্যবাদ সবাইকে যারা শুনছিলেন।
থ্যাংক ইউ। আমি একটা কথা আপনার কাছ থেকে নিতে চাই। ইনফ্যাক্ট ইন ফিউচার আমরা একটা ডেডিকেটেড প্রোগ্রাম আপনাকে নিয়ে করতে চাই। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে যদি সময় বের করে নিতে পারেন কোন একটা স্পেশালি নারী দিবস বা এই ধরনের কোন ব্যাপার, এই ধরনের অকেশনাল কোন প্রোগ্রামে প্রডিউসার হয়তো এই জিনিসটা নিয়ে ফিক্স করতে পারবে। আপনার সহমত আছে, সেই পারমিশনটা আমি আপনাকে নিয়ে নিতে যাচ্ছি।
অবশ্যই, আমিও নিজে অবশ্যই কৃতজ্ঞ থাকব, এবং এখনই আমি খুব বেশি মজা পাচ্ছি এবং আমি খুবই বেশি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমি এরকম একটা প্রোগ্রাম, আগে তো কখনো এই ধরনের প্রোগ্রাম করা হয়নি। আমি এর আগে নারী দিবসে প্রোগ্রাম করেছি, করিনি যে তা ঠিক না, করেছি কিন্তু এই রকম পরিসর না এবং এত প্রাণোচ্ছল মনে হয় নাই আমার কাছে। আমার আজকে খুবই ভালো লেগেছে এবং আমার তরফ থেকে আমাকে যারা শুনছেন তাদেরকে অনেকগুলো ধন্যবাদ। আমি আসলে কি বলেছি আমি নিজেও জানি না, তবে শুধু আমার স্বপ্ন সবাই ভালো থাকুক, অনেকগুলো ভালো থাকুক। আমি কোনো ওই যে ফুটবল খেলা চলছে না এখন, সবাই কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা, আমিও বেসিক্যালি আর্জেন্টিনাকে পছন্দ করি সম্ভবত অনেক আগে থেকে, ছোটবেলা থেকে,
পারিবারিক কারণ।
হ্যাঁ, তবে আমার এখন কি মনে হয় জানেন, আমি আমার এখন খেলা দেখতে কষ্ট হয়, আমার কাছে মনে হয় যে কেন হেরে যায় দল, কেন হেরে যায়, হ্যাঁ সবাই জিতুক। আসলে আমি চাই যে যার যার অঙ্গনে শেষে খুব ভালো থাকুক এবং সবাই জিতুক। আমার আমার মনের কষ্ট হচ্ছে যে কেউ হেরে যাবে, কেউ জিতবে, কেউ হেরে গিয়ে পিছিয়ে যাবে, সেটা যেন না করে।
কম্পিটিশন ব্যাপারটাই না,
হ্যাঁ আসলে কম্পিটিশন ব্যাপারটাই যদি না থাকতো তাই মনে হয় ভালো হতো, যেটা হওয়া কখনোই সম্ভব না, এটা আমার শুধুই স্বপ্ন। তবে আমি আমাকে যারা শুনছেন তাদেরকে অনেকগুলো ধন্যবাদ, আর আসলে আমার ধন্যবাদের ভাষা তো আমি জানি না ঠিক, যারা এই যে রেডিওতে যারা কাজ করছেন আমার সামনে, যারা সুন্দর সুন্দর মুখ হাসি মুখে কি চমৎকার করে বলে যাচ্ছেন, আমি তো একদম বুধ হয়ে শুনছি, আমি ওদের দিকে চোখ ফেরাতে পারছি না। এখন আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাকে যারা শুনছেন আমি আপনাদের জন্য অনেকগুলো মানে কিভাবে বলবো, অনেক ভালোবাসা, একদম এটা কি এক ড্রাম। অনেকগুলো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো, কেউ পিছিয়ে যাবেন না। বিশেষ করে নারীদেরকে বলবো, একটা প্রেম করেছেন তাতে কি, প্রেম করেছেন চলে গেছে, সেটা তো যাওয়ারই ছিল, আপনারা আবার ভালোবাসা তো বারবার আসে, পূজা বারবার হয়, ভালোবাসা বারবার আসে, যেই ভালোবাসায় আপনার সামনে আসুক না কেন আপনি সাদরে গ্রহণ করুন এবং সেটাকে আপনি যাচাই বাছাই করার চেষ্টা করুন, আর নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।
কথা শেষ করবো তার আগে যদি খেয়াল করে যে একটা ক্যানভাস, একটা ক্যানভাস আঁকা শুরু করেছি, সামনে অনেকগুলো রং টং আমার সামনে উপস্থিত, তাকে ক্যানভাসে একজন মানুষের রূপ বিমূর্ত করার চেষ্টা করছি, যে বাংলাদেশের দ্রুততম মানবী উঠে আসছে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে, রাজশাহী কিন্তু সেই অর্থে অত বেশি আপগ্রেডেড না, যখন বিফোর নাইনটিজ এর কথা আমি বলছি। আবার সেই মেয়েটির কণ্ঠস্বরে এরকম কবিতার ধ্বনিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সেই কবিতাগুলো তারই লেখা, এবং যে বলার সময় একবার না বহুবার বলার চেষ্টা করছে যে চলো একসাথে ভালো থাকি, সবাইকে নিয়ে জীবনটারে অনেক বড় করে বাঁচি, শুধুই ভালোবাসা পৃথিবীতে এক্সিস্ট করুক সমস্ত রকমের ঘৃণাকে ছাপিয়ে। তো একটা ক্যানভাসে যখন এতগুলো রং একসাথে বিমূর্ত হয়ে ওঠে, সেই মানুষটার প্রেজ না করে উপায় থাকে না, অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা।
আচ্ছা শেষ, যদিও আমি শেষ করেছি, আমি আরো একটা কথা বলি, যে আসলে আমি এতটা মানে মানুষ হতে চাই এবং যার হাত ধরে আমরা এই মানুষের পথে আসছি তার কথাটা আমি একটু না বললেই নয়, যে আমাদের দেশে যে পেইড ফরওয়ার্ড আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, একটা পেইড ফরওয়ার্ড, অনেস্ট, এগুলো হচ্ছে চালান হচ্ছে বাদল সৈয়দ, উনি ইনকাম ট্যাক্সের কমিশনার, এবং উনি আমাদেরকে প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট করে কিছু জীবনকে চেনার জন্য উনি ছোট ছোট কিছু টিপস দিয়ে থাকেন। এবং উনি আমাদেরকে উনার একটা কথা, নিজে ভালো থাকো আরেকজনকে ভালো রাখো। উনার কথা ধরেই আমি বলতে চাই যে আমি নিজে ভালো আছি, আপনারা সবাই অনেকগুলো ভালো থাকুন। এবং আমি যে সাহিত্য পাতায় এখন লিখছি খেরো খাতা, সেখানকার অ্যাডমিন আছে রেহানা, আমি মিতা ডাকি। উনার কাছ থেকে লেখালেখির যে বিষয়টা, আসলে উনার কাছ থেকে বেশিটা পাওয়া, মানে উনার কারণেই আমি এই ছোট ছোট করে যা দুই এক লাইন জানি না যোগ্য কিনা আমি লেখালেখি করার, তারপরে যতটুকু আমি লিখি ততটুকু সম্পূর্ণটাই মনে হয় ওই খেরো খাতার ইসেই যায় আর কি। ওদের কারণেই আমি দুই এক লাইন হয়তো লিখি। তো আমি আমার এই যে আজকের এই প্রোগ্রামে এসে আমি ওদেরকেও অনেক ধন্যবাদ জানাই, আমি দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। বাদল সৈয়দ দাদা, তুমি অনেকগুলো ভালো থাকো, তুমি যে মন্ত্র আমাদেরকে শিখিয়েছ সেই মন্ত্র আমরা প্রতিদিন পড়ি এবং প্রতিদিন এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।
ওকে রানা পারভীন, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, এবং কথা তো নিয়ে রেখেছি কোন একদিন ডেডিকেটেড প্রোগ্রাম,
অবশ্যই
পুরো প্রোগ্রাম আপনাকে জুড়ে আমরা
অবশ্যই ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, বেঁচে থাকি, ইনশাল্লাহ আবার আমার সব শ্রোতাদের সাথে আমার আবার কথা হবে ইনশাল্লাহ।
লিসনারদের পক্ষ থেকে স্পেশালি ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এত সময় সমস্ত আয়োজনের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আপনাকে।
ঠিক এই মুহূর্তে আমাদের অনেক বন্ধুরাই রয়েছেন, যেমন এমডি হাসানকে দেখতে পাচ্ছি, এম এইচ খান রয়েছেন, নাজমুল এইচ আকাশ কানেক্টেড হয়েছেন, প্রেস নাইম আছেন, আর হচ্ছে আরও আছেন শাহাদাত আকমল রয়েছেন আমাদের সাথে। আচ্ছা, আর হচ্ছে শাহাদাতের পাশাপাশি রাজনকেও দেখতে পাচ্ছি কানেক্টেড হয়েছেন, আওয়াল খান রয়েছেন আমাদের সাথে, আর হচ্ছে আনিস রহমান রয়েছেন আমাদের সাথে। এভাবে বন্ধুরা কিন্তু কানেক্টেড হয়েছেন এবং অনেক কথাবার্তাই চলছে, বন্ধুদের সাথে কথাবার্তা চলতে থাকবে। এবং বন্ধুদেরকে বলতে চাই আমরা কিন্তু ফেসবুক লাইভে চলে এসেছি, যারা অন্তত এফএম রেডিওতে আছেন কিছুটা হলো কনফিউজ তাদেরকে বলছি আমরা ফেসবুক লাইভে আছি, অনেকক্ষণ ধরেই আছি। এবং আপনার পেজটি খুঁজে পেতে হবে যেভাবে, সেটা হচ্ছে সার্চ বারে যদি আপনি ক্যাপিটাল এফএম 94.8 লিখেন তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজটি, সেখানে লাইভে পুরো প্রোগ্রামটা এনজয় করতে পারবেন। এতক্ষণ বলেছিলাম, আমি শুরু থেকেই বলেছি আজকে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন এবং শুরুতেই তাকে নিচ্ছি, সম্মানিত একজন অতিথি রয়েছেন। এবং তাই বলে ভাববেন না যে আমরা একদম রেগুলার প্রোগ্রাম থেকে সরে আসবো, একদম রেগুলার ভালোবাসার গল্প যে শুনবই এ ব্যাপারে কিন্তু অনেক আগেই আমি কনফার্ম করেছি। সো ভালোবাসার গল্প আমাদের মাঝে রয়েছে এবং অলরেডি সেই মানুষটি চলে এসেছে যার ভালোবাসার গল্প আজকে আমরা শুনবো। এবং আমার কাছে মনে হয়েছে যে অন্তত আজকে ভালোবাসার গল্পটি শুনতে গেলে বিশুদ্ধ ভালোবাসা কাকে বলে সেটা বোধ হয় আপনি আমি আমরা আমাদের সবার মাঝেই ফিল করতে পারবো। একটা বিশুদ্ধ ভালোবাসার গল্প শুনবো এবং নিজেকে একটু শুধরে নিব। এটা আসলে আমার অনেকটাই আকুলতা গুরু আপনার কাছে আমি বলতে চাই, তার কারণ হচ্ছে আশেপাশে বন্ধুদের ভালোবাসার অস্থিরতা দেখতে দেখতে না আমি নিজেও মাঝে মাঝে অস্থির হয়ে যাই যে ভালোবাসার মাঝে কেন এত অস্থিরতা।
তাহলে আমরা সরাসরি যাচ্ছি আজকের ডেডিকেটেড প্রোগ্রামে। তোর কথার রেস ধরেই বলছি যে কথাটা তুই শুনতে পছন্দ করিস না, যে তোমার আমার অস্থির পৃথিবী, রাইট? অস্থির পৃথিবী না থাকুক। ওকে, আমরা যাচ্ছি আজকের অতিথি যার জন্য তাকিয়ে থাকি ভালোবাসা উইথ গুরু এত সময়ের এই পুরো আয়োজন, যার অপেক্ষায় থাকি আমরা যে হট সিট অলঙ্কৃত করলেই দারুণ পরিপূর্ণতা লাভ করে আমাদের স্টুডিও ক্যাপিটাল এফ 94.8 ভালোবাসা উইথ গুরু এত সময়ের আজকের আয়োজন, যে যেখান থেকে আমাদের সাথে উপস্থিত আছেন ফাইনালি সেই সময় আমাদের সাথে উপস্থিত, আমরা যাকে সাথে নিয়ে আজকের অনুষ্ঠানটা সামনের দিকে কন্টিনিউ করব। দারুণ ভালো লাগে, অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি তোমাকে।
আমি আজকে আমার জীবনী নিয়ে আসছি। আমি খুব ছোট্টবেলা থেকে চঞ্চল ছিলাম, ভীষণ চঞ্চল, বাসায় সবাই আমাকে নিয়ে সব সময় অস্থির হয়ে থাকত, আজ এটা কাল ওটা, দুষ্টামি করতাম সারাক্ষণ। তারপরেও ছোট ছিলাম, বাসার সবার ছোট, সবার আদরের ছিলাম, ভীষণ ভালোবাসার মানুষ ছিলাম আমি, আমার ভাইয়ের বুচি বলে ডাকত, এখনো সে সেটা বলে।
কয় ভাই বোন তাহলে?
আমরা দুই বোন এক ভাই।
আচ্ছা, স্পেশালি ভাইয়ের খুব পছন্দের, ভাইয়ের খুব আদরের ছিলে?
খুব আদরের ছিলাম এবং ভীষণ খুনসুটির মধ্যে থাকতাম সব সময়ের জন্য। একসাথে শুইলে আমাকে ও কিভাবে, আমি চুপচাপ থাকলেও ও কিভাবে আমাকে ডিস্টার্ব করবে, ইচ্ছাকৃত লাগাই দিত একটা মাথার মধ্যে, তারপরে বলে না আমি করি নাই। আমি রেগে গিয়ে একদিন, তখন খুব ছোট, একসাথে বিছানায় শুয়ে আছি, থাকতে থাকতে হঠাৎ আমার গায়ের মধ্যে পায়ের মধ্যে বাড়ি দিল। ঠিক এমন সময় খুব রাগ করে আমি বারবার পিটাচ্ছে, আমি রাগ করে ওকে এক ঘুষি বুকের মধ্যে, দম আটকায় গেল ভাইয়াকে, ওর দম আটকায় গেল। আমি তখন খুব ছোট, আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালাম। মা বলে, কি করেছিস, নাকে মেরেছিস? শুধু ও একটা কথাই বলেছে, উমা নাক। আমি তো চমকায় গেছি, ও আর কোনো শব্দ করতে পারেনি। আমি আম্মার পিছনে গিয়ে দাঁড়াতেই আম্মা বলে, কি করলি? বুকে এসে টান দিতে দিতে অনেকক্ষণ পর নিঃশ্বাসটা আসলো ভাইয়ার, বলে এবার আই।
নিঃশ্বাস কি বন্ধ হয়ে গেছে?
বন্ধ হয়ে গেছে।
বলো কি?
পরে বলে, এবার আই, আমি আর ওর কাছে যাই না, দূরে থাকি। মানে এইরকম দুষ্টু ছিলাম আমি ছোট থেকে। এক সময় হচ্ছে এইরকম করতে করতেই বড় হলাম, বড় বলতে স্কুলে গেলাম। স্কুলেও ঠিক এইরকম সবার খুব প্রিয় ছিলাম, খুব চঞ্চল ছিলাম, প্রত্যেকটা টিচারের খুব প্রিয় ছিলাম, বাট বকাও খেতাম, অনেক দুষ্টামি করেছি। কেমন বলবো আপনার, হচ্ছে স্কুলে একবার সিঁড়ি দিয়ে উঠে আসছি, স্যার আসছে, সব বান্ধবীরা দুষ্টামি করে, আমরা অবশ্য স্যারকে দেখি নাই, বান্ধবীদেরকে একটু চমকায় দেওয়ার জন্য সিঁড়ির দুই পাশে দাঁড়ালাম। হঠাৎ স্যার উঠে আসছে, স্যারকে চমকাই দিই না আমরা, হাত করছি, স্যার খাতা টাতা ফেলে দিয়ে, সমস্ত খাতা ফেলে দিয়ে, এবং খুব খুব রাগী একজন টিচার ছিলেন উনি, ইংরেজির নিরঞ্জন স্যার, উনি সেই রকম রেগে গেলেন আমাদের উপরে। আমাদেরকে একদম হাই বেঞ্চে দাঁড় করাই রেখে একটা শব্দ বলল, মানে একটা কথা বললেন, আচ্ছা কি বলবো ভাইয়া, গুরু ভাইয়া, মানে আমাদেরকে এইভাবে হাই বেঞ্চে দাঁড় করাই রেখে বলে, তোরা কুকুর দেখেছিস? ওর লেজ দেখবি কোঁকড়া করে বাঁধা, কোঁকড়া করা, কিন্তু ঠিক ওই সময় বেঁধে রাখবি, রেখে ছেড়ে দিবি, দেখবি আবার সোজা হয়ে যাবে। হ্যাঁ, মানে সোজা করে টেনে বেঁধে রাখলো, আবার ছেড়ে দিবি, কুকুরা হয়ে যাবে, ঠিক তোরা এইরকম। খুব বকাবকি করলো এইরকম করতে করতে, আস্তে আস্তে এক সময় আর একটু বড় হলাম, তখন আমি ক্লাস সিক্সে পড়ি। এমন সময় হঠাৎ আমাদের এলাকায় একটা নতুন ছেলের আগমন, আমি ছিলাম না সেই সময় আম্মুর সাথে দেশের বাইরে, বলতে ভারতে গেছিলাম নানুর বাসায়। এসে দেখি যে একটা নতুন ছেলে এলাকার মধ্যে খেলাধুলা করতেছে এবং খুব খেয়াল করছে আমাকে, বারবার খেয়াল করছে। এরকম করতে করতে একসাথে পরিচয় হলো যে আমাদের এলাকায় উনার বোনের বিয়ে হয়েছে, উনি ওই বাসায় থেকে পড়াশোনা করবে। আমরা একসাথে খেলতে শুরু করলাম, খেলতে খেলতে এক সময় উনি আমার জাস্ট কি বলবো বন্ধুর মতো হয়ে গেল। এর মধ্যে আমাদের বাসায় উনি কিন্তু হাফেজ ছিলেন, তিরিশ পাড়ার হাফেজ ছিলেন। আম্মু একদিন হঠাৎ ওনাকে ডাকতে বলল, যে ওনাকে একটু ছেলেটাকে একটু ডাকতো, আমি ডাকলাম, উনি আসলো। আসার পর ওনারও দেখলাম খুব ইচ্ছা আমার সাথে কথা বলার। এগিয়ে আসার পর আম্মা হঠাৎ করে বলল যে ওকে ডেকে একটু বলতো যে ও তো হাফেজ, আমার একটু পড়াটা শুদ্ধ করে দিবে কিনা। আমি বললাম ঠিক আছে মা, ডাকলাম, উনি আসলো। আসার পর আম্মাকে বলল যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। দেখলাম ভীষণ আগ্রহ তার আমাদের বাসায় আসার। আসতে আসতে এক সময় ওনার সাথে ফ্যামিলিগত সম্পর্কটা এত বেশি সুন্দর হয়ে গেল যে উনি প্রত্যেক দিন আসেন, আমারও ভালো লাগে ওনার সাথে গল্প করতে। এক সময় এইরকম গল্প করতে খেলাধুলার মাঝে আমরা বড় হতে লাগলাম, কখন জানি ওনার সাথে একটা ভালোবাসায় জড়িয়ে গেলাম, নিজের অজান্তেই কেন জানি ভালো লাগা তৈরি হয়ে গেল।
আমি কি তোমার নিকনেম শুনেছি?
লিসা।
লিসা, লিসার কাছে আমি আসবো। ইনফ্যাক্ট আমি বুধ হয়ে গেছিলাম বিগিনিং এ, মানে হয় কি আমিও কিন্তু অসম্ভব রকমের ভালোবাসার কাঙাল, ইনেসেন্স, ভাই বোন, এই ধরনের কেমিস্ট্রিগুলো অসম্ভব রকমের টানে আমাকে। যেভাবে বিগিনিং দিয়েছ, একদম যেন আয়নার মতো শৈশব কৈশোরের সেই সন্ধিক্ষণগুলো দেখতে পাচ্ছিলাম। ইনফ্যাক্ট যারা এখন সবাই কিন্তু দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে লিসা তোমার এই প্রোগ্রাম এবং তোমার এই জীবনের কথাগুলো, কারণ 1000+ ভিউয়ার্স একদম একসাথে তোমাকে কিন্তু দেখছে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে। সো আমিও অটোমেটিক কানেক্টেড হয়ে গেছি, ওই মুহূর্তগুলো ভাবছিলাম আমার বন্ধুদের সাথে আমার যে সময়গুলো পার করেছি সেই সময়গুলোতে চলে গেছিলাম এক ঝটকায় তোমার থ্রু দিয়ে। সো তুমি যেভাবে বর্ণনা করছো এবং যেভাবে কানেক্ট করছো, রিয়েলি রিয়েলি আমরা এই ধরনের বিষয়গুলোকে এক্সপেক্ট করি আমাদের আজকের এই আয়োজনে।
সো
তোমার জীবনের বাকি কথাগুলো আমরা শুনবো, এই ফাঁকে বন্ধুদের কোনো টেক্সট বা কোনো কমিউনিকেশন যদি আমরা একটু নিয়ে নিতে পারি। আমি
বন্ধুরা অনেকেই রয়েছেন আমাদের সাথে, যেমন হচ্ছে ফয়সাল আহমেদ রয়েছেন, গুরু আই লাভ ইউ, গুরু আই মিস ইউ, অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে, এই কথাটাই জানিয়েছে।
গুরুর জায়গায় মেয়ে কোনো নাম দিলেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রেম টাইপ বা ভালোবাসা টাইপ কথা। ফয়সাল আহমেদ, এনিওয়ে, বাট আমি চাইবো যে আমরা যারা শেয়ার বেশি করতেছি তাদের সাথে কথা বলার সুযোগ যেন আমার নেক্সট প্রোগ্রামে হয়ে যায়, সেই ঘোষণাটা তোর মুখ থেকে একটু আসে।
অফকোর্স, তো বন্ধুদেরকে বলছি এই মুহূর্তে যে আমাদের লাইভটি চলছে, ভিডিওটি আপনি বেশি বেশি করে শেয়ার করুন, তার কারণ হচ্ছে আমি চাচ্ছি আপনার সাথেই গুরুর কথা বলিয়ে দিব এবং গুরু অধীর আগ্রহে বসে আছে শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য। তাই তো ভিডিওটি বেশি করে শেয়ার করলেই তখন আপনাকে খুঁজে পেতে আমার খুব সহজ হবে, আপনাকে খুঁজে পেয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা কালেক্ট করে তারপরে হচ্ছে আপনাকে ফোন দিব এবং আমি কথা দিচ্ছি গুরুর সাথে অবশ্যই কথা বলিয়ে দিব। তাই বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। এদিকে সাগর আকুন রয়েছেন, তারপর বলছেন আমার অনেক বছরের স্বপ্ন কিন্তু কি স্বপ্ন এটা ফুলফিল করলেন না, আর আপনাকে স্যালুট জানিয়েছে আমাদের বশির আহমেদ। আর এছাড়া হচ্ছে মনির খান রয়েছেন আমাদের সাথে, আরিফ আহমেদকে দেখতে পাচ্ছি, চাপাই নবাবগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে, মামুন মিয়াজি রয়েছেন আমাদের সাথে, এদিকে সাদমানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, সাদ্দামকেও দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন, মালয়েশিয়া থেকে শুনছেন। আমি আজকে 8 বছর হল একটা মানে গুরুকে এবং ভালোবাসা আমাদের যে ভালোবাসবিদ গুরু এহতেশাম, এই প্রোগ্রামটা যতভাবেই ছিল না কেন যত জায়গাতেই সে 8 বছর ধরে আমাদের সাথে কানেক্টেড আছে। আর হচ্ছে সবসময় তিনি নাকি ভীষণ পাগল ছিলেন এই গল্পগুলো শোনার জন্য, তাই ওয়েট করতেন সবসময় এবং এখনো করে থাকেন।
আমি আর কাউকে ডিপ্রাইভ করবো না, চলে যাচ্ছি সেই গল্পে। তুমি বলছিলে যে মা চাচ্ছিলেন যে তার কোরআন শুদ্ধভাবে পড়া হচ্ছে কিনা, সেইটা দেখিয়ে দিবে কিনা, তারপরে সেই কমিউনিকেশন দিলে হাফেজকে দেন, তারপর থেকে
তারপরে উনি আসলেন বাসায়, এসে পড়াতে থাকলেন। এইরকম করতে করতে এক সময় ফ্যামিলির সাথে এত ভালো সম্পর্ক উনার হয়ে গেল, উনার সাথে সবাই ভীষণ ভালো ব্যবহার করতে লাগলো, আমার খুব প্রিয় একটা পাত্র হয়ে গেল উনি। আমারও কেন জানি উনাকে প্রত্যেকটা কাজ উনার কি বলবো আসলে ওইভাবে প্রকাশ করতে পারছি না, আমার প্রত্যেকটা খারাপ প্রত্যেকটা ভালো ওনার প্রত্যেকটা জিনিস চোখে পড়ে এবং উনি বুঝাই দেন এটা খারাপ, এটা করো না, এটা ঠিক না, এই পথে যাওয়া ঠিক না। আমি আসলে আমার ফ্যামিলিতে বড় হয়েছি এইভাবেই যে বড় বোনটা খেলাধুলোর মধ্যে ছিলেন, ঠিক ওইভাবে আমিও কিন্তু খেলাধুলোর মধ্যে একসময় চলে গেছিলাম, কিন্তু যেহেতু আমার সে ভালোবাসার মানুষটা হাফেজ ছিলেন, সে তো খেলাধুলাটা ওনার কাছে কেন জানি এরকম একটা মানুষ
কানেক্ট কিন্তু আমরা এখনো করিনি। তাহলে কি বলতে চাচ্ছ যার বর্ণনা আমরা শুনলাম, যার ইন্টারভিউ আমরা নিলাম গত অনুষ্ঠানের শুরুতে, যার সম্বন্ধে প্রচুর প্রেস ওয়ার্ড দিয়ে কমিউনিকেশন আসছে টোটাল আমাদের পেজে, সে হচ্ছে তোমার ইমিডিয়েট বড় বোন। রেহানা পারভিন হচ্ছে তার বোন, লিজার কাছ থেকে শুনছি তার জীবনের কথা। তো তিনি ছিলে তোমার ফার্স্ট ইন্সপিরেশন যে তুমিও খেলাধুলার লাইনে যাবে, বাট ফাইনালি
এবং খেলাধুলাও আমি করেছি, স্কুলে অনেকবার ফার্স্ট হয়েছি দৌড়ে, হাই জাম্প, লং জাম্প, তারপরে আমি টেবিল টেনিসটা খেলতাম, খুব ভালো খেলতাম এক সময়। টেবিল টেনিস খেলতে খেলতে এক সময় উনি আমার পোশাকটা পছন্দ করতেন না মোটেও, মানে ওনার সাথে কিন্তু তখনও ঠিক সম্পর্কে জড়িয়ে যায়নি, তবে ওনার প্রত্যেকটা কথাই ভালো লাগত, ওনার প্রত্যেকটা কথা মেনে নিতে ভালো লাগত, কেনই জানি, কিন্তু উনি ওই রকম হাফেজদের মতন ওনার চলাফেরা কখনোই আমি দেখি নাই, স্বাভাবিক মানুষের মতোই, যেমন হাফেজদের একটা পোশাক থাকে যে তারা জুব্বা পরে থাকেন, উনি কিন্তু কখনোই এই রকম পোশাকে চলাফেরা কখনো করেননি।
অসম্ভব কেয়ারিং ছিল তোমার ব্যাপারে,
হ্যাঁ সব সময় ছোট থেকেই। তারপরে এক সময় এই খেলাটা উনি আমাকে মোটেও পছন্দ করলেন না, তুমি এই খেলাটা ছেড়ে দাও, তখন মোটামুটি আমাদের মধ্যে আস্তে আস্তে আমিও একটু বড় হলাম, কিন্তু খুব ছোট বয়সে কেন জানি এই ভালো লাগাটা চলে আসলো আমার নিজের অজান্তেই, যেটা এক সময় মনে হয়েছে এটা আমি ভুল করছি, আবার মনে হয়েছে না কি এটা তো তেমন কিছু না। ঠিক এইরকম ভাবে একসাথে থাকতে থাকতে উনি যখন বললেন যে না তুমি হচ্ছে এই খেলাধুলো ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম, আমার বড় বোনটা ভীষণ কষ্ট পেল, ভীষণ। তুই এত ভালো খেলিস কেন ছেড়ে দিলি? আমি বলতে পারিনি, কষ্ট পেয়েছি নিজে নিজেই। আবার মনে হয়েছে খেলবো, এটাই সরে যাক আমার জীবন থেকে। আবার মানুষটাকে যখনই আসতে দেখেছি বাসায়, মুখের দিকে তাকালেই না আমি মনে হয় ভুল করছি। এত ভালো একটা মানুষ এইভাবে আমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, আর আমাদের হচ্ছে সমাজ বা আমি যেই জায়গায় থাকি সেই এলাকাটা থেকেও আমরা বলবো যে আমরা একটু ধর্মভীরু। আমরা কিন্তু ধর্মভীরু একদম। যে অঞ্চলটাতে আমি আছি সেখান থেকে আমার মনে হয় যে না, ঠিক আছে, আমার মনে হয় এটাই সঠিক পথ।
বিগিনিং এ যে ইনফরমেশনগুলো কভার করার চেষ্টা করছিলাম, ইনফ্যাক্ট অবশ্যই সততার জিনিস, অবশ্যই শ্রদ্ধার জিনিস যে কাজগুলো বোন করেছেন, কিন্তু সেটিকে বুঝবার এবং সেই ট্যাবুটাকে ভাঙবার এ ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি কম। আজ সেই মানুষগুলোই হয়তো গর্বের সাথে তাকে তার হয়ে পেছন থেকে করতালি দিচ্ছে, কিন্তু বিগিনিং এ সেই বিষয়গুলো নিয়ে একটু টাফ সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে হয়। তারপর
তারপরে এইভাবে এক সময় আস্তে আস্তে বড় হলাম, আমিও পড়াশোনা করছি, উনিও পড়াশোনা করছেন। এর মধ্যে আমরা খুব মানে কি বলবো দূরত্বে থাকতাম, বুঝতে দিতাম না কাউকে যে আমাদের মধ্যে একটা সম্পর্কে জড়িয়ে গেছি। আস্তে আস্তে আমি তখন বড় হলাম, কলেজে গেলাম, কলেজ লাইফে আরো অনেক ফ্রেন্ড আসলো, অনেকে আমাকে পছন্দ করে। হয়তো আমার
কথাবার্তা স্টারডমের জন্য, তুমি কিন্তু তখন কথা প্রসঙ্গে বলছিলে যে টেবিল টেনিস অনেক ভালো খেলো।
হ্যাঁ, টেবিল টেনিস
মোটামুটি পরিচিতি তোমার হয়ে গেছে।
চঞ্চল ছিলাম, সবার সাথে কথা বলতে খুব পছন্দ করতাম। বাই দ্য ওয়ে
তুমি দেখতে অনেক সুন্দর ছিলে, যতটুকু আমি ওই সময়কালের খবর নিয়ে সব জেনেছি।
না, এটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, ছিলাম আর কি। তবে আমার কথাবার্তা বা সবার সাথে চলাফেরা করাটা অনেক পছন্দের সবার ছিল। এর মধ্যে মাঝে অবশ্য আমি একটা কথা বাদ দিয়েছি, যেটা হচ্ছে আমি তখন কলেজ, হ্যাঁ কলেজে পড়ি, ঠিক ওই সময় ফ্যামিলিতে একটু জেনে যায়,
স্পেশালি বাবা মা।
বাবা মা ঠিক না, ভাইয়া জেনে যায় ব্যাপারটা। উনি আমাকে কিছু বলেন না, কারণ ভীষণ ভালোবাসে এখনো, তার চাপা ভালোবাসা।
ওই জায়গাতে আমার ছোট্ট একটা কোয়েশ্চেন আছে, যে ভাইয়ের সাথে তোমার এত অসম্ভব রকমের সিঙ্ক্রোনাইজেশন, সে কেন জানলো না তোমার মনের খবর?
জানতে হলো মানে কি, ও আসলে এইরকম ধরনের চিন্তাই কখনো করে।
ফার্স্ট এক্সপেকটেশন কি এমন হওয়া উচিত ছিল না যে তুমিই বলবে যে ধরনের একটা ভিতরে
সেরকম পরিস্থিতি? বা আমারও একটা ভয় ছিল, এত ভালোবাসা ভাই বোন বাবা মার, তারা আমার এই ধরনের কোনো কিছু জানুক
কিভাবে রিয়্যাক্ট করবে।
হ্যাঁ, বা আমি এটা ওদেরকে বলতে পারতাম না কখনো, বা মেনে নেওয়ার মতো পরিস্থিতি বা সেই রকম মানুষ কিন্তু উনি ছিলেন না, আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করার মতো মানুষ উনি ছিলেন না। এটা হয়তো এখন বুঝছি আমার ভুল, বাট হচ্ছে তখন উনি ছিল আমার সব থেকে প্রিয় মানুষ পৃথিবীর। বাবা মা ভাই বোন সবার দিকে তাকালে মনে হতো ওই মানুষটাকে ছেড়ে চলে আসে, কিন্তু ওই মানুষটা যখন এসে সামনে দাঁড়াতো তখন পৃথিবীর সবকিছু অন্ধকার লাগত, মনে হতো ওইটাই আমার আলো। ঠিক এমন ভাবেই আমি আস্তে আস্তে বড় হলাম। একদিন বাসায় জানার পরে, খুব মজার একটা কাহিনী, হয়তো মজা পাবে, আমার বোন জেনে গেল, বড় বোন জেনে গেল, আপু ভীষণ ভালোবাসে আমাকে, কিন্তু কথায় কথায় ভীষণ শাসন করে। জানার পরে আম্মু রুটি বেলছিল, রুটি বেলেন বেলুন পিঠা দিয়ে খুব পিটাইল। কেন আপু ভীষণ পিটাইল, কেন হচ্ছে তোমার কাছ থেকে এই ধরনের আমরা আশা করব? তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন, তুমি আমাদের ছোট, তুমি আমাদের আদরের। তারপরে অনেক বুঝালো আপু, সে বুঝানোর পর আস্তে আস্তে আমি মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করলাম, অনেক ভুলে মানে আর এইরকম কাজ করব না মনে করলাম। ঠিক ওই সময় আপনার আমার কাছে ওনার দেওয়া অনেক জিনিস ছিল, যেগুলো আমার বান্ধবীরা চুপ করে করে আমাকে দিত, আমার ফ্রেন্ডরা আমাকে চুপ করে দিত, বলতো তারা দিয়েছে, কারণ এইরকম ভাবে তো ফ্যামিলিতে তখন তো এমন ছিল না যে ওপেনলি এত চলাফেরাও ছিল না। বান্ধবীরা এসে বলতো এটা তো ওকে গিফট করলাম, আসলে কিন্তু গিফটটা করতো আমার মানে উনি যিনি, যাকে আমি জীবন বলে রাখতাম, সত্যি উনি আমার জীবন ছিল, আর আমি ছিলাম ওনার ভাবনা, প্রত্যেকটা মুহূর্তের ভাবনা ছিলাম আমি, উনি আমাকে ভাবনা বলেই ডাকত। ওনার প্রত্যেকটা জিনিস আপু এমনভাবে আমার কাছ থেকে বের করে নিল, এটা ঠিক না, তুই বড় হও, আমরা বিয়ে দিয়ে দিব, মানে এইভাবে আমাকে কনভিন্স করে ফেলল। মোটামুটি আপু সমস্ত জিনিস নিয়ে নিল, এর মধ্যে আমাকে দুলাভাইয়েরকে দিয়ে বেড়াইতে পাঠাই দিল দূরে, যে ওকে নিয়ে ঘুরে আসো। এইটুকু সময়ের মধ্যে ও সব জিনিসপত্রগুলো তাকে ফিরাই দিল। জানি না এটা আল্লাহর কোন হচ্ছে নিয়ামত, আমি জানি না। ঠিক ওই মুহূর্তে আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হলো, যে অ্যাক্সিডেন্টটাতে আমার পুরা মুখের সবকিছু চেঞ্জ হয়ে গেছিল। সামনের দাঁত ভেঙে গেছিল, একটা দাঁত হচ্ছে উঠে চলে গেছিল, একটা আপনার হচ্ছে ঠোঁটের ভেতর দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছিল, পায়ের মধ্যে রড ঢুকে গেছিল। রাস্তায় বলতে, এটা আমি তো আমার বাসা রাজশাহী মিষ্টান্ন ভান্ডারে, আমার বড় বোনটা খেতে চাইছিল মিষ্টি, ওর জন্য মিষ্টি আনতে গিয়ে ওই সময় ম্যানহোলের ঢাকনা খোলা ছিল। রাত্রিবেলা অন্ধকার, বুঝতে না পারার কারণে দুজনেই পড়ে গেলাম, দুলাভাই সহই। একটা বলতে পারেন ঠিক সেই সময় শালি দুলাভাইয়ের প্রেমে মগ্ন হয়ে পড়ে গেছিলাম। হ্যাঁ, ম্যানহোলের ভিতরে। যাই হোক, সে সময় নিয়ে আসার পরে বাসায় আসলাম। সরাসরি কিন্তু হসপিটালে যাই নাই, কারণ অনেক নোংরার মধ্যে ডুবে গেছিলাম আর কি। সেটা পরিষ্কার করে হসপিটালে নেওয়ার সময় আমার সেই জীবন, হাফেজ জীবন, উনি রাস্তায় আমাকে ওই অবস্থায় দেখে। ওই অবস্থায় দেখার পরে উনি আর সামলাতে,
তুমি যখন ফিরে আসছো তখন দেখতেছে উনি?
হ্যাঁ, আমি যখন মানে যাচ্ছি হসপিটালে, কিভাবে উনার সাথে আমার দেখা
ওই অবস্থাতেই।
উনি নিজেকে সামলাতে না পেরে ভাই বোন বাবা মা কোনো কিছু উনি দেখেন নাই, উপেক্ষা করে চলে আসছেন সবার সামনে। আমি মানে চমকাই গেছি, এটা কি করছে? মানে ভাইয়াকেও সে ভয় পাচ্ছে না, বাবা মা কাউকে সে ভয় পাচ্ছে না, সে সবার সামনে চলে এসে দাঁড়ানো, সে রীতিমতো কাঁদছে, কোনো শব্দ না করে সে কেঁদেই যাচ্ছে একভাবে। আমি সেটা দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। সেই দিন সত্যি ভেবেছিলাম আমি হয়তো তার সাথে আর কোনো সম্পর্ক রাখব না, কিন্তু ওনার সেই চেহারাটা আমাকে আবার ওনার কাছে ফিরায় নিয়ে গেল। আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেল। উনি আমাকে এই রকম ক্ষত অবস্থাতে দেখেও আমাকে ফেলে রেখে চলে যাননি,
বরং অসম্ভব মায়া তখন।
হ্যাঁ, অসম্ভব মায়া, অসম্ভব টান, ভালোবাসা। বয়সটাও ছিল অনেক অল্প, যে এটা ভালোবাসার প্রেমের বয়স ছিল না। তারপরেও ভালো লাগাটা তো আসলে মন থেকে চলে আসে, সত্যি এমনটাই হয়েছিল।
তারপর
এরকম থাকতে থাকতে এক সময় বাবা রিটায়ার্ড করলেন। রিটায়ার্ড করার পরে বাসায় সবার একই কথা, মেয়েটার এবার বিয়ে দিতে হবে, ইন্টারমিডিয়েট পড়তেছে, পাশ করে গেছে, বা এইরকম যখন দেখলো যে তার সাথে আমার সম্পর্ক এত গভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কেন জানি জিনিসটা আর মেনে নিতে পারল না, আমার বিয়ের জন্য উতলা হয়ে উঠল সবাই। এর মধ্যে একদিন একটা বিয়ে আসলো, আমাকে, আমি কলেজ থেকে আসছি, ঠিক এমন সময় আপনার হচ্ছে সেলুনে বসেছিল আমার সেই জীবন। সেইখানে একজন আপনার ইঞ্জিনিয়ার বসেছিল, আমাদের এলাকায় না, একটু দূরে বাসা, উনি ঢাকা থেকে গেছিলেন, আমাকে আয়নায় দেখেছিল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আয়নায় দেখে উনি প্রস্তাব আনবে বলে সেখানে বলেছিল, এই মেয়েটা কার, ওনার বাসা কোথায়, কেউ কি বলতে পারেন? সে সময় কিন্তু আমার জীবনও ওই সেলুনে বসা ছিল।
সে কি বর্ণনা দিচ্ছে তাহলে?
শেষ পর্যন্ত যখন দেখলেন উনি যে না কোনোভাবে উনাকে মানে উনি একই কথা যে উনি বাসায় আসবেন বা এরকম বিয়ের প্রস্তাব দিবে এইরকম ধরনের কথাবার্তা বুঝতে পেরেছেন, তখন উনি আমার সম্বন্ধে অনেক খারাপ কথা বলছেন, যে ভালো হবে না বা এটা ঠিক না, মেয়েটা খুব একটা ভালো হবে না, মানে উনি চেষ্টা করেছেন বারবার এইরকম ভাবে আটকানোর, যে জানি আগ্রহী না হয়, বাসায় না আসে, এটা ছিলেন উনার ভীষণ ভয়ের। বা উনার আরেকটা জিনিস ভয় ছিল যে আমাকে হয়তো দূরে কোথাও নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিবে, এটা ছিল উনার ভীষণ ভয়ের, এটা প্রতি মুহূর্তেই উনি বলতেন। এরকম করতে করতে এক সময় যখন বিয়ের কথা সত্যি একেবারেই, হ্যাঁ একেবারেই হচ্ছে বিয়ের পর্যায়ে চলে আসলো, ঠিক এমন সময় আমি বললাম যে আমার বাবা মাকে না বললে আমি চলে যাব না, আমি কখনোই পালিয়ে গিয়ে বিয়ে করব না, এটা ছিল আমার প্রতিজ্ঞা, তুমি নিয়ে আসো বাসায় প্রস্তাব, তারা না মেনে নিলে তখন সেটা আমি ভেবে দেখব।
লিসা, তোমার দুবিধাটা আমি খুব ভালোভাবে অনুভব করছি, ইনফ্যাক্ট অনুভব করছি আমাদের ভিউয়ার্সরা। থাউজেন্ড দিয়ে শুরু করেছিল, ইটস রিয়েলি রিয়েলি কি বলবো, এটা এত বেশি পেন্ট্রেশন খুব কম ক্ষেত্রেই দেখা যায়, সেটি কিন্তু ছাড়িয়ে গেছে কয়েক হাজারে। সো এট এ টাইম এতগুলো মানুষের ইনভলভমেন্ট, কারণ মানুষও ডেসপারেটলি জানতে চাচ্ছে যে যে মেয়েটি কিছুটা কনজারভেটিভ, অসম্ভব রকমের ধার্মিক এবং দারুণ এক পারিবারিক আবহতে বড় হয়েছে, যার ভাই বোন বাবা মা মিলে অসম্ভব ভালোবাসার একটা জায়গায় তৈরি হয়েছে, আরেকদিকে জীবন। সো এই দুবিধা কিভাবে মেয়েটি ট্যাকেল করতেছে এত অল্প বয়সে, জানবার জন্য মুখিয়ে আছে আমাদের ভিউয়ার্সরা এবং লিসনাররা যারা আমাদেরকে শুনছেন 94.8 ক্যাপিটাল এফএম ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনে। তারপর
জি গুরু এতেশাম ভাইয়া, তারপরে এক সময় যে যখন হলো বিয়ের জন্য একেবারে বাসায় সবাই প্রস্তুত।
বাই দ্য ওয়ে তোমাকে একটা কারেকশন দিই,
জি ভাইয়া,
আজকের পুরো প্রোগ্রামে তোমাকে গুরু সম্বোধনের দরকার নেই, কেন জানি তুমি কথা বলতেছ না, আমার বারবার মনে হচ্ছে আমার বোনই নেক্সট টু মি, আমার কোন আমার বোন বসে আছে এরকম ফিল আমার মধ্যে কাজ করতেছে, জাস্ট তুমি ভাইয়া বলো, আমার শান্তি শান্তি লাগতেছে যখন তুমি ভাইয়া বলছো।
ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ ভাইয়া। তারপরে এক সময় উনি হচ্ছে বাসায় প্রস্তাব পাঠালেন, কিন্তু আসলে এটা বাবা মার ক্ষেত্রে অবশ্যই মেনে নেওয়াটা ফ্যামিলির পক্ষে সম্ভব না, কারণ আমাদের ফ্যামিলি যে রকম পর্যায়ে, আর একটা কি বলবো, বেকার একটা ছেলের হাতে কোনো বাবা মাই, সে যতই কি বলবো গরিব ফ্যামিলির হলেও কখনো কখনো একটা বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দেবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। উনি সত্যি সত্যি আমার কথা অনুযায়ী বাসায় প্রস্তাব পাঠালেন, তখন উনিও পড়েন ইন্টারমিডিয়েটে, আমিও ঠিক সেই সময়, আমি পরীক্ষার জাস্ট 25 দিন আগে, ইন্টারমিডিয়েট পরীক্ষার 25 দিন আগে, আমার ফ্রেন্ডরা কেউই মানে মানতে পারত না, তুই এত সুন্দর কেন তুই হচ্ছে এরকম একটা ছেলেকে পছন্দ করলি, অনেক ফ্রেন্ডরাই ছিল যাদের ভিতরে আমার প্রতি একটা দুর্বলতা ছিল, হয়তো বলেনি অনেকেই, কিন্তু পছন্দ করত না, প্রতি মুহূর্তে আমাকে সেখান থেকে দূরে সরানোর চেষ্টা করত, আমি পারতাম না, ওদের সাথে থাকতাম, ওদের কথা শুনতাম, ফ্যামিলির কথা শুনতাম, তখন সরে যেতাম, আবার ওনার দিকে তাকালে আমি আর কোনো
কিছু, অসম্ভব দুবিধা, অসম্ভব,
হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগা ওনার চেহারার মধ্যে আমি পেতাম, ওনার তাকানোটাতে আমি পেতাম, ওনার সব থেকে বেশি ভালো লাগত যেটা হচ্ছে যে কি বলবো, ঠিক বড় ভাই বা হচ্ছে
বিষয়টা কি এমন যে বোন যেভাবে তোমাকে কেয়ার করে,
সবকিছু সব রকম ভাবে উনি কেয়ার করতেন প্রত্যেকটা মুহূর্তে,
সেই কেয়ারিং অ্যাটিটিউডের প্রেমে পড়েছো তুমি,
জি ভাইয়া। তারপরে এইরকম ভাবে প্রস্তাব পাঠানোতে বাবা মা তো ভীষণ খেপে গেলেন, ভীষণ রাগ করলেন, হ্যাঁ, ঠিক এমন সময়
ঠিক এই মুহূর্তে আমার মনে হয় দু একটা টেক্সট পড়া যেতেই পারে, যেমন হচ্ছে নিলয় রয়েছেন আমাদের সাথে কলকাতা থেকে বলছেন, এছাড়া হচ্ছে সাইফুল ইসলাম রয়েছেন সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন, আশা আক্তার রয়েছেন নাইস, আর নূর ইসলাম রয়েছেন জানতে চেয়েছে গুরু আইমান কেমন আছে।
আইমান ইজ ডুইং গুড। আজকে কত তারিখ?
আজকে এই মুহূর্তে
13 জুলাই, ইনফ্যাক্ট তার জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে মাই ডিয়ার, একমাত্র উপলক্ষ, একমাত্র সুতিকাগার আমার সমস্ত ভালো লাগার মন্দ লাগার সমস্ত কিছুর, বাবজান ভালো থাকিস। অনেকেই শুনছে এখন সবাইকে সাথে নিয়ে দেওয়া শুধুই তোর জন্য, বাবা চলে গেছে তারপরেও খেদ কষ্ট কম হয়, বাবা যাওয়ার সময় কোনো এক অজ্ঞাত কারণে হয়তো তোকে দিয়ে গেছে, যা আমারও রশিতি জন্ম নিয়েছিস, বাবার অনুপস্থিতি অনেক বেশি কম ফিল করি, কারণ বাবা বলে ঢাকার তারুণ এক উপলক্ষ তোর মাঝে খুঁজে পায় যখন তোকে বাবা বলে সম্বোধন করি। সো একের ভিতরে দুই, তুই একদিকে সন্তান আর একদিকে আমার বাবাকে ফিরে পাওয়ার অসম্ভব আকুতি, কারণ আমি বারংবার বলি যে পৃথিবীতে যদি হাজারবার মৃত্যুবরণ করার পরও আমার বাবাটাকে 5 মিনিটের জন্য ফিরে পেতাম, এর চাইতে বড় কিছু আর হতে পারত না আমার জীবনে, আমার আইমানের হাত ধরে সেটা ফিরে এসেছে। সো আইমান, বাপ বেঁচে থাকিস, কিছুই চাওয়ার নাই, বড় ডাক্তার হতে হবে না, ম্যারাডোনা হওয়ার প্রয়োজন নাই, অথবা আর্নল্ড শোয়ার্জনিগারও হোস না, তো ওরকম সুটকা পটকা রোগা পটকা হয়েই থাক, বাট বেঁচে থাক, অন্তত আমি পৃথিবী থেকে যাওয়ার বহু বছর তুই বেঁচে থাক। আচ্ছা, আমরা কই ছিলাম, আর এগুলো কথা তুই মনে করিস কেন?
ঠিক আমার কাজ না হলে বন্ধুরা খেপবে যে, অনেক কথাই তো তাদের বলার আছে, সেগুলো তো বলতে চাই।
ওকে লিসা, আমরা শুনছিলাম তোমার জীবনের কথা, মানুষও মুখে আছে তোমার জীবনের কথা শোনার জন্য।
জি ভাইয়া, ঠিক ওই সময় বাসায় প্রস্তাব আনার পরে আর আমাকে বলল যে এখন তুমি কি করবা, এখন তো তোমার বিয়ে দিয়ে দিবে। আমি আর আসলে নিজেকে সেই সময় সামলাতে না পেরে সত্যি সত্যি আমি ওর হাত ধরে বের হয়ে গেলাম। পরে
মানে বের হয়ে গেলাম বলতে লিটারালি বের হয়ে গেলে,
হ্যাঁ আমি একা চলে গেলাম বাসা থেকে, সবার সামনেই আমি চলে গেলাম রাগ করে। আমি কিন্তু জীবনের হাত ধরে যাইনি ঠিক ওই সময়।
এই দুবিধার সাথে কিন্তু ফাইট করতেছিলে বহুদিন,
বহুদিন ফাইট করতেছিলে।
একদিন একদিকে হচ্ছে মা
বাবা,
মা আর একদিকে বোন প্রায় মাতুল্য, কারণ বোনের আইডিওলজি ওর ইন্সপিরেশন তোমার জীবন। তুমি না, আমি যতটুকু শুনেছি খবর নিয়ে, তোমাদের পরিবারে অসম্ভব রকমের তার আইডিওলজি অসম্ভব রকমের ম্যাটার করে। সব একদিকে এই ভালোবাসা আর একদিকে তোমার জীবন,
জীবন
তো এই দুবিধা তোমার মধ্যে ছিল। ফাইনালি সবকিছুকে গিভ আপ করে দিয়ে তোমার জীবন তুমি বেছে নেওয়ার চেষ্টা করলে জীবনকে সাথে নিয়ে। তারপরে
জি জি, তারপরে এক সময় আমি হচ্ছে সত্যি সত্যি চলে গেলাম, একাই চলে গেলাম বের হয়ে। আমি জীবনের সাথে যাব না চলে যাব কোথাও আমি মানতে পারিনি। আমি এইভাবে অন্য কাউকে বিয়ে করে ফেলবো এটাও মানতে পারিনি। ফ্যামিলি থেকে হয়তো বলছে আমাকে, ঠিক আছে তুমি যাকে পছন্দ করো আমি আমরা তার সাথেই বিয়ে দিব।
একটু কি জানতে পারি যে সম্মোহিতের মতো কি চলে যাওয়া, এক হচ্ছে জীবনের টানে চলে যাওয়া আর এক হচ্ছে সবকিছু থেকে পিসড অফ হয়ে চলে যাওয়া,
ঠিক
সম্মোহিতের মতো, সম্মোহিতের মতো, এমন না যে তার ভালোবাসায় চলে যাচ্ছে তাও না,
ঠিক ঠিক এমনই।
আর যেন এই দুবিধা এই দোটানা নিতে পারছো না,
আমি নিতে পারছি না,
গিভ আপ করে দিয়ে চলে যাও।
আমি চলে যাচ্ছি,
এখানে আসছি, এখানে আসছি, আমি কিন্তু ব্রিদিং হচ্ছে রীতিমতো, আমি ফিরে আসছি উইদিন এ সেকেন্ড, বাট প্লিজ কন্টিনিউ।
অলরাইট, সো আমাদের সাথে তো রয়েছেন আজকে, আসলে আমি তাকে কি নামে ডাকবো বুঝতে পারছি না, ভাবনা নামে ডাকবো, লিসা আপুই ডাকবো, আমি ঠিক বুঝতে পারছি না। তারপর হচ্ছে এখন কথা হচ্ছে আমার বন্ধুরা তো রয়েছেন, তো পরবর্তী যে গল্পটা মানে গল্পের একটু আমরা এগিয়ে যাই।
জি বলেন,
আপনি তো তখন মানে হাত ধরে বের হয়ে গেলেন।
হাত ধরে বের হয়ে যায়নি, আমি একা চলে গেছি, আমি কোথায় যাব আমি নিজেও জানি না। আমি ঠিক বের হয়ে গেছি এমন সময় উনি রাস্তাতে আমাকে দেখছেন, তুমি কোথায় যাচ্ছ? আম্মাকে বলতেছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে বাসায় নিয়ে যান। আমার আম্মু আব্বুকে এইরকম ভাবে বলতেছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে বাসায় নিয়ে যান। ঠিক এমন পর্যায়ে আমি কারো কথা না শুনে আমি উনার সাথেও যাই নাই, আমি একা চলে যাচ্ছি।
মানে এটা কোনো প্রিপ্ল্যান ছিল না?
না 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 না, উনিও জানে না যে আমি এইভাবে বের হয়ে যাব, উনি কিন্তু কিছুই জানে না। উনি একটা লুঙ্গি পরে গেঞ্জি পরে রাস্তায় হাঁটছিল, ঠিক এই সময় আমি বের হয়ে গেছি, আমি কিছু নেইও নাই, আমি ওই অবস্থায় বের হয়ে গেছি, আমি কোথায় যাব আমি নিজেও জানি না। এমন সময় আমার মনে হলো আমি কোথায় যাব, রাস্তায় আমার চাচা আমাকে দেখলেন। উনি কিন্তু কি বলবো, ব্যাপারটা আসলে উনিও ঠিক সম্পর্ক করে বিয়ে করছিলেন, যে কারণে হয়তো জিনিসটা বুঝেছেন আসলে প্রেম ভালোবাসাটা কোন জায়গা থেকে আসে। বাংলাতে কি বলবো, একটা কথাই আছে না, পিড়িতে মজিলে মন কি বা মুচি কি বা ডোম।
হ্যাঁ এরকমই, আরো একটা কথা আছে যে এটা তো একটা মেয়ের পক্ষ থেকে যদি বলা যায়, আর আরেকটা হচ্ছে একটা ছেলের পক্ষ থেকে দেখা যায়, ছেলের পক্ষকে আমি বলতে শুনেছি যে পিড়িতের পেতনিও ভালো,
পেতনিও ভালো,
এরকম একটা ব্যাপার আছে।
ঠিক এমন এমন অবস্থায় হয়েছে, চাচা আমাকে একসময় ভীষণ মানে ভীষণ ভাবে বলছে যে তুমি এখানে হচ্ছে থেকো না, তুমি আমার সাথে চলো। হ্যাঁ ঠিক এমন পর্যায়ে আমি চাচার সাথেও যাই নাই, হ্যাঁ চাচার সাথেও কোনোভাবেই আমি আর যাই নাই, আমি একাই চলে গেছি, কোথায় যাব আমি জানি না। আমি কলেজে গিয়ে বসেছি, আমি কারোর সাথে কথা বলিনি, কোনো ফ্রেন্ডের সাথেও না, আমি একা বসে আছি। ঠিক এমন সময় আমার মাথায় আসলো ওর একটা দুঃসম্পর্কের বোন ছিল, জীবনের সেই দুঃসম্পর্কের বোনের বাসায় আমাকে দুই দিন নিয়ে গেছিল, জাস্ট ওনার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য, কলেজ থেকে একটু দূরে। আমি ঠিক ওনার বাসায় চলে গেলাম, কেন গেলাম আগে থেকে কোনো প্রিপারেশনও আমার ছিল না যে আমি ওখানে চলে যাব। রাস্তায় যাওয়ার সময় ওর একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল, উনি শুধু ওনার ওর ফ্রেন্ডরা দুষ্টামি করে আমাকে আগে থেকে ভাবি বলে রাখত,
জীবনের বন্ধু,
জীবনের বন্ধুরা, ওরা আমাকে ভাবি বলে ডাকতো, বলে ভাবি আপনি কোথায় যাচ্ছেন? শুধু বললাম আমি জানি না, তবে অনেকক্ষণ কলেজে বসে থাকলাম আমার আর ভালো লাগছে না, আমি চলে যাব দেখি ওর একটা বোনের বাসা আছে, আমি ওখানে চলে যাব। আপনারা যদি পারেন তো জীবনকে একটু জানাই দিন। আমি আদৌ আজকে কি করব আমি নিজেও জানি না। আমি প্রত্যেকটা মুহূর্তে বাবা মা ভাই বোনের সেই ভালোবাসাটা আমার চোখের সামনে ভাসছে। আমার কি করা উচিত? জীবনের কাছে যাওয়া না বাবা মার কাছে ফিরে আসা? আমি এত বয়সটাও ঠিক সেই রকম ম্যাচিওর ছিল না, সিদ্ধান্তটা কোনটা নেওয়া ঠিক? কেন জানি ভালোবাসায় ঠাই পেয়ে গেল। বাবা মার সেই চেহারাটাও ভালোবাসার কাছেই হার মেনে গেল। আমি কাঁদলাম, সারাটা দিন কাঁদলাম, জীবন আসলো না। আমি ওর সেই বোনের বাসাতেই থাকলাম, অনেকক্ষণ থাকলাম, একটা বেজে গেল। আমি বাসা থেকে বের হয়েছি তখন সকাল দশটা বাজে, জীবন আসলো না। আমি ভয় পেয়ে গেলাম যে মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসেনি কখনো। একাকিত্বর মধ্যে পড়ে গেলাম। আদৌ আমার কি করা উচিত? আমার কি বাসায় ফিরে যাওয়া উচিত? আমি বুঝতে পারছিলাম না। আমি উনার বোনের বাসা থেকে বের হয়ে চিন্তা করলাম এবার চলে যাব, কোথায় যাব আমি জানি না। ঠিক এমন সময় জীবন এসে হাজির হল। তুমি যাচ্ছ কোথায়? আমি এসে মানে থমকে গেছি। এই মুহূর্তে উনি এমনভাবে আমাকে আলিঙ্গন করছে, আমি মনে হচ্ছে পৃথিবীর স্বর্গ খুঁজে পেলাম ঠিক ওই মুহূর্তটাতে। আমি বাবা মা ভাই বোন সবার ভালোবাসার একদম কেন জানি ক্ষণিকের জন্য ভুলেই গেলাম। আমি জানি ওর ভালোবাসাতে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। একটা মানুষ যেরকম একদম একা ফাঁকা মাঠে পড়ে যায়, তার মাঝে একজনকে পেলে যেরকম শান্তি লাগে, ঠিক এমন মনে হলো যে এই একটা মানুষই আমাকে বুঝল। মানুষটার সাথে সত্যি সত্যি আমি চলে গেলাম। রাজশাহী থেকে আমরা অনেক দূরে চলে গেলাম। তার একই ভয়, রাজশাহীতে থাকলে আমাদেরকে কখনোই এক জায়গায় হতে দিবে না। আমার ফ্যামিলির সবাই জজকোর্টে চাকরি করেন, এরকম পরিস্থিতিতে ওর একটাই ভয় ছিল।
তোমরা তো তুলনামূলকভাবে অনেক বেশি ফ্যামিলিয়ার, যেহেতু বোনের একটা অসম্ভব রকমের স্টারডম, সবাই চেনেন তাকে, বাংলাদেশের দ্রুততম মানবী, এবং তার পারফরমেন্স ব্যাক টু ব্যাক অনেক কিন্তু অ্যাচিভমেন্ট, তো সবাই কিন্তু ওই পরিবারটাকে চিনে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক এমনই। বা আমার বাবাকেও সবাই,
বাবাও অনেক বেশি ফ্যামিলিয়ার, ভাই অনেক বেশি পরিচিত, সো সবার মধ্যে একটা অসম্ভব রকমের অ্যাকসেপ্টেন্স আছে এলাকাতে। ওকে, তারপর
এইরকম পরিস্থিতিতে আমরা ঠিক চলে যাচ্ছি, এমন সময় আমার ছোট চাচাটা, উনি যেহেতু এই জিনিসটা বোঝেন, উনি মানে ভালোবেসে বিয়ে করেছেন, উনি আমাকে বলল তুমি কোথাও যেও না, তুমি আমার সাথে চলো। আমি ফ্যামিলির দিকেও চিন্তা করেছি, ঠিক কেন জানি ওই সময় মনে হলো আমার এই সময় চলে যাওয়াটা কি ঠিক হবে চাচার সাথে? চাচা তো ফ্যামিলির চাপে পড়ে যাবে, এটা মনে হলো। আমি চাচার সাথেও গেলাম না, আমরা চলে গেলাম নাটোরে আমার জীবনের এক খালার বাসায়। সেইখানে গিয়ে তার খালা খালু আমাকে এক দেখায় ওনারা বলল খুব ভালো করেছিস নিয়ে চলে এসে, আমাদের খুব পছন্দের। মানে এইরকম ভাবে সবাই একসেপ্ট করবে, এইরকম ভাবে মেনে নিবে, এটা কল্পনার বাইরে ছিল আমাদের সবার কাছে যে এমনটা হতে পারে। সবাই মেনে নিল, সুন্দরভাবে বিয়েটা হল। ফ্যামিলি থেকে সবাই বলল ঠিক আছে ওকে। আমাদের ফ্যামিলির কেউ জানল না, শুধুমাত্র জীবনের ফ্যামিলির সবাই আমাকে মেনে নিল এবং খুব ভালোবেসে গ্রহণ করল। এরপর ফ্যামিলির বলতে ভুল বলছি, ওর খালা খালু আরও দুইটা খালা ওইখানে ছিল, মামারা, ওনারা মেনে নিলেন। আমার শ্বশুর ফ্যামিলি থেকে আমার শ্বশুর শাশুড়ি, ওনারা পরের দিন, বিয়ের পরের দিন, ঠিক এই সময়, ভাই আরেকটা কথা আমার বলা হয়নি, আমি কিন্তু ম্যাচিউরড না, 18 বছর পূর্ণ হয়নি
ওই সময়।
ওই সময়
বলো কি,
আমার ঠিক 18 বছর পূর্ণ হয়নি ওই সময়। এটা একটা ভয় ছিল আমাদের যে এই সময় যদি ফ্যামিলি থেকে কি বলবো, ওই যে অফিসিয়ালি কেস করে যে এটা, সেটা কিন্তু আমার পক্ষে অবশ্যই খারাপ হবে। এরকম পরিস্থিতিতে যখন গেলাম আমি নাটোরে, ওনারা বিয়েটা দিলেন ঠিক আছে, আর বিয়ের সময়টা এমন একটা পরিস্থিতি আসলো, ভীষণ ভেঙে পড়লাম দুজনে। কাজটা ঠিক করছি, যেমন জীবন কাঁদছে তার বাবা মার জন্য, ঠিক তেমন ভাবে আমি কাঁদছি আমার বাবা মা ভাই বোনের জন্য। ভীষণ খারাপ লাগছে, ভীষণ। আমি বলে বোঝাতে পারবো না যে সেই মুহূর্তটা আমার জন্য কি ছিল। অনেক কষ্ট পাচ্ছি, আমি ওই সময় চলে যাব সেটাও পারছি না। জীবনও কাঁদছে তার বাবা মার জন্য, সেও তার বাবা মার কাছে অনেক প্রিয় একটা ছেলে। আমি আমার বাবা মার ভাই বোন এলাকাবাসী বন্ধুদের সবার কাছে আমি খুব প্রিয় একটা মানুষ ছিলাম, ভীষণ প্রিয় মানুষ। কিন্তু কেন জানি ভালোবাসা আসলে মানুষকে সব ভুলায় দেয়,
অন্ধ করে দেয়।
অন্ধ ভালোবাসা যেটা বলে, একটা মানুষ শুধু সবসময় চোখের কাছে ভাসে, কিন্তু এটা অবশ্য একটা মানুষ ভাসেনি। কারণ আমি আমার বাবার থেকে, তিনটা ভাই বোনের মধ্যে আমার বাবার সব থেকে প্রিয় মানুষ, আমি প্রিয় মেয়ে। আমি তিনটা সন্তানের মধ্যে, বাবা মার কাছে কখনোই কোনো সন্তান কম বেশি হয় না, কিন্তু কেন জানি আমার কাছে মনে হয় আমি আমার বাবা মার বাবার খুবই আদরের। এখনো একটা সেকেন্ড আমাকে না দেখলে, এখনো আমার বাবা একটা সেকেন্ড আমাকে না দেখলে অস্থির হয়ে যায়, খেতে বসে না। সেই মানুষটাকে আমি কি করে ফেলে চলে আসলাম, কেন আসলাম? যে ভাইটা আমাকে বুচি বলে ডাকত, তাকে আমি কি করে রেখে চলে আসলাম? অসম্ভব খারাপ লাগা আমার ভিতরে তৈরি হল। বিয়ে পড়াচ্ছে, অনেক সময় নিল, এভাবে প্রেম করে বিয়ে করলে শুনেছি সবার কাছে, এক কথায় রাজি হয়ে যায়, এক কথায় কবুল বলে ফেলে, আমার ভেতর থেকে আসছে না। ঠিক একইভাবে আমি কেঁদে যাচ্ছি, বলতে পারছি না। তারপরেও আমি জীবনকেও চাচ্ছি, আমি আসলে কি করব? আমি এত কষ্ট দিয়ে বাবা মাকে চলে আসলাম। খুব অস্থির করে তুলল আমাকে। ঠিক এমন সময় জীবনের ছোট খালা আসলেন, উনি ভীষণ কড়া একটা মানুষ। উনি এসে আমাকে বলল, এটা তোমাদের আবেগ, এই ভালোবাসা বেশি দিন থাকবে না, তোমার জীবন কিচ্ছু করে না। আজ তোমার ভালো লাগছে, দুই দিন তোমাকে ভালোভাবে নিয়ে ঘুরবে, তিন দিনের দিন তোমার কোনো কিচ্ছু, কোনো আবদার সে পূরণ করবে না, তুমি ভালো থাকবা না, চলো আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাই। কেন যেন ওই মুহূর্তে আমার মনে হলো, না, জীবনই আমার সব, আমি বলে ফেললাম এইভাবে, কোনো দ্বিধা। কেন জানি বাবা মার জন্য খারাপ লাগছে, কিন্তু কেন জানি মুখ দিয়ে বের হয়ে গেল, না, আমার জীবনই সব আমার কাছে। খালা এক কথায় বলে, এই বিয়ে আমি নিজে হাতে দিব। হঠাৎ উনি আমাকে রেখে আসতে চাইল, উনি আমার কথা শুনে বলছে, না, কখনোই সম্ভব না, এই বিয়ে হবে, আমি দিব এই বিয়ে। বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল। পরের দিন খুব মজার একটা কাহিনী, পরের দিন সবার ভয়, আমার বয়স হয়নি,
আমি জানতো,
সবাই জানতো আমি ম্যাচিওর না, আরো পাঁচ মাস আছে,
পাঁচে আবার অপহরণ মামলায় না পড়ে সবাই।
ঠিক সব থেকে মজা লাগছিল, জীবনের সব ফ্রেন্ডগুলো আমাকে হাতে পায়ে ধরছে, ভাবি আপনি যদি চেঞ্জ হয়ে যান,
ফাঁসায়েন না,
আপনি যদি চেঞ্জ হয়ে যান। আমরা কিন্তু সোহেলের, ওনার নাম ছিল সোহেল, সোহেলের 14 বছর জেল, আমাদের 7 বছর জেল, আমার ভালোবাসা কিন্তু নষ্ট হয়ে যাবে তাদের ভিতর। খুব মজা পাচ্ছিলাম সেই সময়টাতে, ভীষণ মজা লাগছিল। এমন সময় একটা রাত আমাদের কেটে গেল এইভাবে গল্প করতে করতে, বিয়েটা হয়েও গেল এবং খুব সুন্দরভাবে হলো, মানে পুরা আয়োজন করেই হলো, ভাবিনি কখনো এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে, এত সুন্দর আয়োজন করে সাজায়ে গুছায়ে, রুম সাজায়ে, বাসনপত্র
সাজাবে,
না 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 না, কখনোই না, জাস্ট বিয়ে হবে না হবে, এইরকম ভাবে বিয়ে হবে না। তবে মানে জীবনের হচ্ছে খালু খালারা আমাকে দেখে ওই সময় পাগল হয়ে গেল, যে জীবন ঠিক করছিস তুই, সোহেল ঠিক করছিস, আমার খুব পছন্দের খালুটা। তো কি বলবো, শেষ পর্যন্ত খালুর মৃত্যুর পর ওনার ডায়েরি পড়ে আমি দেখলাম যে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে, আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছিল উনি ওই কয়টা দিনে, আমার মানে কি বলবো, আমার মধ্যে ভালো লাগা, আমার প্রত্যেকটা ভালো লাগা ওনার ভালো লেগেছে, আমার কথা বলা, আমার চলাফেরা উনি ডায়েরিতে লিখে গেছেন, সেইটা দেখলাম ওনার মারা যাওয়ার পরে। খুব ভালো লাগলো জিনিসটা, যে মানুষের এত কাছে যেতে পেরেছি, ঠিক এমন এমন মানে ভালো লাগলো যে কিভাবে একটা মানুষ আমাকে এত সুন্দরভাবে মেনে নিল। উনি দৌড় দিয়ে গিয়ে বলে, না আজকে বাসায় বিয়ে হবে, আমি আজকে বাজার করব, সমস্ত বাজার করে নিয়ে আসলেন, রুম টুম সাজানো হলো, মানে একটা মোটামুটি ছোটখাটো একটা বিয়ের আয়োজন বাসাতে হলো, খুব মজা করে বিয়েটা হলো। পরের দিন সবার ভয়, আজকে কোর্টে যেতে হবে এবং ফ্যামিলিগত ভাবে যেহেতু হয়েছে ওর বয়সটা এবিডেবিট করে বাড়াতে হবে। জিনিসটা ভাই খুব মজার। হ্যাঁ, সেই সময় আমরা কোর্টে গেলাম, সবাই আমাকে ভয় দেখাচ্ছে যে কোর্টে আসছো এবিডেবিট করে,
বিয়ের আনন্দ আবার পাশে সাত বছরে জেল না হয়
সেই
ভয়ও
আছে, ফ্যামিলি থেকেও সবার ভয় যে আমরা জানি বিপদে না পড়ি। এমন সময় সবাই আমাকে ভয় দেখাচ্ছে, প্রত্যেকটা উকিল বলছে এই জজ কিন্তু ভীষণ রাগী, আমি জীবনে কখনো কোর্টে যাইনি, আমার ফ্যামিলির সবাই কোর্টে চাকরি করেন মোটামুটি সবাই, কিন্তু আমি কখনো হচ্ছে কোর্টে উঠি নাই। এমন পরিস্থিতিতে যখন হচ্ছে রুমে ঢুকলাম, আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হইল, ঠিক এমন সময় আমরা দুইজন দুই কাঠগড়ায় দাঁড়িয়ে আছি ঠিক আসামির মতো।
আমি স্পেশালি পারমিশন দিয়েছি আজকে, যে কেন জানি আমার এটা হয় না, হতে পারে না, গুরু বলাটাই প্রথা, সবাই বলে আসছে পছন্দ করে, কেন জানি তোমাকে,
কেন জানি আমারও মনে হচ্ছিল যে ওইভাবে ডাকতে ভীষণ দূরের মানুষ মনে হচ্ছে
আমাকে, কেন জানি আমার নেক্সট টু ইউ আমার কাছে মনে হচ্ছে আমার বোন বসে আছে, কেন জানি এই ফিলটা, আই ডোন্ট নো, যে সামথিং ইজ সামথিং ফিল ইন আর মাই মাইন্ড, এই কারণে আমি বলছিলাম যে তুমি আমাকে ভাইয়া বলো, আমার শান্তি লাগবে। যে ভাইয়ার উদাহরণ তুমি দিচ্ছিলে, যে যে ভাইয়াকে তুমি ওই ঘুষি দিও না, আমি এটা দুর্বল আদমি মারা যাবো, সো ওই ফিলটা কেমন জানি কাজ করছে, ওই ভাই যেন আমি বসে আছি।
ভাইয়া আমারও ভীষণ ভীষণ ভালো লাগে, আপনার প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখি এবং সত্যি সত্যি আপনাকে মনে হয় কেন জানি আমি ছোট বোন আপনার।
অফকোর্স ইট ইজ, অফকোর্স ইট ইজ, ওই ছিলাম আমরা যে ওরা প্রিপারেশন নিচ্ছে,
জি জি, ফাইনালি কোর্টে দুইজন দুই কাট করা,
সময় কিন্তু খুব কম, সো যত তাড়াতাড়ি মেইন জায়গায় আসতে পারি, কারণ প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট।
আমরা দুইজন দুই কাঠগড়ায় দাঁড়ানো, জীবনের প্রথম আমরা এইভাবে কাঠগড়ায় দাঁড়াইছি, আমি ঠিক কাঠগড়ায় ওঠার সময় আমার মনে হলো আমি কি আসামি, আমি এখানে কেন, জীবনেও দেখিনি, সবাই চাকরি করে কিন্তু বাট এইভাবে কখনো ভিতরে ঢোকা হয় নাই, জীবনের প্রথম কাঠগড়ায় উঠলাম, একদিকে আমি একদিকে জীবন, দুজন দুজনের দিকে তাকায়, আমাদের ভিতর কোনো জড়তা নাই, ভয় নাই ওই সময়, কিন্তু আমাদেরকে নিয়ে সবাই ভয় করছে ঠিক উঠার আগে,
ধরা না খেয়ে যায়।
হ্যাঁ, কিন্তু কেন জানি দেখলাম যে প্রত্যেকটা উকিল আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করলো, তোমরা সুখী হও বাবা, এবং উনি জানি মেনে নেয়, এই জজ সাহেব কিন্তু ভীষণ কড়া, হয়তো তোমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তবে আমরা দোয়া করি জানি না হয়। উঠলাম কাঠগড়ায়, ঠিক এমন সময় জজ সাহেব আসলেন, খুব মজা পাচ্ছিলাম, ওনার দিকে তাকাই কেন জানি আমার হাসি বের হয়ে গেল,
সবাই বলতেছে কড়া, ওকে,
কেন জানি আমার হাসি বের হয়ে গেল, উনিও দেখলাম যে ফিক করে হাসি দিল, সবাই চমকায় গেল, এইরকম একটা কড়া মানুষ এই মেয়েটার দিকে তাকায় এরকম হাসি দিল কেন, উনি কিন্তু বসে নাই, ঠিক ওই সময় আমার দিকে একভাবে তাকায় আছে, আমাকে বলতেছে যে কি ব্যাপার, এত অল্প বয়সে এইরকম একটা ছেলের হাত ধরে কেন চলে আসছেন, তা বললাম জানি না, ভালো লাগছে, আপনি কি নিজে স্বেচ্ছায় আসছেন, উনি কিন্তু আমাকে আপনি বলছে, আমি বললাম আপনি এত বড় একটা মানুষ কেন জানি আমার ওনার সাথে মনে হলো না উনি একজন জজ, কেন বাবার মতো মনে হলো, আমি বলে ফেললাম যে আমি হচ্ছে এত গুছায় কথা বলতে পারবো না, আমার ভালো লেগেছে আমি চলে এসেছি, তবে বাবা আমাকে যে ভালোবাসি না তা না, কিন্তু এই মানুষটাকে আমি ছাড়তে পারবো না, হয়তো একদিন বাবা মা মেনে নিবে, যেদিন বাবা মা বুঝবে যে এই মানুষটা সত্যি ওর জীবনে প্রয়োজন সেদিন হয়তো মেনে নিবে, এরকম ভেবে বললাম যখন, ওনাকে বললাম হ্যাঁ আমি নিজের ইচ্ছায় চলে আসছি, এটাতে উনি আমাকে জোর করে নিয়ে আসে নাই, উনি আর কোনো কথা না জিজ্ঞাসা করে বলল বাবা তোমাদেরকে আমার কেন জানি খুব পছন্দ হয়েছে, আমি আর কোনো কথা জিজ্ঞাসা করব না, উনি সাইন করে দিলেন, আমরা আনন্দে বের হয়ে এসে বাইরে সবাই কি বলবো, উকিলগুলো দেখে লাফালাফি করতেছে আর বলতেছে যে জীবনের প্রথম দেখলাম যে এইভাবে উনি মেনে নিলেন, হ্যাঁ এত সুন্দরভাবে যে একটা সমাধান হয়ে যাবে আমরা চিন্তা করিনি। এই সময় আমরা চলে আসছি, মাইক্রো রেডি করা আছে, বাসায় আসছি, এমন সময় ফোন আসলো বাসার থেকে, জীবনের বাবা মা আসছে, ঠিক এমন সময় জীবনের যখন বাবা মা আসছে এইটা শুনে আমরা ভয় পেয়ে গেলাম, এখন আমরা কি করব, আমাদের তো কান্না আসছে না, খুব মজা পাচ্ছি, ওর ফ্রেন্ডরা আছে, মানে এই সময়
কান্না তো হওয়া উচিত,
কান্না করতে হবে, এই সময় কিভাবে কান্না করব, মানে একটা কি বলবো, মজলিশ জমে গেছে গাড়ির মধ্যে, খুব মজা পাচ্ছে, সবাই ভীষণ মজার মজার কথা বলতেছে, আনন্দ ফুর্তি করতেছে।
ওরা তো খুশি, 7 বছরে জেল থেকে বাঁচছে। তোমাদের বিয়ে যতটুকু না ফ্যাক্টর, অ্যাটলিস্ট জেলে যাওয়া গেল না, এই খুশিতে লাফাচ্ছে ওরা।
ঠিক এমন সময় আপনার হচ্ছে ড্রাইভার বলে উঠছে যে ঠিক আছে আপনাদেরকে তো কাঁদতে হবে, আমার কাছে গ্লিসারিন আছে, আপনারা একটু গ্লিসারিন দিয়ে রুমে ঢুকবেন। ঠিক এইরকম পরিস্থিতিতে গল্প করতে করতে, খুব মজা করতে করতে বাসার সামনে এসে নামলাম, দুজন দুজনকে বলতেছি এই কান্নার অভিনয় করো, আমাকে বলে আব্বা আম্মার সামনে এমন ভাবে কান্নার অভিনয় করবা যেন ওনারা মেনে নেয়। ভিতরে ঢুকতে না ঢুকতেই সত্যি সত্যি এটা আসলে কি বলবো, কান্না কোথার থেকে জানি চলে
আসে আসে, বাঙালি মেয়েদের সহজাত প্রবৃত্তি, কান্না বিয়ের সাথে অটোমেটিক জড়িত। তো বিয়ের দিনে কাঁদতে হবে, এই যে মাইন্ডসেটটা ছোটবেলা থেকে একটা মেয়েদের মধ্যে থাকে।
না না ভাই, আসলে আমরা তো আসলে খুব আনন্দ করে আসছিলাম, ঠিক ওই মুহূর্তে কান্নাটা আসার মতো পরিস্থিতি
দেখ, ফাইনালি বাবা মার সামনে যখন আসলো,
যখন বাবা মার সামনে আসলাম তখন কান্না চলে আসলো। আমাকে দেখে আমার শ্বশুর জড়ায় ধরে বলে আজকে থেকে আমার আর একটা মেয়ে না, আমার দুইটা মেয়ে, আমি তো আরো কেঁদে ফেলেছি উনাকে জড়ায় ধরে।
শ্বশুর আর সময় নেয়নি,
একটা সেকেন্ডও উনি বলেন নাই, উনি জড়ায় ধরে আমাকে বলতেছেন যে আজ থেকে আমার
লিসা তোমার ফেসটা একটা অ্যাডভান্টেজ।
থ্যাংক ইউ।
হয় কি মানে সুন্দর অসুন্দরের কথা আমি বলছি না, বাট একটা আপনাপন আছে। আমি যেমন আমি আমার মনে হয় না যে গত 10-12 বছরের ক্যারিয়ারে কোন গেস্টকে কখনো বলেছি যে আমাকে এইভাবে সম্বোধন করো, আর যেমন ভিতর থেকে তাগিদ অনুভব করলো বলে দিলাম, আবার যে গুরু বলতেই হবে আমি খুব শান্তি লাগে বিষয়টা এরকমও না, কিন্তু প্রোগ্রামের কারণে তারা বলে এটা একটা ক্যারেক্টার, আমি কোনো গুরু টাইপ না, আই এম নট লাইক মাস্টার বা টিচার।
আমি আপনি নিজেকে ভীষণ গর্ববোধ মনে করছি,
বাট আই ডিডন্ট হ্যাপেন ইয়ে,
সত্যি সত্যি আমি সত্যি মনে হচ্ছে আমি ভাইয়াকে পেয়েছি, মনে হচ্ছে আমার ভাইয়া আমার সামনে।
অফকোর্স আই এম, অফকোর্স আই এম, আমি ওই ফিলটাই পাচ্ছিলাম। আমার দুই বোন স্পেশালি সাথীর সাথে তোমার যেন অসম্ভব সিঙ্ক্রোনাইজেশন, ছোট যে বোনটা, ওর লুকটা, ওর হাইট, মুখের এক্সপ্রেশন, ও তোমার মতো হিজাব করে, সব মিলিয়ে মনে হচ্ছে যে বসে আছে পাশে। ওকে, তারপর
তারপরে তো ওই রকম পরিস্থিতিতে আমাকে আর বাসায় নিয়ে যাওয়া হলো না, দয়রামপুর নাটোর দয়রামপুরে নানুর বাসায়, মানে নানি শাশুড়ির বাসায়,
ক্যান্টনমেন্টের
কাছাকাছি আমাকে রেখে আসা হলো যে এখন বাসায় নিয়ে যাবো।
ক্যান্টনমেন্টে যেহেতু পৌঁছে গেছে, আমার মনে হয় আমার বন্ধুরা যে তাদেরকেও বলতে হয় যে আপনারা জানেন তো এই মুহূর্তে আমরা লাইভে আছি, ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে, তার কারণ হচ্ছে ভিডিওটা আপনি যত বেশি শেয়ার করবেন তাতেই কিন্তু আমি আপনাকে খুঁজে পাবো এবং আপনাকে কল করে গুরুর সাথে কথা বলিয়ে দিব, সেরকম একটা প্রমিস কিন্তু আমি করে রেখেছি, এখনো সেটা বলবৎ আছে। সো নেক্সট উইকে তো অবশ্যই আপনার সাথে কথা হতে যাচ্ছে।
যমুনা ফিউচার পার্ক টাইম চেক,
ইটস 1 AM।
আরে কিরে কেমনে সময় যায়, তখন তুই 12টা টাইম চেক দিলি, 1 ঘন্টা গেছে,
আরো 1 ঘন্টা চলে গেছে, একদম লাস্ট আওয়ারে পৌঁছে গেছি আমরা,
টের পাচ্ছি না।
আচ্ছা আমি তাহলে খুব ছোট করে বলেই ফেলি, তারপরে হচ্ছে আমাদের মানে সংসার শুরু হলো ওইখান থেকে, 10 দিন পর ক্যান্টনমেন্ট থেকে আমরা 10 দিন পর বাসায় ফিরে আসলাম আমার শ্বশুর বাসায়। এইভাবে খুব ছোট সংসার আমাদের, উনিও তখন পড়াশোনা করেন আমিও পড়াশোনা করি, কিন্তু ফ্যামিলি থেকে আমাকে কেন জানি এত সুন্দরভাবে মেনে নিল, খুব ভালো লাগতে লাগলো। বাবা মার কথা মনে হয় খারাপ লাগে, বাট ওদের ভালোবাসাটা কেন জানি সবকিছু ভুলাই দিল। এর মধ্যে হঠাৎ করে ভাইয়া 2 মাস 25 দিন পর, বিয়ের 2 মাস 25 দিন পর হঠাৎ আমার পেটে ব্যথা, ভীষণ পেটে ব্যথা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছি এমন সময় প্রচণ্ড ব্যথা, আমার ব্যথা দেখে জীবন কেঁদে ফেলল, কেন তোমার এত ব্যথা হচ্ছে? সাথে সাথে গ্রামের মানুষ ওই যে কি বলে না আলগা বলে কি সব সেটা মনে করে আমার শাশুড়ি পানি পড়া দিলেন, শ্বশুর বললো না গ্যাসের সমস্যা, উনি গ্যাসের ট্যাবলেট দিলেন, কোনোভাবেই সেই ব্যথা কমে না। তারপরে জীবন আর কোনো কথা না শুনে আমাকে হসপিটালে নিয়ে চলে আসলেন আমার শ্বশুর বাসা প্রেমতলি, রাজশাহী মানে গোদাগাড়ি প্রেমতলি, উনি হসপিটালে নিয়ে আসলেন, ওইখানে দেখার পর বলল না আমরা হাত দিব না, আমাদের কাছে মনে হচ্ছে কোনো খারাপ কিছু, আপনি রাজশাহীতে নিয়ে চলে যান। আমাকে রাজশাহীতে নিয়ে চলে আসা হলো, এর মধ্যেই ইঞ্জেকশন করা হলো, আমি ঘুমাই গেছি, রাত্রে দেখলাম যে জ্ঞান ফিরল, আমি একটা হসপিটালে আছি। ইঞ্জেকশনটা করছে তখন আমার ননদি বাসায়, পরে আমাকে নিয়ে আসছে আমি যখন হসপিটালে তখন দেখি যে আমি বাসায় নাই আমি হসপিটালে। এর মধ্যে আমাকে বলা হলো রাত 8টার সময় আমার অপারেশন হবে, আমার এই সময়টুকুর মধ্যে মোটামুটি চেক আপ হয়ে গেছে, অপারেশনে ঢুকানো হলো, যে তখন
অ্যাপেন্ডিক্স নাকি
অ্যাপেন্ডিক্স বলে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো, তখন আসলে এইভাবে বুঝতে পারা যায়নি আলট্রাসোনোগ্রামে যে আমার হচ্ছে ওভারিতে সিস্ট ছিল, সেটা বাস্ট হয়ে গেছে।
বাস্ট হয়ে গেছে,
জি। মানে ডাক্তার এইভাবে বললো যে এখন হচ্ছে আমরা 20-25 মিনিট লাগবে, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপেন্ডিক্সের জন্য। আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো, জীবন খুব অস্থির, আমাকে ছাড়বে না, অপারেশন থিয়েটারে সেও ঢুকবে, কান্না করতেছে, আমিও খুব কান্না করতেছি, তারপরে তো এটা নিতেই হবে। আমি উনি বাইরে থেকে ভাবছে যে আমি মনে হয় আর নাই, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, যেখানে তারা বলল 15-20 মিনিট লাগবে, কেন আসছে না?
অপারেট করতে গিয়ে ওরা দেখছে যে আসলে বিষয়টা
এইরকম না, ভেতরে বাস্ট হয়ে গিয়ে ওইটা স্টোমাকে নিচে চলে যাওয়ার কারণে ওইটা হচ্ছিল না আর কি। আর তখন 97 সাল, অনেক আগের ঘটনা,
ক্ষেত্রে তো পুরোটা ওপেন করে ওয়াশ করার প্রয়োজন পড়ে।
জি জি জি,
যেটা আমার ক্ষেত্রে হয়েছে প্রায় 8 ইঞ্চিসের মতো। আমার
আমার দুইটা অপারেশন হয়, প্রথমে আমার হচ্ছে অ্যাপেন্ডিক্স কাটা হয়, পরে ওনারা এইরকম পরিস্থিতি,
আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট ছিল, মানে ওই যে ওয়াশ করার যে ব্যাপার,
আর আপনার হচ্ছে অ্যাপেন্ডিক্সটাও ওইরকম মানে বাস্ট হওয়ার পরিস্থিতিতে, আর ওভারিতে আমার সিস্টটা বাস্ট হয়ে গেছিল, পরে একটা ওভারি আমার কেটে ফেলা হয়। তখন বিয়ের 2 মাস 25 দিন, এমন সময় ওভারিটা কেটে ফেলা হয়, একটা ওভারি, মেয়েদের 2টা ওভারি থাকে, আমাকে বের করা হলো। এইভাবে বলাও হলো যে খুব রিক্স থাকে, খুব রিক্স থাকে এইভাবে হচ্ছে ই করার জন্য, বাঁচানো খুব কঠিন হয়ে যেত আর 10-15 মিনিট হইলে, এমন সময় আপনার হচ্ছে অপারেশনটা করছি। যাই হোক, ওনার বাচ্চা হওয়ার মানে কি 100% মধ্যে 88% না হওয়ার সম্ভাবনা, বাচ্চা না হওয়ার। সুস্থ হলাম, চলে আসলাম বাসায়। বাসায় আসার পর গ্রাম বুঝতেই পারছেন, এক একজন এক এক রকম কথা বলে, কিন্তু ফ্যামিলি থেকে, শ্বশুর বাসার ফ্যামিলি থেকে কেউ কিছু বলে নাই। এর মধ্যে চলে আসলাম হচ্ছে রাজশাহীতে, উনি এইরকম পরিস্থিতি দেখে আমাকে রাজশাহীতে নিয়ে চলে আসলেন, আমি থাকবই না এখানে। উনিও একটা কাজের মধ্যে জড়িত হয়ে গেলেন, ওনার হচ্ছে একটা ওষুধের ফার্মেসি দিলেন, এইভাবে ব্যবসা করতে শুরু করলেন, আরো টুকিটাকি ব্যবসা করতে শুরু করলেন, রাজশাহীতে নিয়ে চলে আসলো। এরকম থাকতে আমরা খুব সুখের দিন কাটাতে থাকছি। এর মধ্যে প্রায় 2টা বছর পার হয়ে গেল, আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা নেওয়া নিষেধ, চেষ্টাও নিষেধ। প্রায় 2.5-3 বছর পরে ট্রাই করলাম, প্রথম মাসে হলো না, এটা একটা আমাদের মধ্যে। তারপরে উনি আমাকে বললেন, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, না হবে না হবে, আমরা হচ্ছে দত্তক নেব, প্রয়োজন হয় একাই থাকব, তবু আমাদের ভালোবাসার কোন থাকবে না, সাপোর্ট আছে এবং ফ্যামিলিরও ভীষণ সাপোর্ট আছে। হ্যাঁ, এর মধ্যে আপনার হচ্ছে বাচ্চা 3 মাসের বেলায়, মানে আমি মা হতে চলেছি ঠিক এই সময় আমি মা হলাম, আমার বাচ্চাটা বড় হলো আস্তে আস্তে, আমরা খুব সুন্দরভাবে দিন কাটাতে শুরু করলাম, উনিও হচ্ছে আরো এগিয়ে গেল। মাঝে উনি হঠাৎ করে যাই হোক কোনো কারণে একটু বিপথে চলে গেলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার বাবা মা আমাকে আবার ফিরাই আনতে চাইল, আমি আসি নাই। যে মানুষটা আমার এত বড় বিপদে আমার পাশে থেকেছে, কেন তাকে এরকম পরিস্থিতিতে আমি ফেলে চলে যাব? মানুষটা সত্যি কথা বলতে কি ভাইয়া, উনি একটু অ্যাডিক্টেড হয়ে গেলেন, হঠাৎ কেন কিভাবে বন্ধুদের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যে উনি, তবে আমাকে
ফ্রাস্ট্রেশন কি
ছিল, আমার ফ্যামিলি যখন আমাকে মেনে নেয়নি, এটা ছিল তার খুব কষ্টের। আমার বাবা মা
সবাইকে নিয়ে ভালো থাকবে এরকম
একটা প্ল্যান ছিল। যাই হোক, আমার হচ্ছে দুলাভাই খুব সাপোর্ট করতেন, আমাকে ভীষণ সাপোর্ট করতেন, আমার বোন ভাই সবাই কিন্তু ভীষণ ভালোবাসত, কিন্তু ও জিনিসটা মেনে নিতে পারত না যে আমরা ওকে কোথায় দেখব, আজ ও কোথায় আছে, এটা বাবা মা ভাই বোনের চাওয়া এটা।
ওকে লিসা, সবকিছুই হলো, দেন ফাইনালি আবার নতুন করে সুখের সংসার, সবকিছু ঠিকঠাক যাচ্ছে, তারপর
এই সুন্দরভাবে চলতে চলতে
ওর কিছু সময়ের
খারাপ সময় গেল, তাকে আমি হচ্ছে ভালোভাবে নিয়ে এসে ফিরে আসলো, আমার আরেকটা বাচ্চা হলো,
সুস্থ স্বাভাবিক দারুণভাবে তোমাদের জীবন যাচ্ছে,
জীবন যাচ্ছে খুব সুন্দরভাবে। এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে মেনে নিল, আমার ভাই বোন,
এর মধ্যেই ঘটনা,
আমার ভাই বোন হচ্ছে আমার ফ্যামিলি সবাই হঠাৎ আমার বাসায় চলে গেল, আমার বোন হঠাৎ চলে গেল আমার বাসায়,
একদমই হঠাৎ
হঠাৎ করে, আমি কিছুই জানি না।
কেমন ছিল ওই দিনটার পরিস্থিতি?
আমি
একদম হঠাৎ বলতে তুমি কিছুই জানতে না?
কিছুই জানতাম না।
সবাই হঠাৎ দেখছো যে তোমার বাড়ির আঙিনা কিরকম?
ওরা দুলাভাইরা সবাই আসছে, দুলাভাই জিনিসটা আমি আমার সাথে, দুলাভাই আমাকে ভীষণ ভালোবাসেন, কি বলবো, পৃথিবীর যদি কোন মেয়েকে খুবই ভালোবেসে থাকেন সেটা হচ্ছে আমি, হয়তো বা আমার বোনের পরে।
তারপরে সবাই দেখছো হঠাৎ করে তোমার বাসায়?
আমার বাসায় আমি চমকাই গেছি, আমার ফ্যামিলি মানে আমার শ্বশুর ফ্যামিলি খুব সুন্দর করে জিনিসটা ট্যাকেল দিলেন, ওনারাও ভীষণ খুশি যে
তোমরা। ওরা কিভাবে রিয়্যাক্ট করছে, কি হলো তোমাদের মধ্যে একটু জানতে চাইছি।
জড়াই ধরলাম সবাইকে, কান্নাকাটি হলো, সবাই বলল ঠিক আছে যা হয়েছে। ভাইয়া
ভাই তো একটু চাপা টাই,
চাপা
যেমন বর্ণনা দিচ্ছিল
তাতে ওর চোখটা ছলছল করে এখনো আমার দিকে, ও তাকায় কথা বলতে পারে না, আমারও খারাপ লাগে। যে খুনসুটি ছিল সেটা আর খুনসুটিতে নাই, এটা খুব কষ্টের, তবে ভীষণ ভালোবাসে আমাকে এখনো।
দেন দেখলে সামনাসামনি ও কি বলছিল?
কিছু বলে নাই, শুধু তাকায় থাকে।
বোন কি বলছিল?
আপু তো, ও তো খুব ভীষণ মজার মানুষ, কি বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ বোন আমার ভাই বোন। ও সবকিছু ম্যানেজ করে ফেলে বলল আমরা আজকে নিয়ে যাব ওদেরকে। পরে আমরা খুব মজা করে ফ্যামিলি থেকেও বললো ঠিক আছে আমরাও চাই যে তোমাদের।
ওকে, এন্ড দেন ফাইনালি পিকচার ইজ কমপ্লিটেড, রাইট? একদম 10/10 পিকচার। এবার বাকি ঘটনাতে যাব, কারণ অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে যাচ্ছে। তারপর বলো লিসা,
আমার তো মনে হচ্ছে যে আজকে সারা রাত আমি এখানে আমার জীবন,
আমিও সারা রাত শুনলেও আমার কোনো যায় আসবে না, কারণ আই ডিডন্ট, আই জাস্ট মিনিট, আমি 12টা থেকে 1টার এই ট্রান্সফরমেশনটা টেরও পাইনি। হঠাৎ তুই যখন সময় টাইম চেকে বিরতি দিলি, আই সারপ্রাইজ যে এর মধ্যে এক ঘন্টা পার হয়ে যাচ্ছি।
তারপরে আমাদেরকে বাসায় নিয়ে গেল, এইভাবে আমরা থাকতে লাগলাম। কিন্তু আমার মা ভীষণ কড়া মানুষ, ভীষণ ভালোবাসে আমাকে, এত ভালোবাসা, তার মধ্যে আমি খুব কম মায়ের মধ্যে এত ভালোবাসা দেখেছি। তবে আমার মা ভীষণ কড়া মানুষ, যে ভালোবাসাটা উনি ওইভাবে প্রকাশ করেন না। জীবন আসলো আম্মার রান্নাঘরে, সবাই গেছে শুধু আম্মা যায় নাই, আম্মা আব্বা যায় নাই। আব্বা তো খুব সুন্দর মেনে নিল সবাইকে, আমি এসে আব্বাকে সালাম করলাম, আব্বা খুশিতে জড়ায় ধরল, তোরা ভালো থাক আমি এটাই চাই। আব্বা তো সেই কান্না, আম্মা কাঁদছে কিন্তু দেখতে দিচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট দিয়েছি আমি আম্মাকে। তারপরে জীবন গিয়ে দাঁড়ালো রান্নাঘরে, জীবনের একই কথা যে আমাকে বলছিল যে তোমার আম্মা কথা না বলা পর্যন্ত আমি ওইখানে ফ্রি হতে পারবো না। ও গিয়ে সালাম দিল, আম্মা উত্তর নিল কিন্তু তাকে কোনো কথা বলছে না, দাঁড়াই আছে, তারও একই মত, সেও নড়বে না, সেও কি বলবো, যুদ্ধ চলছে মোটামুটি বলতে পারেন। আম্মাও বলবে না তাকে তার সাথে কথা, সেও আম্মার কথা না শুনে রুম থেকে বের হবে না, রান্নাঘরেই দাঁড়ানো। আম্মা যখন বলল যে দেখলো যে না, এই ছেলেকে তো আমি কোনোভাবেই পারছি না, আম্মা বলল যাও ঘরে যাও, ভিতরে বসো, তখন সে বের হয়ে আসলো। যাই হোক, এক সময় খুব সুন্দর করে উনি মানায় নিলেন পুরা সংসারটাকে, আব্বা স্ট্রোক করলো ওই সময়, উনার কি বলবো, আমি উনার ওই পরিস্থিতিগুলো ভুলতে পারি না। উনি অসুস্থ মানুষ, তারপরেও আব্বাকে এত সুন্দর করে ট্যাকেল দিলেন স্ট্রোক করার পরে প্রথমবার, কারণ ভাই বোন কাছে থাকে না, উনি খুব সুন্দর করে হচ্ছে,
উনাদেরকে তো প্রফেশনাল কারণে এক একজনকে এক এক জায়গায়,
তারপরে সবার কাছে খুব প্রিয় হয়ে গেল। এক সময় আমার চাচা আব্বা ওনারা বললেন যে আমাদের সবাই তো সরকারি চাকরি করে, তাহলে ওর জন্য আমরা একটা ব্যবস্থা করি, ওনার জন্য একটা ব্যবস্থা করা হলো, এবং সত্যি সত্যি উনি পরীক্ষা দিলেন, চাকরিটা জজকোটে ওনারও হয়ে গেল, উনিও সরকারি চাকরি করতে শুরু করলেন। আমাদের সংসারটা সুখের সংসার, অনেক সুন্দর দিন কাটাতে লাগলাম। আমাকে বলল লিসা, আমি আর তোমাকে কোনোদিন কোন রকম ভাবে কষ্ট দিব না, কখনো না। আমি আমি একটু রাগ করলে, উনি হচ্ছে জানতো যে আমি খুব মিষ্টি পছন্দ করি, রাগ করলে কলিং বেল বাজায়, মিষ্টির ইটা হাতে সামনে ধরতো, আমি ফিট করে হেসে দিতাম, বলতাম জানি যে মিষ্টি আনলে তোমার সব রাগ মিটে যাবে, যতই রাগারাগি হোক আমরা কখনোই রাগ করে থাকতাম না। এই সময় হঠাৎ অফিসিয়াল কাজে উনি বাইরে যান, মোটরসাইকেল উনার ছিল না, কারো না কারো মোটরসাইকেল চেয়ে নিয়ে উনি হচ্ছে কাজে যেতেন, উনি জজকোটে চাকরি করতেন, একটা কেসের ব্যাপারে হঠাৎ মানে বাইরে গেলেন। এমন সময় হচ্ছে আমাকে বলল যে লিসা, এইভাবে প্রবলেম হচ্ছে, আমাকে একটা মোটরসাইকেল কিনতেই হবে। এর আগে দুইবার উনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমার খুব হচ্ছে অস্থির মনে হতো, মোটরসাইকেল আমার মোটেও পছন্দের না। ঠিক এরকম করতে করতে আমার অজান্তেই হ্যাঁ, আমাকে না বলে, আমি জানি যে আমাকে উনি বলবে না, না বলে যে আমি বললে আমি নিষেধ করব, উনি মোটরসাইকেল কিনে নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে, মিষ্টি কিসের, আমি তো আজকে রাগ করিনি, বলে আজকে রাগের না আজকে খুশির, আমি মোটরসাইকেল কিনেছি। আমি একটু রাগ করে ফেললাম যে তুমি আমাকে একবার বললাও না, বলে যে তোমাকে বললে তুমি না করতা, আমি মোটরসাইকেলটা নিয়ে নিলাম। যাই হোক, ওই মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকদিন কাজ করলেন মোটরসাইকেলটা কেনার। 12 দিন পরে হঠাৎ, মানে 11 দিনের দিন রাত্রিবেলায় আমাকে বলতেছে যে লিসা আজকে না আমার পুরো শরীর ব্যথা করছে। আর ঠিক তার 4-5 দিন আগে থেকে, ও আরেকটা কথা বলা হয়নি, ওনার বাবার ক্যান্সার হলো, আরো অনেক কথা ছিল যেগুলো আমি বলতে পারছি না, হয়তো সময়ের জন্যও বলতে পারছি না। ওনার বাবা মারা গেলেন ক্যান্সারে, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে, এবং ওনার বাবা মারা যাওয়ার 3 দিন আগে আমরা দুইজন দুই সাইডে বসে আছি ওনার পায়ের কাছে, উনি বলতেছেন যে সোহেল, আমরা 3 ভাই, আমার 3 ভাইয়ের মধ্যে মেজোটা আগে মারা গেছে, তারপরে ছোটটা, তারপরে বড়টা, তো দাদারাও 3 ভাই ছিল, ওরাও মেজোটা আগে মারা গেছে, তোরাও 3 ভাই, তুই কিন্তু বাবা আগে যাবি,
এইভাবে বলছেন।
হ্যাঁ, তুই কিন্তু বাবা আগে যাবি, ঠিক ওনার মারা যাওয়ার 3 দিন আগে উনি এই কথা বলতেছেন, তুই কিন্তু ও বাবা আগে যাবি, এটা আমাদের ফ্যামিলির ফ্যামিলি থেকে ট্র্যাডিশন, এইরকমই হয়ে আসছে, তবে আমি তোদেরকে অনেক দোয়া করি তোরা ভালো থাক, আর তুই হচ্ছে আমার সব থেকে প্রিয় ছেলে, ওনাকে ভীষণ ভালোবাসতেন। বলল, আব্বা আমি জানি আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। যাই হোক, উনি মারা যাওয়ার পর আমার হাজবেন্ড একদম ভেঙে পড়লেন, কয়দিনে উনি একদম কেমন জানি হয়ে গেলেন, বাবা ছেলে 1 সপ্তাহ দুজন দুজনকে না দেখলে থাকতে পারত না, হয় জীবন যেত বাসায়, না হয় আমার শ্বশুর চলে আসতেন আমার বাসায়, আমি রাজশাহীতে থাকতাম উনি চলে আসতেন। মারা যাওয়ার পর খুব অস্থির হয়ে গেলেন, ঠিক মারা যাওয়ার পর থেকে উনি আমাকে বারবার খালি বলতো, লিসা আমার না অনেকদিন বাঁচতে ইচ্ছা হয়, আমি তোমাকে কারো হাতে ফেলে যাব না, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমাকে জানি আল্লাহ তাআলা 10টা বছর বাঁচাই। আমি খালি বলতাম, তুমি এগুলো কথা কেন বলো, এত অল্প বয়সে আমরা এত ভালো আছি, তোমার কি ভালো লাগে না এগুলো, বলে ভালো লাগে দেখেই ভয়। ঠিক এইরকম বলতে বলতে একদিন রাত্রিবেলায় আমাকে বলতেছে যে লিসা আজকে আমার পুরো শরীর ব্যথা করছে। তা বললাম, তুমি আজ কয়দিন একভাবে মোটরসাইকেল চালাচ্ছ সেই জন্য হয়তো বা এরকম হচ্ছে, মোটরসাইকেলটা কিনা। তখন 12 দিন, এমন সময় আমি বললাম ঠিক আছে আমি তোমার হচ্ছে মাজাটা যেগুলো হচ্ছে একটু টিপে দিই। হ্যাঁ, ঠিক এমন সময় বলছে না এটা কখনো করো না, কারণ উনি আমাকে এত ভালোবাসতেন, কোনো সময় আমার কষ্ট হোক এই জিনিসটা উনি কখনো চাইতেন না। আমার অপারেশনের পর কি বলবো,
পিপল কানেক্টিভিটি একটু রিভিউ করে নেই, কমেন্টসগুলো একটু নিয়ে নি।
অনেক বন্ধুরাই রয়েছেন এবং ঠিক সবাইকেই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেমন ফিল করছেন।
অনুষ্ঠান একদম শেষ পেজে আর কি, এবং আমি অবাক হয়েছি, মানে একদম শুরু থেকে এখন অবধি পিপুল যেইভাবে আমাদের সাথে আছেন, লিসেনাররা যেভাবে আমাদের সাথে আছেন, যেভাবে লিসার কথা তারা একেবারে উৎকর্ণ হয়ে শুনছে, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দারুণ এক অনুষ্ঠানের দিকে যাচ্ছি। আমরা শেষ মুহূর্তের শেষ ঘটনাগুলো জানবার চেষ্টা করব, এন্ড অফকোর্স আমি জানি যে তোমরা আমাদের সাথে আছো, যাচ্ছি।
এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের যে বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকেই আছেন আমাদের সাথে, এবং কমেন্টস পড়ার আগে অন্তত একটা ছোট করে কথা বলি যে নেক্সট উইকে কিন্তু আমি চাই আপনার সাথে কথা বলিয়ে দিতে করু, তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমি আপনাকে খুঁজে পাই এবং আপনাকেই ডায়াল করে গুরুর সাথে কথা বলিয়ে দিতে পারি। আচ্ছা, রুবেল রয়েছেন, সে ভালোবাসা জানিয়েছে আপুকে, আর এদিকে প্রিন্স রিয়াদ রয়েছে এবং জানিয়েছে রিয়েলি প্রাউড অফ ইউ, অনেক ভালো লাগছে এই কথাটি জানিয়েছে ইমরান তালুকদার আমাদেরকে। আর হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে নাইস অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আই এম ফিলিং ইটস এ স্যাড স্টোরি, নূর ধানমন্ডি থেকে এই কথাটাই লিখেছেন।
যাচ্ছে লিসার কাছে, লিসা বলছিল যে কেমন যেন শরীর ব্যথা করছে এরকম একটা সিচুয়েশন, তারপর
ব্যথা করছে বলতেছে। আমি ঠিক ওই সময় ওকে বারবার হচ্ছে পাহাত টিপার কথা বলতেছি, বলে না না তুমি এটা কখনোই করো না, কারণ এটা করলে তোমার এক সময় আমার অভ্যাস হয়ে গেলে তোমার কষ্ট হবে, আমাকে জোর করে উনি শুয়াই দিলেন। তারপরে উনি কেন জানি অনেক কথা বললেন, কোনোদিন এরকম বলে না, বলে আমি অনেক কিছু বলতেছি যেগুলো তুমি শুধু শুনবা কিন্তু আমাকে কখনো খোটা দিবা না, তাদের ফ্যামিলির অনেক কথা যেগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, একেবারেই জরুরিও না, অনেক কথা বললেন,
অনেক ভিতরের কথা বললেন, যে কথাগুলো হয়তো বলার কথা না।
কেন জানি উনাকে বললাম আমি কেন এই ধরনের স্বপ্ন দেখছি, আমি না কেন জানি দেখছি তোমার থেকে আমি অনেক দূরে, কেন আমি এরকম স্বপ্ন দেখছি আজ কয়দিন? বলে, আরে না, তুমি এরকম সবসময় খেয়াল করো, সেই জন্য তুমি অতিরিক্ত ভালোবাসো, সেই জন্য হয়তো বা তোমার এরকম মনে হচ্ছে। উনি আমাকে এরকম গল্প করতে করতে ঘুম পাড়ায় দিলেন, তুমি ঘুমায় যাও। সকালে উঠে উনি হচ্ছে রেডি হচ্ছে, তা বললাম আজকে কি না গেলেই না? বলে যে না, আজকে কাজ করে আসিলি স্যার, তারপরে একভাবে কয়েকদিন রেস্ট নিব, তোমার সাথেই সারাদিন থাকবো, আর এখন থেকে তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব। আর আরেকটা কথা উনি বললেন যে অনেক কষ্ট আমি তোমাকে দিয়েছি, তোমার মতো মেয়ে বলে আমার সাথে সংসার করে গেল। এই কথাটা কেন জানি উনি ওই দিন হঠাৎ করে বলে ফেললেন যে তুমি বলেই হয়তো আমার সাথে সংসার করল, অন্য কোনো মেয়ে হলে আমার সাথে সংসার করত না। ঠিক এমন পরিস্থিতিতে আমি ওকে বললাম, এই কথা কেন তুমি বলতেছো? তো বলে যে না, হচ্ছে আমার কেন জানি মনে হয় আমি যেরকম হয়ে গেছিলাম এই জায়গায় আমার কাছে কেউ থাকতো না, তুমি বলে থাকছো। আমি বললাম বাদ দাও এগুলো, সকালে উঠলাম, উনাকে খাবার দিলাম, উনি খাবার দাবার খেয়ে চলে গেলেন কাজে। আমি ঠিক কোনোদিন, আমি তিনতলায় থাকতাম, আমি কখনো ওনার সাথে নিচে নেমে আসতাম না, প্রত্যেক দিন রান্নাঘরের জানালা দিয়ে উপর থেকে হাই বলতাম, উনি চলে যেত, কেন জানি আমি নিচে নেমে আসলাম, যত দূর দেখা গেল আমি একভাবে ওনাকে তাকায় দেখলাম। এই সময় আমাদের বাড়িওয়ালা বলল যে সে মোটরসাইকেল বের করে তার হেলমেট কই, এরকম পরিস্থিতিতে বলতেছে যে হেলমেট কেনা হয়নি ভাইয়া। বলে হেলমেট কেনা হয়নি মানে তুমি এত দূর যাচ্ছ, কোথায় কাজ করতে যাচ্ছ? বলে আমি দুর্গাপুর যাচ্ছি। বলে দুর্গাপুর যাচ্ছ হেলমেট ছাড়া, তোমার কি মরণ পাখা উঠছে? তা হাসলো, আর কোনো কিছু বলল না। আমার কেন জানি কথাটা খটকা লাগলো, কেন এরকম কথা বলতেছে উনি, একটা জায়গায় বের হচ্ছে। আমি যত দূর দেখা গেল তত দূর দেখলাম, এর মধ্যে আমি বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে খাওয়াই, দুই বাচ্চা নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার সময় সাদা একটা পোশাক পরলাম, কোনোদিন আমি এরকম সাদা পোশাক পরি না, হয় সাদা পরি, লাল পায়জামা, লাল ওড়না পরি, ম্যাচিং করে পরি। সেদিন কেন জানি আমি ফুল সাদা একটা ড্রেস পরলাম। পরীক্ষা ছিল আমার ছোট মেয়েটার, গেলাম। আমরা তো আসলে এখন গার্জেনগুলো সবাই একটা আড্ডার মহলে বসি, বাচ্চারা স্কুলে থাকে, আমরা আড্ডার মহলে বসি। ঠিক এমন সময় এক ভাবি বলে উঠল, লিসা তুমি আজকে এরকম বিধবার ড্রেস পরেছ কেন? আরেকজন বলেছি, ভাবি এটা কেমন ভাবে বলছেন, ভাবিকে অনেক সুন্দর লাগছে। আমি হাসলাম খুব, সেদিন কেন জানি ভীষণ চঞ্চল হয়ে উঠলাম আমি, অস্থির, গাছের থেকে পাতা পারলাম, একটা পিঁপড়া কামড় দিল, মানে সবাই ভীষণ, সবাই আমাকে বলতেছে যে ভাবি আপনি না আসলে এই জায়গাটা এত সুন্দর জমজমাট হয় না, আপনি যেদিনই থাকেন না সেদিনই কেমন জানি ঝিমায় যায়, আজকে খুব মজা পাচ্ছি আমরা। ঠিক এইরকম করতে করতে আম্মা ফোন দিল যে তোর আব্বা হঠাৎ অসুস্থ, তুই একবার এদিক দিয়ে ঘুরে যা। আমি আসলাম, এসে আসার সময় আম্মাদের গেটের কাছে ওই সময় আবার এক ফুপু বলে উঠলেন, উনিও মারা গেছেন অবশ্য, উনি বলতেছে লিসা তুই এরকম সাদা ড্রেস পরেছিস কেন, তোকে ভাল লাগছে না, তুই আর কখনো সাদা ড্রেস পরবি না। কেন জানি ওই কথাটা আমি ঠিক, আজকে কেন আমাকে মানুষ এরকম বারবার বলতেছে যে তুই এরকম সাদা ড্রেস পরেছিস কেন, আমার তো ভালো লাগে, কিন্তু আমিও তো আসলে কোনোদিন পরি না, কেন পরলাম? ওই সময় আমি জীবনের সাথে কথা বললাম যে তুমি কোথায় জানো আমি আজকে এরকম সাদা ড্রেস পরেছি, সবাই আমাকে তো বলছে তুমি কেন পরেছ, আমি না তোমাকে বলেছি তুমি এরকম কখনো সাদা ড্রেস পরবা না? আমি বললাম ঠিক আছে আর কখনো পরবো না। এমন সময় হচ্ছে বলল যে ঠিক আছে আমার কাজ হয়ে গেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। ঠিক এইভাবে আমি বাসায় আসলাম, বাসায় এসে আমার সাথে একটা মানে সাবলেট থাকতেন, উনি ভীষণ ভালো মানুষ, আমরা একসাথে বসে গল্প করতে করতে উনি হঠাৎ করে বলতেছে যে ভাবি জানেন আজকে না একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। তা বললাম কি ভাবি? তো বলে যে দেখি কে জানি গেট নড়াচ্ছে, আমি বের হয়েছি, আপনার ভাই বের হয়েছে আর আপনার ভাইকে কে চাকু মেরে দিয়েছে। তা বললাম ভাবি আসলে আমরা যতটুকু শুনে আসছি বাবা মার কাছে, নিজের দেখলে পরের কারো হয়। বলে যে ভাবি তাই যেন হয়। ভাবি খুব মনটা খারাপ করে থাকলেন। এর মধ্যে আমার রান্না টান্না সব কমপ্লিট হলো, আমি বাচ্চাদেরকে খাওয়ানোর আগ মুহূর্তে আমি জীবনকে আবার ফোন দিলাম, কেন জানি আমার অস্থির লাগছে ওই দিন আমি বুঝতে পারলাম না, আমি জীবনকে ফোন দিলাম, জীবন আমার ফোনটা রিসিভ করে বলল যে তুমি খাবার রেডি করো আমি আসছি। আমি বাচ্চাদেরকে খাওয়াতে লাগলাম, এর মধ্যে আমার ভিতরে কেন জানি তোলপাড় শুরু হয়ে গেল, কেন এরকম খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। আমি আবার ফোনটা হাতে নিলাম যে আরেকবার ফোন দিই, মনে হলো না মোটরসাইকেলে আছে, যদি ফোন দিয়ে কোনো দুর্ঘটনা ঘটে ফোন রিসিভ করতে গিয়ে থাক। ফোনটা আবার রেখে দিলাম, বাচ্চাদেরকে খাওয়ানো হলো, আমি খাবার দাবার রেডি করে ডাইনিংয়ে বসে আছি। ঠিক এমন সময় একটা ফোন আসলো। ফোনটাতে শুধু একটা শব্দ আমি পেলাম, এই ফোন যার ওনারা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনারা রাজশাহী মেডিকেলে খুঁজবেন। আমি ফোনটা ফেলে দিয়ে ওখানে ঠাস করে পড়ে গেছি। তারপরে কি হয়েছে জানি না, পাশের ভাবিটা আমাকে উঠায় মাথায় পানি দিয়ে বলছে, ভাবি এই মুহূর্তে আপনি কেন এইরকম অস্থির হচ্ছেন, কি হয়েছে? আমি বললাম, ভাবি এই কথা বলতেছি, বলে এইরকম পরিস্থিতিতে আপনি আগে মেডিকেল যান। আমি সাথে সাথে আম্মাকে ফোন দিলাম, আম্মা এই ধরনের কথাবার্তা বলতেছে। আম্মা বলে তুমি বের হয়ে আসো, আমি এদিক থেকে বের হচ্ছি। আমি আম্মার সাথে মেডিকেলে গেলাম, সবাইকে চিৎকার দিয়ে বলছি এইরকম কোন রুগী আসছে নাকি। সবাই বলতেছে ওর সাথে একটা ওর দোকানের ছেলে ছিল, বলে ওই রুমে নিয়ে গেছে। আমি বাইরে থেকে অপারেশন থিয়েটারে তাকাই, দেখি কাঁচের মধ্যে থেকে দোকানে সেই ছেলেটা, আমার জীবন সেখানে নাই, আমি হন্য হয়ে ছুটে বেড়াচ্ছি কোথায়। আরেকজন বলতেছে যে আপনি নিচে যান, নিচে নিয়ে যাওয়া হয়েছে, সম্ভবত উনি মারা গেছে। তখন আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি। আবার আমি এক দৌড় দিয়ে নিচে ছুটে আসছি, অনেক দূর থেকে দেখি একটা ট্রলিতে জীবনের পায়ের বুড়া আঙ্গুলটা আমি দেখতে পাচ্ছি। ট্রলিতে কেন রাখা আমি ওই আঙ্গুল দেখেই চিনতে পারছি ওইটা জীবন। আমি ছুটে ওর কাছে আসছি, সারা বুকে রক্ত। গালের একটা পাশ ওর ঢাকা আছে, মানুষটাকে আমি সেদিন হারাই ফেলছি। ওই স্মৃতিটা আমার এখনো প্রত্যেকটা মুহূর্তে ভাসে, ওই কণ্ঠটা আমি খেতে বসলে ভাসে, তুমি খাবার রেডি করো আমি আমি এখনো খেতে বসলে জীবনের সেই শব্দটা পাই, মনে হলো আমি আর বাঁচব না, আমি কি নিয়ে বাঁচব। তারপরেও আল্লাহ তাআলা মনে হয় মানুষকে ধৈর্য দেন, দশটা বছর মানুষটার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। ভাই বোন সবাই ছুটে আসলো, তারা চিটাং থেকে আসলো, ভাইয়া নিস্তব্ধ হয়ে গেল আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি এটা কি দেখছি, এটা কি আমার বোন? আপু একদম একটা শব্দও করতে পারছে না, আমি অস্থির হয়ে গেলাম, আমি কি করে বাঁচব, আমি জীবনকে ছাড়া কি করে থাকবো? আজ দশটা বছর মানুষটার স্মৃতি নিয়েই আছি। এর মধ্যে বাবা মা আবার সিদ্ধান্ত নিলেন আমার বিয়ে দিবেন, আমি কোনোভাবেই রাজি না, আমি জীবনকে কখনো ভুলতে পারবো না।
ইনফ্যাক্ট একটা পরিবার অসম্ভব রকমের দ্বন্দ্বের ভেতর থেকে, মানসিক দ্বন্দ্বের মধ্য থেকে, একেবারে ধ্বংসস্তূপের মধ্য থেকে দাঁড়িয়ে ওঠা একটা পরিবার, যেখান থেকে সে চেষ্টা করেছিল নিজের মতো করে জীবনটাকে বাঁচবে, চেষ্টা করেছিল অনেক বড় করে পৃথিবীটাকে বাঁচবে, বাট ফাইনালি সুরে বাঁশি বাজেনি। প্রকৃতি বলেন, স্রষ্টা বলেন, তাকে হয়তো পরীক্ষার ভেতর দিয়ে প্রতিনিহত অর্ণিশ নিয়ে গেছে। স্রষ্টার ভাবনায় হয়তো অন্যটা ছিল, যে কারণে তার এত সুখের সংসার, এত ভালো লাগার সংসার সত্যিকার অর্থে প্রাণবন্ত রূপ পায়নি। যেই যেই অভীষ্ট লক্ষ্যে যাওয়ার কথা ছিল সেই ডেস্টিনিতে সে কি পৌঁছাতে পারেনি, কি অসম্ভব ভালো লাগা ভালোবাসায় সে তার ভালোবাসার সেই সম্পর্কটাকে লালন করেছে। এবং যে ভাইয়ের বর্ণনা আমি শুনেছি, যে বনে বোনের বর্ণনা শুনেছি, যে বাবার প্রসঙ্গ নিয়ে বারবার লিসার মুখ থেকে বর্ণনা শুনেছি, যে মায়ের কথা শুনেছি, সমস্ত ভালোবাসাকে ছাপিয়ে সে তার জীবনের কাছেই কিন্তু জীবনের একমাত্র ডেস্টিনি হিসেবে পৌঁছানোর চেষ্টা করেছিল। বাট দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। প্রতিদিন মৃত্যুর মিছিলে যেভাবে আমরা আমি আপনি প্রায়শই দেখি যে একটু অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কত মানুষকে না ফেরার দেশে চলে যেতে হয়, কত মানুষের কষ্টের কারণ হতে হয়, ঠিক সেইভাবে এই আমাদের আজকের যে অতিথি লিসা তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে এবং তার ভালো লাগার সত্যিকার অর্থে অপমৃত্যু ঘটে। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই যে একটি ট্রমা, এই যে কষ্টের মুহূর্ত, এই সময়টাতে যা বলছিলাম যে এইরকম ভালোবাসা কিভাবে আশপাশের মানুষগুলোকে কানেক্ট করে, কিভাবে সমস্ত মানুষদেরকে ভাসিয়ে নিয়ে যায়, সমানভাবে কিন্তু এখন এই মুহূর্তে আমিও ফ্লাডেড আমার এই বোনের ভালোবাসার কারণে, তার কষ্টের কারণে। বাট আমি এখনই যে জিনিসটিকে ক্যাপচার করতে চাইব, যে জিনিসটিকে দেখতে চাইব, যেটি আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় ইউএসপি, আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় শিক্ষণীয় দিক, সেটি হচ্ছে যে যে কোনো ভালো বা মন্দতে আমরা যারা ফ্যামিলি মেম্বার্স আছি, যারা অসম্ভব রকমের ভালোবাসি তাদের, আমাদের ভাই বা বোনকে বা আমাদের সন্তানকে, তাকে আমরা ছেড়ে দিব মাঝপথে নাকি তাকে সাথে সাথে নিয়েই পরবর্তী পথ চলব, সেই পথ চলাতে বোনের ভূমিকাটা এখন কেমন, সেই ভাইয়ের ভূমিকাটাই বা কেমন, বা সেই বাবা মার ভূমিকা কেমন, এবং তার যে সন্তান দুইজন আছে তাদেরকে সার্ভাইভ করানোর জন্য বাকি তাদের ভূমিকা কেমন, তারা কি আসলেই লিসার হাত ধরেছে নাকি হাতটা ছেড়ে দিয়েছে, সেই ব্যাপারগুলো আমরা খুব কাছ থেকে জানবার চেষ্টা করব। যে বোনকে, যে ভাইকে, যে বাবা অথবা মাকে লিসা তার ভালোবাসার কারণে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে এসেছিল, সেই ভালোবাসার মানুষগুলো সত্যি বহু রূপে আবার ফিরে এসেছে তাদের জীবনে, নাকি জীবনের সাথে সাথে তারাও হারিয়ে গেছে তার জীবনের কাছ থেকে, সেই বিষয়গুলো আমরা জানব একদম পরিষ্কার হয়ে। যে কারণে আমি রেহনা পারভিন, যিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন অনুষ্ঠানের শুরুতে, তাকেও আমি অনুষ্ঠানের শেষ দিকে এসে আরেক দফায় অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য, যেটা আমি অনুষ্ঠানের মাঝখানেই বলেছিলাম। আমাদের আজকের যিনি অতিথি লিসা তার বড় বোন, যে বড় বোনের প্রসঙ্গ বিভিন্নভাবে এসেছে, যে তাদের পরিবারের সবচেয়ে বড় ইম্প্যাক্ট এই মানুষটির, যার আইডিওলজির কারণে, যার যার ফিলোসফিক্যাল গাইড এবং যার ইন্সপিরেশনের কারণে সবসময় তার প্রতি একটা মানসিক অসম্ভব রকমের আত্মবিশ্বাস কাজ করে এবং ভালো লাগা কাজ করে সেই মানুষটির প্রশ্নে। সো তিনি এখন এই বিষয়গুলোকে কিভাবে কভার করতেছেন, লিসার এই সিচুয়েশনটাকে কিভাবে কভার করতেছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো।
আমি একটু বলি ভাইয়া, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ বোন যদি কেউ হয় সেটা আমার বড় বোন। আমি মনে হয় না যে এইরকম বোন কারো আছে, আমি শুনেছি, আমাকে শুধু আমার হাজবেন্ড দিতে পারেন নাই আমার ভাই বোন বাবা মারা, একেবারে কি বলবো ছোট্ট বাচ্চার মতো আমাকে এখনো ওনারা আগলে রেখেছেন, আমার বাচ্চাদের প্রত্যেকটা।
লিসা, এই কথাটা আমি নিজে একটু জানতে চাই, ফার্স্ট কথা, যে অবস্থাতে তুমি দাঁড়িয়ে আছো, দেখো আমি আই এম সরি কিছু অপ্রিয় সত্য কথা এখন বলবো লিসা, ওকে? তুমি তো প্রস্তুত ভাইয়ের কাছ থেকে এই কথা শোনার জন্য, ওকে? শুধুই প্রেজ করব, শুধুই ভালো ভালো কথা বলবো তাহলে কিন্তু হলো না, তুমি তো চাও যে একটা জাস্টিসের জায়গা থেকে, চেয়ার থেকে আমি তোমার সাথে কথা বলি। যদি আমার প্রোগ্রাম তুমি ফলো করে থাকো তাহলে কিন্তু আমি কখনোই বায়াসড হই না, যখন যে কথা বলার প্রয়োজন হয়, এই চেয়ারের প্রয়োজন, তখন কিন্তু সেই কথাগুলো বলবার চেষ্টা আমি করি, যা এখন আমি করব, ওকে? সো ফার্স্ট কথা, আমার আমার পক্ষ থেকে যে জিনিসগুলো বলার আছে, যখন তুমি একটা সময় ছিল যখন তুমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলে জীবনের সাথে, সেই সময়টা এটা একটি সময় ছিল যখন জীবনের কাছ থেকে তুমি জীবনের জন্য সবাই সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিলে, এবং সেই সময়ের বর্ণনা দিতে গিয়েও তুমি বলেছ যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসত আমার বাবা, আমাকে অসম্ভব রকমের ভালোবাসত আমার বোন, অসম্ভব রকমের ভালোবাসত আমার ভাই এবং মা, এবং আমার জীবনে দেখা সবচেয়ে ভালো বোন, ভালো বাবা, ভালো ভাই আর ভালো মায়ের এক্সপিরিয়েন্স আমি করেছি লাইফে। বাট ভালোবাসার তীব্রতা এত বেশি মারাত্মক, জীবনের হাত ধরে যে ভালোবাসা তোমার জীবনে আসে কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে, ওই মুহূর্তটাতে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে তখন তুমি সামনের দিকে এগিয়ে যাও, এটাই ধ্রুব সত্য কথা, কিন্তু এটাই ঘটনা, ব্যাখ্যা তুমি যেভাবেই দাও না কেন, বিষয়টা কিন্তু এইটা, যে এরকম পর্বত প্রমাণ ভালোবাসাকে তখন পাশ কাটিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে নিরুদ্দেশে যাত্রা শুরু করো, রাইট? ওকে, তুমি তোমার মতো ভালো আছো, সুখে আছো, আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ডুইং সো ফাইন, সো গুড। দেন ফাইনালি যখন এই ইনসিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট, তখন তোমার বাচ্চার বয়স কত? বাচ্চাদের বয়স
বড়টা তখন ক্লাস ফোরে পড়ে আর ছোটটা তখন সাড়ে তিন বছর।
সত্যিকারের সমুদ্রে পড়া বলতে যা বুঝায়, অকুল পাথার বলতে যা বুঝায়, সেই অবস্থাতে তুমি পড়েছ। এই সিচুয়েশন থেকে ফেরেস্তারূপী কিছু মানুষ ছাড়া এখান থেকে উদ্ধার পাওয়ার আর মিনিমাম কোন কারণ নাই, উপায়ও নাই। আমরা সমাজে সাধারণত এই জিনিসগুলোই ঘটতে দেখি, প্রেমের হাত ধরে যখন মানবিমান পরিবারে তৈরি হয়, যে কোনো সিচুয়েশনে তারা আর ফিরে আসে না, সেই মহব্বত, সেই টানের জায়গাগুলো কখনো ফিরে আসে না। বাট এক্স্যাক্টলি তোমার সাথে কি হয়েছিল সেটি আমরা একটু জানবার চেষ্টা করব। আপা, আপনার কাছে জানতে একটু চাই আমি যে এই সিচুয়েশনে নিঃসন্দেহে সেই মানবিমান, সেই কষ্টের জায়গাগুলো তো আপনার ভিতরে কাজই করেনি, বরং ও বলছিল যে কিভাবে এই জায়গা থেকে আমাকে উত্তরণ করা সম্ভব, কিভাবে আমাকে এই জায়গা থেকে ফিরে নিয়ে আসা যায়, সেজন্য মা, ভাই, বোন সবাই পাগলের মতো চেষ্টা করেছে। আপনার জায়গা থেকে আপনার ভূমিকা কি ছিল?
আমার মতে আসলে মানুষের জীবন একটা, আমি এটাকে বিশ্বাস করি যে মানুষ ভালো থাকার জন্যই পৃথিবীতে আসে, হয়তো কেউ ভালো থাকে, কেউ থাকে না। আমি মাকে একটা কথাই বলেছিলাম যে যেটা হবার সেটা তো হয়েই গেছে, যেটা করার সে করে ফেলেছে। আসলে এই সময়টা, যে সময়টা মানুষ আসলে বিপদে পড়ে, সেই সময়টা মানুষের রাগ জেদ ভুলে যাওয়াই ভালো, এবং আমি সেটাই ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমার হাজবেন্ডের থেকে আমার এই বিষয়টা পাওয়া যে নিজের ভালো লাগাটা, নিজের মানে শক্ত জায়গাটা অন্য কাউকে ধরিয়ে দিতে পারাটাই হচ্ছে জীবন। তুমি যে শক্ত অবস্থানে আছো, সেখান থেকে তুমি দুর্বল কিছু মানুষকে শক্ত অবস্থানে নিবে, সেটাই সেই জন্যই তোমার বেঁচে থাকা। একটা মানুষের বেঁচে থাকাই হচ্ছে আরেকজনের জন্য, আর সেটা আমার বোনই হোক না কেন। আমি আমার বোনকে একটা কথায় বারবারই বলেছি যে আসলে নিজের জন্য বেঁচে থাকতে হবে, বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এবং আমি আসলে জানি না, ও আমার তো বাচ্চা হয়েছে অনেক পরে, কিন্তু আসলে ছোট বাচ্চাদের প্রতি আমার কেন জানি একটা খুব ইয়ে ছিল। আমার ছোট বোনটা আমার বাচ্চার মতোই ছিল, সে আমার থেকে যদিও খুবই ছোট, আমার কাছে কখনো মনে হয়নি সে আমার ছোট বোন কখনো। আমি আমি আমার ম্যাচুরিটি খুব আগে হয়েছে কিনা আমি জানি না আসলে, কিন্তু যখন আমি অনেক ছোট তখনও আমি যখন কোলে নিতে পারি না, আমি এটা আব্বাম্মার কাছ থেকে আমি শুনেছি যে আমি যখন কোলে নিতে পারতাম না।
উইথ ইওর পারমিশন আমি কি তোমার ভাইকে একটু ফোনে নিতে পারি?
জি জি, হ্যাঁ,
উই আর ট্রাইং টু কমিউনিকেট উইথ লিসাস ব্রাদার।
আচ্ছা, কিনা জানি না,
দেখি আমরা চেষ্টা করি তাকে ফোনে নিতে।
হ্যাঁ, আমরা আসলে ওকে মানে সব সময় বলেছি যে ও ওইখান থেকে তার লেখাপড়া করা, সে এখন লেখাপড়া শেষ করছে, তারপরে তার বাচ্চাদেরকে টেক কেয়ার করা। আমি আম্মাকেও এটা বলেছি যে একটা বিষয়ের পরে রাগ করে আর একটা বিষয় ধ্বংস করা।
এখন কি অবস্থা, গত 10 বছরের প্রগ্রেসটা কি?
আমার কাছে তো মনে হয় যে আসলে ওই কষ্টটা তো ভুলানো আমাদের দ্বারা সম্ভব না,
বাট আমি বাকি প্রগ্রেসের কথা,
বাকিটা তো সে নিজেই বলেছে এবং আমরাও যেটা দেখছি যে তার নিজেরও।
বরং লিসার কাছ থেকে শুনি, লিসা, গত 10 বছরে তোমার মেয়েরা এখন কোথায় আছে?
এখন আমার বড় মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল রাজশাহী ডিগ্রি, নিউ ডিগ্রি কলেজ থেকে, আর ছোট মেয়েটা ক্লাস 8 পড়ে, ও হচ্ছে সরকারি হেলেনাবাদ স্কুলে পড়ছে, গভর্নমেন্ট স্কুলে। দুইটা মেয়ে আমার ভীষণ লক্ষ্মী। আর সব থেকে বড় কথা, আমি সেই 10 বছর আগে একটা মানুষকে কি বলবো, সমুদ্রের মাঝে খড়কুটার মতন বেঁচে থাকার মতন একটা মানুষ, মানে বেঁচে থাকার জন্য কোনো কিছু পেলে যেই যেরকম পাই, ঠিক ওই রকম একটা মানুষ পৃথিবীতে আমার কাছে, যেটা ভাই বোন বাবা মা তাদের মধ্যে না, সেটা হচ্ছে আমার দুলা ভাই। উনি আমার বাবা, উনি মা, উনি ভাই, উনি বোন, উনি আমার বন্ধু, উনি আমার প্রত্যেকটা, আমি যেটা আমার ভাই বোন বাবা।
আমরা দুইজনকে একটু ফোনে নেওয়ার চেষ্টা করবো, অল্প অল্প করে কথা বলবো।
আমরা ভাই বোন বাবা মা,
আমরা একটু ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি,
সবার ভালোবাসা আমি ওনার কাছে।
লিসা, তোমার কাছে কি মনে হয় যে এই 10 বছরে যে মানুষটা গেছে সেটা ফিরিয়ে নিয়ে আসাটা কারো পক্ষেই সম্ভব না? ওইটা নিয়ে কথা বলা অবান্তর, বাট যতটুকু হওয়ার কথা ছিল, স্বপ্নগুলোকে সামনের দিকে গিনিয়ার জন্য যতটুকু ভূমিকা রাখার কথা ছিল, সেই কাজগুলো কি পুরোদস্তুর হয়েছে তোমার বোন এবং ভাইদের মাধ্যম দিয়ে?
অবশ্যই, হয়তো
কোনো রিগ্রেট কাজ করে,
অবশ্যই। এটা মানে কি বলবো, আমার ভাই বোন যেটা করেছে এটা হয়তো উনি বেঁচে থাকলেও আমি পেতাম না, আমার এটা মনে হয়। আমার ভাই বোন যেটা
করেছে, জাস্ট মিনিট রাইট, যে তোমার হাজবেন্ড বেঁচে থাকলেও তাদের পারিবারিক এবং তাদের এই বেড়ে ওঠাটা এত যত্নের সাথে হয়তো হতো না,
কারণ আমাদের আর্থিক অবস্থাটা একটু আমার ভাই বোন ফ্যামিলির থেকে কিন্তু কম ছিল। মানে
দে আর লাইক ফ্রিকিং কেয়ারিং অ্যাবাউট ইউ।
অবশ্যই অবশ্যই,
তারা তাদের বাচ্চা কাচ্চা তাদের সন্তানের সাথে সাথে তোমাদের সন্তানের ব্যাপারে।
আমি বলবো যে আমার ভাই বোন, আমার দুলা ভাই, ভাবি, সবাই, ভাবিটাও পাইছি আমি, ভাবিটার কথা মানে না বললেও খারাপ হবে, উনিও ভীষণ ভীষণ ভালো একটা মানুষ, আমাকে বন্ধুর মতো দেখেছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে ভাবি নিজের সংসার ফেলে রেখে আমার সাথে পাঁচটা মাস।
আমি এই ফাঁকে একটু স্বাগত জানাতে চাই, আজকের প্রোগ্রামের সবচেয়ে টার্নিং পয়েন্ট যে কারণে আমি এই প্রোগ্রামটাকে আমি ডিসিশন নিয়েছি প্রোগ্রামটা করবার জন্য, সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু আমাদের গত 10-12 বছরের প্রোগ্রামে বহুভাবে এ ধরনের ঘটনা কিন্তু এসেছে, বাট যা আসেনি তা হচ্ছে যে কোনো মানুষের, আমি অলরেডি ফোনে নিয়েছি লিসার ভাইকে মুকসেমুল হাকিম দানা, দানাকে রিকোয়েস্ট করব যে রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিতে। মুকসেমুল হাকিম রানা লিজার ব্রাদার এখন আমাদের সাথে ফোনে আছেন, আমি রেডিওর ভলিউমটা একদম কমিয়ে দিতে বলবো। হ্যালো, স্বাগত জানাচ্ছি রানা আপনাকে, আমরা আছি ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনে। জি, পরিষ্কার শুনতে পাচ্ছি, প্লিজ আপনি আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট তথ্য এই ফাঁকে একটু দিয়ে নিই, আজকের প্রোগ্রামটা কিক অফ করার মেইন এবং একটাই রিজন ছিল যে এ ধরনের ঘটনা তো প্রায়শই আসে আমাদের প্রোগ্রামে, 10-12 বছরে প্রচুর এসেছে, বাট একটা মানুষের ভালোবাসার মানুষ চলে যাওয়ার সাথে সাথে তাদের স্বপ্নগুলো বন্ধ হয়ে যেতে দেখি, তাদের সন্তানগুলো একদম লিটারালি রাস্তায় চলে আসে এবং সমস্ত রকমের স্বপ্ন অপমৃত হয় খুব বাজেভাবে, অসম্ভব রকমের নোংরাভাবে। মানুষ সাময়িক সময়ের জন্য দায়িত্ব নেয় ঠিকই, বাট পরক্ষণেই সবকিছু ভুলে যায়। কিন্তু 10 বছরে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড উইথ ইউ, যে বোনের কথা বলছো বারবার লিজা, বা যে ভাইয়ের কথা বলছো যে অসম্ভব রকমের ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে তারা, তোমার মুখ থেকে শুনছিলাম যে যেভাবে তারা মেনটেন করেছে 10 বছর, আমার জীবন বেঁচে থাকলে, আমার ভালোবাসার মানুষটা বেঁচে থাকলেও হয়তো এত বেশি সক্ষমতা দিয়ে এত কিছু করতে পারত না, কারণ আমাদের ইকোনমিক কন্ডিশন কখনোই এত বেশি ভালো ছিল না, এবং এটা একটা দুইটা দিন না, লিটারলি 10-10 বছর তারা তাদের সন্তানের পাশাপাশি আমাদের সন্তানের জন্য এতটুকু কমতি করেনি তাদের সেবা এবং ভালোবাসায়। যেমন করেছে বোন তেমন দুলাভাই, তেমন ভাবি তেমন ভাই। এখন ভাই এবং বোন দুইজনই আমাদের সাথে আছেন, তুমি লিজা আছো। লিজা, এরা কিন্তু সেই মানুষ, 10 বছর আগে অসম্ভব রকমের ভালোবাসার পরেও তোমার ছেলে মানুষের জন্য হোক বা কম বয়সের জন্যই হোক, তুমি কিন্তু সবকিছুকে পেছনে ফেলে সামনের দিকে চলে গেছিলে, যার জন্য এক্স্যাক্টলি তোমার রিগ্রেট এখনো কাজ করে। হয়তো মানসিক সেই দুবিধা, সে কষ্ট এখনো তোমাকে ভাসিয়ে নিয়ে যায়, হয়তো কখনো বলতে পারোনি, হয়তো সেভাবে জানাওনি যে কত কত রকমের কৃতজ্ঞতায়, কত রকমের অনুরক্ততায় কি পরিমাণ ভালোবাসার বন্ধনে বেঁধে আছো, কি পরিমাণ মানসিক দুর্বলতা, টান আর মহব্বত কাজ করে এই মানুষগুলোর জন্য, যাদের কারণে প্রতিদিন তুমি একবার করে মরো তো 10 বার করে বাঁচো, যে জীবনকে চিন্তা করলে হাজারবার তুমি মৃত্যুর বরণ করো বা লাখবার নতুন সাহসে বেঁচে উঠো, কারণ এমন এক বোন আর এক ভাই তোমার সবসময় পাশে আছে। তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, বোন স্টুডিওতে, ভাই স্টুডিওতে, আমাদের সাথে কানেক্টেড আছে ওভার ফোনে।
ভাইয়া, এত কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করো, আমি ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাদেরকে, তোমরা আমাকে এইভাবেই দেখে যেও, আমি তোমাদের জন্যই হয়তো বেঁচে আছি, বাচ্চা দুইটার জন্য। আমি আমার বোনের কাছেও ক্ষমা চাচ্ছি এরকম ভুলগুলো করার জন্য, যদিও এটা হয়ে গেছে, ওরা যে আমাকে এত এত সুন্দর করে আগলে রেখেছে এইরকমই জানি দেখে শেষ দিনটা পর্যন্ত। এটুকুই বলার।
আমি আমি একটু বলতে চাই যে আসলে ওকে দেখে আর মানুষ শিখুক যে আসলে বড়দের কথা নিতে হয়। আমরা কিন্তু তাকে কখনোই বলিনি, আমরা আমরা সবাই ভালোবাসতে পছন্দ করি, আসলে ভালোবাসা আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে, আমরা কখনো তার ভালোবাসা থেকে আলাদা হতে বলিনি, যেটা সে আসলে নিতে পারেনি, বুঝতে পারেনি। আমি সব বোনদেরকে বলবো, ছোট বোনদের বলি, ভাইদের বলি, আমাদের সন্তানদেরকে বলি যে অন্ততপক্ষে বড়দের কথাগুলো বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আজকে নয়, এই বিষয়টা তোমার কালকে হতে পারে, তুমি নিজে এস্টাবলিশড হও, তাকেও তুমি বড় হতে দাও। যেই সময়টা তারা ভুলগুলো করছে, সেই ভুলগুলোকে ভুল তোমরা মানতে শেখো, বড়দেরকে মানতে শিখলে তবেই হয়তো এমন পরিস্থিতির শিকার তোমাদেরকেও হতে হবে না। আমি খুব করে চাই, খুব করে চাই ছোট বোনরা ভালো থাকুক, অন্ততপক্ষে বড়দেরকে বুঝতে শিখুক। আমাদের সন্তানদেরকেও বলছি বড়দেরকে বুঝতে শেখো। আমার আসলে কিছুই বলার নাই, এই কষ্টগুলো আমরা দেখছি, প্রতিনিয়ত দেখছি, আর আর কোনো বড় বোন, কোনো বড় ভাই, কোনো দুলা ভাই, মা বাবা, কাউকে যেন এমন কষ্ট সামনে থেকে দেখতে না হয়। আমার ছোট ভাইটা অসাধারণ একটা ভাই, ভাইয়া আমরা আমরা সবাই তোকে খুব ভালোবাসি, লাভ ইউ ভাইয়া,
আই লাভ ইউ
ভাইয়া। দুই বোনের পাগলের মতো ভালোবাসে কাঁদতেছে আমাদের স্টুডিওতে, এক চোখের পানিও আমারও, এটা একটা সংক্রমণের মতো। আর অবাক হচ্ছি যে রানার জায়গাতে যদি নিজেকে এরকম ভাবে এস্টাবলিশ করতে পারতাম, যে অসম্ভব ভালোবাসার মহব্বতে আমার ভাই বোনরা আমার জন্য কাঁদে। বাট আই এম আনফর্চুনেট যে ওই জায়গাতে আমি এখনো পৌঁছতে পারিনি, জীবনে পারবো হয়তো না। বাট রানা, আমার যেন আপনার জন্য জেলাস হচ্ছে যে এত ভালোবাসার জায়গা আপনি তৈরি করতে পেরেছেন। আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে।
ভাইয়া, ভাইয়া কি লাইনে? তুইও কান্না করছিস ভাইয়া?
হ্যালো,
হ্যালো ভাইয়া,
হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি না?
আমি শুনছি ভাইয়া, তোকে
ভাইয়া প্লিজ কান্না করো।
আমিও আমিও অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি কথা বলা হয়নি কখনো আসলে এভাবে, ইনফ্যাক্ট মানে
তোমাকে বলতে হবে না ভাইয়া, তুমি ভালোবাসো, তুমি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিসে বুঝিয়ে দিয়েছো কতটা দায়িত্ব তোমার, কতটা ভালোবাসা তোমার মধ্যে। আমার বাচ্চারা বাবার ভালোবাসাটা কি জিনিস বুঝে নাই, ওরা প্রত্যেকটা মুহূর্তে সবার সামনে শুধু
ভালোবাসাটা তো আসলে এক পক্ষে না, তারাও ভালোবাসে, আমি ভালোবাসি বিদায়, তারাও ভালোবাসে। হ্যাঁ বলা হয়নি কখনো। হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ শুনতে পাচ্ছি যে আমরা লাইনে আছি, প্লিজ বলুন। না আপনি যে রেডিওটা আছে রেডিওটা বন্ধ করে দিন, আমাদের সাথে জাস্ট ফোনে থাকুন।
হ্যাঁ একটু একটু সময় নিচ্ছি আর কি। হ্যাঁ আমি নিজেও আবেগে হয়ে পড়েছিলাম, সময় নিচ্ছি। হ্যাঁ সরি ফর দ্যাট, সময় নিলাম। আসলে ছোটবেলা থেকেই দেখেছি যে বাবাকে, বিশেষ করে বাবাকে আর কি, সকলের জন্য এবং সকলকে ভালোবেসে আগলে রাখতে দেখেছি আর কি। ভালোবাসাগুলো আসলে বলতে পারেন জিনগত বলা যায় আর কি। সেখান থেকে এসেছে, বাবা মার কাছ থেকে এসে, তারাও মানুষকে যথেষ্ট ভালোবাসে। তো আসলে ছোট বোনের জন্য ওর সাথে আমার একটা ঠিক, বড় বোনের সাথে যেমন আমার সম্পর্ক, ছোটদের সাথে তার সাথে ভালোবাসা আছে, এবার অনেক সুপ্ত, মানে ওকে কখনো বলা হয়নি। আর বড় বোনের সাথে তো আমি ছোটকাল থেকে ইনফ্যাক্ট আমার একই সাথে একই ক্লাসে পড়েছি, ও কিন্তু আমার বড় হলেও আমি যখন আমার বয়স হয়নি, আমার 3 বছর বয়স, তখন আমি স্কুলে গেছি তার সাথে হাত ধরে এবং তার পাশে বসেছি। আবার 2 বছর পরে স্কুলে যাওয়ার কথা ছিল, বা তোর সাথে গেছি, ওর সাথে আমার সম্পর্ক অনেক অনেক ভালো সম্পর্ক, বা ছোট বোনকে অনেক বেশি ভালোবাসি। আসলে ওর এই সিচুয়েশনে আসলে এটা মানতেই পারি না আমরা, আমাদের ছোট বোন, আমরা সবাই সংসার করছি, সে স্বামী হারা, তারপরেও এটা সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করি যে একজন বাবা হারা মেয়ের সাপোর্ট করা বা মেয়ের দেখাশোনার দায়িত্ব আসলে সৃষ্টিকর্তা সকলকে দেয় না বা সকলের কপালে জোটেও না। আমি চাই যে শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাবো। আমার আমি সবসময় বলি যে আমি যদি ভালো থাকি তোরা ভালো থাকবি, আমার সন্তান যদি একবেলা খায় তোরা একবেলা খাবি, আমার সন্তান আমার সন্তানরা যেভাবে যদি ভালো জায়গায় যাই তো সন্তানরা সে ততটুকু জায়গাতে যাবে। আমি কখনো তাদেরকে এজ এ ভাগ্নি হিসাবে দেখি না, কখনোই না। বিশেষ করে তবে তাদেরকে কখনোই বলা হয়নি, তারাও জানে যে আমি আমার ক্যারেক্টারটা এইরকম, যে আমি কখনোই কাউকে বলতে পারি না বা বলি না। তবে আসলে একজনকে একজনের কথা না বললেই না, সে আসলে প্রত্যেকটা মানুষই চায় যে তার নিজস্ব একটা সংসার হোক, একেবারে নিজস্বতা থাকুক, এরকম চাই। আসলে আমি আমার ফ্যামিলি থেকে, ফ্যামিলি বলতে আমার লাইফ পার্টনারের কাছ থেকে অনেক হেল্প পাই, অনেক সাপোর্ট পাই। বিশেষ করে তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আমি নিজেদের হেল্প করতে পারি,
সেই কথাটাই বলছিল লিসা।
হ্যাঁ, আমি নিজেদের হেল্প করতে পারি। এবং লিসার সবচেয়ে বড় বিষয় যে আমার সাথে যে লিসার যে গ্যাপটা, সেটা কিন্তু আমার ওয়াইফ দ্যাট মিন বুবলি, হ্যাঁ বুবলির সাথে কিন্তু লিসার একই ঈদের। তো ওদের সাথে মানে ওরা ননদ ভাবি না, ভাবি মনে হয় না, মানে একেবারে বন্ধুর মতো মনে হয় আমার। খুব মানে মানে ভীষণ ভালো লাগে। এবং সবচেয়ে বড় যে বিষয় হলো যে রাজশাহীতে গেলে মানে আমি আমার মতো করে ঘুরতে পারি, শুধুমাত্র সে একটা বান্ধবী পাই বিধায় আমি কিন্তু আমার মতো ঘুরতে পারি। আমি কিন্তু সময় দিতে হয় না আমার ফ্যামিলিকে, দেখ আমার ওয়াইফকে বা আমার সন্তানকে সময় দিতে হয় না, তারা নিজেরা মেতে থাকে। আর বড় বোনকে যথেষ্ট শ্রদ্ধা করে নুবলি, একেবারে বড় বোনের মতো দেখে ওর সাথে, মানে বড় বোনের সাথে তার এতটা হচ্ছে ইন্টিমেসি নাই, বাট শ্রদ্ধার জায়গাটা আছে। এত আসলে প্রত্যেকটা মানুষেরই এরকম জায়গা থাকে আসলে, এবং জায়গা তৈরি করে নিতে হয়। আসলে ভালোবাসাটা ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তুমি যে একটা কথা আছে যে পাহাড়ের সামনে তুমি গিয়ে যদি বলো যে আই লাভ ইউ, পাহাড় কিন্তু তোমাকে ফিডব্যাক দিবে যে আই লাভ ইউ, যে প্রতিদ্বন্দ্বী ইকো বলে বা প্রতিদ্বন্দ্বী বলে যেটা, সেটা হবে ঠিক আছে। তো আমি যখন হচ্ছে আলটিমেটলি ভালোবাসবো কাউকে, সেখান থেকে ফিডব্যাক আমি পাবো, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, রিটার্ন দিবে প্রকৃতি। তো সেই আর কি সবচেয়ে বড় বিষয় যে নিজে ভালো থাকলে হবে না, সকলকে নিয়ে ভালো থাকতে হবে। পৃথিবীতে সকলকে নিয়ে ভালো থাকতে পারাটাই মানে আমি ভালো কাজ আর কি, ভালো ভালো থাকা আর কি, সেটাই চেষ্টা করি আর কি, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আবারও বলি লিখা, আমার ছেলেরা যদি এক ব্যাপারলা খায় পুরো মেয়েরা,
এটা বলতে হবে না তো,
হ্যাঁ
এটা তুমি বলো,
এই জায়গাতে এই ভালোবাসার জায়গাতে তুই কখনোই করবি না, আমি তো সবসময় সাথে আছি,
এটা বলো না ভাই, আমি জানি,
এবং মানে সাথেই থাকবো, কখনোই বলা হয়নি, বাট তো কষ্টের জায়গা থাকবে না।
আমার কৃতজ্ঞতা জানানো আছে এই ভাই বোনদেরকে উদ্দেশ্য করে, স্পেশালি মোসামুল হাকিম রানা, সে একজন
আসলে আমি
কাস্টমসের অফিসিয়াল, তার বড় বোন তিনিও একজন কাস্টমসের অফিসিয়াল আছেন লিজা, এবং তিনজনকে উদ্দেশ্য করে আমার কৃতজ্ঞতা জানানোর আছে, স্পেশাল স্পেশাল অনার, স্পেশাল ট্রিবিউট টু ইউ গাইজ, কারণ আপনারা আপনাদের জীবনের কথাগুলো না শেয়ার করলে হাজারো না লক্ষ লক্ষ মানুষকে দেশ এবং দেশের বাইরে থেকে, যে আমি প্রোগ্রামের জন্য কষ্ট করি, যে প্রোগ্রামের এসেন্সটাকে স্ট্যাবলিশড করার জন্য আমি চেষ্টা করি, যে প্রোগ্রামের কথা যে বারোটা দেওয়ার জন্য সার্বক্ষণিক আমি মুখিয়ে থাকি, সবাইকে বলবার চেষ্টা করতেছি যে আমরা একটা ভালোবাসার সংস্কৃতি তৈরি করতে চাই, যেখানে আমাদের পারিবারিক সামাজিক বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে, আবার কিভাবে এই টুগেদারনেস আমাদের মধ্যে আমরা তৈরি করতে পারি, আবার এই ভালোবাসার ইউনিটি, এই স্ট্রেংথটাকে, এই এসেন্সটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, যেখানে ভালোবাসার সব রং বিমূর্ত হয়ে উঠবে, বাবা মার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, প্রতিবেশীর ভালোবাসা, ভালোবাসা হবে একমাত্র উপজীব্য, যেই যেই ব্যাখ্যা আমি বারবার দেওয়ার চেষ্টা করেছি আমার অনুষ্ঠান থেকে, বাট আই এম সো আনফর্চুনেট যে কোনোদিন পুরো পিকচারটাকে আমি ক্যাপচার করতে পারিনি, বাট আই এম রিয়েলি রিয়েলি ফর্চুনেট ফর টুডেজ প্রোগ্রাম, যেখানে ভাই বোনের ভালোবাসা, পারিবারিক ভালোবাসা সবকিছুই খুব দারুণভাবে বিমূর্ত হয়েছে। রানাকে আমরা ফোনে রেখেই আমরা এখন যার কথাটা লিজা রানাকে রানার কাছ থেকে আমি আপাত দৃষ্টিতে একটু রানাকে ফোনে রেখে কি আমরা সাইড বাই সাইড নিতে পারছি না, আই এম সরি রানা, মুকসেমুল হাকিম রানা, আমরা তিনজনকে সাথে নিয়ে বলছি যে আপনাদের তিনজনের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক অনার, অনেক সম্মান, যে আপনারা আপনাদের নিজেদের জীবনের কথাগুলো না শেয়ার করলে একটা দুইটা না, হাজারো লাখো না, বহু মানুষের কাছে এক্সাম্পলটা আমরা সেট করতে পারতাম না, এই তথ্যটা পৌঁছাতে পারতাম না। আপনারা জানেন কিনা জানি না, আপনারা মানেন কিনা জানি না, বাট এই ঘটনাটা হয়তো অনেক মানুষকে শুধরে দিতে সাহায্য করবে, অনেক মানুষকে নতুন করে ভাবতে চেষ্টা করবে। হয়তো আপনাদের গল্প শুনতে শুনতে হয়তো অনেকে ফোন তুলে তার ভাইকে বা বোনকে বলছে যে রে অনেক অভিমানের ব্যাপার হলো, সব শেষ করে দিই, আয় নতুন করে আবার শুরু করি, দেখো ওরা কিভাবে পরস্পরের ভাই বোন একসাথে থেকে ভালো আছে, সবাই কত সুখে আছে। অথবা কোনো ভাই হয়তো বোনকে দেখে না বা বোন ভাইকে দেখে না, সে হয়তো একটু বেটার পজিশনে আছে, সে হয়তো দেখা শুরু করবে আপনাদের এই এক্সাম্পলটাকে তাদের জীবনে নিয়ে। অফকোর্স স্রষ্টা তখন আপনাদের এই যে স্যাক্রিফাইস, আপনাদের যে নিজেদের জীবনের কথাগুলো বললেন তার রিফ্লেকশন যে গোটা ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে, অনেকের জন্য শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছে, অবশ্যই খোদাতালা সেটার বিনিময়ে হলেও আপনাদেরকে ভালো প্রতিদান দিবেন সেটি আমি বিশ্বাস করি। আই এম রিয়েলি রিয়েলি অনার্ড, আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে আপনারা আজকে আপনাদের জীবনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন এবং এই ভালোবাসার সত্যিকারের পরিপূর্ণ একটা পিকচার আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজন থেকে। সো থ্যাংক ইউ Lisa, thanks to you, and of course, thanks to Rehana Parveen, and thanks to Muktamul Hakim Rana as well. Rana, thank you. Okay, Rana, I'm going to talk to you about the first time. I'm going to talk to you about Lisa and Bado Dulabhai. Actually, Rehana Parveen is ভালোবাসার মানুষ, তাকে একটু ফোনে নিব এবং তার সাথে একটু কথা বলবো। এই কারণে যে লিজা কথা প্রসঙ্গে বলছিল যে এমন একটা সত্তা, এমন একটা ব্যক্তি, এমন একটা ক্যারেক্টার যেখানে আমার বাবা ভাই বোন সবকিছুর যেন সম্মিলন ভালোবাসা পেয়েছি, তো তাকেও আমাদের আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর বাকি। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে আজকে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত লিজা কথা প্রসঙ্গে একবার বলছিলেন এবং একবার না কয়েকবার এই নামটি এসেছে, যে কয়েকবার এই নামটি এসেছে যেখানে তিনি সে বলবার চেষ্টা করছিল যে এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের মধ্যে সে তার ভালোবাসার সব রং পেয়েছে, তাকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় তাকে ফোনে কানেক্ট করার, তাহলে আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানের অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করবো এখান থেকে, তারপর অনুষ্ঠান আমরা শেষ করে নিয়ে আসবো একদম শেষ মুহূর্তের দিকে। আমরা খুব বেশি হলে পাঁচটা মিনিট একসাথে আছি, শেষ ফাইভ মিনিটস। ওকে, আমরা যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি আমরা ফোনে। জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। হ্যালো,
হ্যালো,
জি সালাম আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আমরা আছি ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনে। আমরা পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ভালোবাসার বন্ধন বিভিন্ন বিষয় রিপ্রেজেন্ট করে এই অনুষ্ঠান থেকে কথা বলি, বাট আই এম রিয়েলি রিয়েলি ফরচুনেট টুডে আমাদের আজকের গেস্ট লিজা। লিজা তার জীবনের বহু ইনফরমেশন, বহু কথা এখানে বলছিলেন, কথা প্রসঙ্গে একটি কথা বললেন যেখানে আমরা প্রায়শই একটি কথা শুনে অভ্যস্ত, যে পরের মানুষ কখনো আপন হয় না, সেটি দুলাভাইয়ের ছলে আসুক বা ভাবির ছলে আসুক, কিন্তু এই কথাটার ঠিক বিপরীত ধর্মী কথা শুনলাম লিজার মুখ থেকে। লিজার কথা প্রসঙ্গে বলছিল যে এমন একটি ব্যক্তিত্ব, এমন একটি ক্যারেক্টারিস্টিক্স যেখানে আমি সব পেয়েছি, আমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, সমস্ত ভালোবাসার সম্মিলন ক্ষেত্র, এক দারুণ তীর্থস্থান আমার দুলাভাই, অনেক শ্রদ্ধা তার জন্য, অনেক ভালোবাসি তাকে আমি। গত 10 বছর যুদ্ধ করে চলেছি, এই যুদ্ধে যদি সত্যিকারের সেনাপতি এবং কাণ্ডার হিসেবে আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে থাকে, সে হচ্ছে আমার দুলাভাই, যে দুলাভাই দারুণ এক ভালোবাসার আধার আমার জীবনের জন্য। সো আপনাকেও কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জানাতেই এত রাত বিরাতে আপনাকে ফোন দেয়া, এবং থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিথিং, ভালোবাসাকে এত চমৎকারভাবে রূপ দেওয়ার জন্য, ভালোবাসার এমন দারুণ পূজারী হওয়ার জন্য। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার সম্বন্ধে একটু শুনতে চাই, আপনার ফিডব্যাক জানতে চাই।
হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই।
হ্যালো,
জি আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি কি শুনতে পাচ্ছেন আপনাদেরকে?
শুনতে পাচ্ছি একটু, মানে সাউন্ডে, মানে
আমি যে কথাগুলো বলেছি শুনতে পেয়েছেন কি? ইনফ্যাক্ট আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো,
হ্যালো,
জি শুনতে পাচ্ছেন কি? আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার একদম, মনে হচ্ছে ইউ আর জাস্ট নেক্সট টু মি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? একটু প্রবলেম হচ্ছে মনে হয়। এনিওয়ে আমরা,
তুমি শুনতে পাচ্ছ না?
জি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি এখান থেকে না শুনতে পারলো, তোমার ওপিনিয়নটা তুমি দাও, তোমার তোমার শালি তোমার কাছে কেমন, তুমি কিভাবে তাকে দেখতে চেয়েছো, সেই কথাগুলো তুমি একটু বলো।
ওকে, আমার মনে হয় ওনার কাছে আমাদের ভয়েসটা প্রপারলি
শুনতে পাচ্ছো না,
বাট আমাদের প্রোগ্রাম হয়তো উনি শুনবেন স্পেশালি। জি জি প্লিজ বলুন। ওকে,
তুমি বলবা? হ্যালো,
উনি হয়তো আমাদের কথাগুলো পরিষ্কার,
তুমি পরিষ্কার শুনতে পাচ্ছ না, তুমি কিছু বলো আর কি। হ্যালো, হ্যাঁ তুমি কিছু বলো, দুই মিনিট কথা বলে তুমি ছেড়ে দাও আর কি।
বিষয়টা আসলে আমি ক্লিয়ার
ফ্যামিলি ভালোবাসা সম্বন্ধে তুমি বলো, যে তুমি তোমার শালির জন্য তুমি কি করেছো বা তুমি কি করতে চাও, মানুষকে এই মেসেজটা তুমি দিবা যে আসলে ফ্যামিলি একটা মানুষকে কতটা মানে অগ্রসর করতে পারে সেটা তারা জানতে চাচ্ছে আর কি।
কমিউনিকেশনটা প্রপারলি নিচ্ছেন না। ওকে, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ সম্ভবত।
এনিওয়ে থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর বিইং উইথ আস। আপনি অনেক ভালো থাকুন, অনেক অনেক দোয়া আপনার জন্য, অনেক টান, অনেক মহব্বত, দারুণ ভালোবাসা আপনার জন্য। এই প্রোগ্রাম অবশ্যই আপনি রিপিট টেলিকাস্ট তো পরবর্তীতে আবারও শুনবেন। আপনি শুধু জেনে রাখুন যে আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার শালিকা, আপনার স্পেশালি মুকসেমুল হাকিম রানা সবাই মিলেই অনেক শ্রদ্ধা করে আপনাকে, অনেক ভালোবাসে। অ্যাজ লিজা ইজ কনসার্ন, লিজা বারবার বলছিল যে সমস্ত ভালোবাসা সব রূপ যদি কোনো ক্যানভাসে বিমূর্ত হয়ে থাকে সেটি আমার দুলাভাই। সো দুলাভাইয়ের অ্যাকচুয়াল পিকচারটা যেন এমনই হয় যেমনটা দেখলাম। অনুষ্ঠানের শেষ দিকে রানাকে লাস্ট টাইম ফোনে নিব, তিনজনকে একসাথে সাথে নিয়ে বিদায় নিব, আর টু থ্রি মিনিটস আমরা অনুষ্ঠানে আছি বিদায় মুহূর্তে, একদম শেষ মুহূর্তে। তিন বোনের কথোপকথন চলতে থাকুক, আমি ফোনে নিতে নিতে লাস্ট মেসেজটা একটু দিতে চাই। আমার হাতে আছে 2 মিনিট 30 সেকেন্ডের মতো, ইয়া এক্স্যাক্টলি 2 মিনিটস, এর মধ্যে অনুষ্ঠান শেষ করব। 10 অর 15 সেকেন্ডে রেহনা পারভীন, আপনি যদি র্যাপ আপ করেন, 15 সেকেন্ড ফর ইউ।
আমি আসলে, আচ্ছা কতক্ষণ অন্য কথা বলেন, আমি
ওকে,
আমি একটু বলি
ভাইয়া,
আমি একটু বলি ভাইয়া, আমার ভীষণ ভালো লাগলো, আমি কখনো চিন্তাই করিনি আপনাদের এফএম রেডিওটা মানে ক্যাপিটাল 94.8 এইটা যে এত সুন্দর, এত সুন্দরভাবে মানুষকে এক জায়গায় করে দেয়, এত সুন্দরভাবে হচ্ছে উপস্থাপনা আপনাদের, আমি আমি আসলে জাস্ট মনে হচ্ছে স্বপ্নের দেশে বাস করছি, কিভাবে সময়টা চলে গেল আমি জানি না, আমি কিন্তু এখানে আসবো এইরকম চিন্তা কখনোই করিনি। এই জায়গায় একটা জন একজনের নাম আমাকে না বললে নিজের কাছে ভীষণ ভীষণ খারাপ লাগছে।
জারানা আপনি ফোনে আছেন, প্লিজ সাথে থাকুন, আমাদের সাথেই থাকুন।
আমি আসলে এখানে আসবো এরকম কোন চিন্তা ভাবনা করিনি, আমার খুব ছোটবেলার একটা বন্ধু আমাকে ভীষণ ভীষণ,
আচ্ছা
ঠিক আছে, আমি ওকে থ্যাংকস জানাচ্ছি, যেটা আমার হচ্ছে ছোটবেলার বন্ধু, নামটা
বলে ফেলুন, এভরিথিং সিক্রেট, ওপেন সিক্রেট,
আচ্ছা সে আমার কাছে কবি, সবার পরিচিত একটা নাম,
the program producer, right?
জি জি,
তার মানে তার পরিচিত হলে এখানে আসা যায়,
না ভাইয়া এরকম না,
এইটা যে এরকম না, পিপুল বুঝতেছে, কারণ যে পরিমাণ পেনট্রেশন আজকে প্রোগ্রামে, পিপুল যেভাবে শুনছে তাতে বুঝেছে যে এই গল্পটা তাদের জীবনে দরকার ছিল। আমি একটু তিনজনকে সাথে একটু বিদায় নিব। রানা মুকসেমুল হাকিম রানা, আপনি কি ফোনে আছেন আমাদের সাথে? আপনি কি ফোনে আছেন, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমরা বিদায় নিব, এখনই বিদায় নিব, বাট তার আগে আমরা 8 সেকেন্ডের একটা বিরতি।
জোনা ফিউচার পার্ক টাইম চেক, ইটস 2 AM।
আমি কি যেতে পারি? ফাইনাল কাউন্টডাউন, বিদায় নিতে যাচ্ছি। সাথে আছেন রেহনা পারভিন, দ্য কাস্টম অফিসিয়াল, সাথে আছেন মুকসেমুল হাকিম রানা, কাস্টম অফিসিয়াল, এন্ড অফকোর্স লিজা আজকের গেস্ট। বিদায়ের শেষ মুহূর্তে শুধু একটি কথা, তারপর রেহনা পারভিন আপনার ফিডব্যাক নিব, রানার ফিডব্যাক নিব, এবং লিজার কাছ থেকে শেষ কথাটি শুনব। আমার ফিডব্যাক হচ্ছে পুরো লিসনার্স কমিউনিটি, স্পেশালি লাস্ট 8 or 10 ইয়ার্স বিভিন্ন চ্যানেল আমি প্রোগ্রাম করেছি, কখনো ভালোবাসার রংগুলোকে এত একসাথে এভাবে পাইনি। আই এম সো ফরচুনেট টুডে যে ভালোবাসার রংগুলোকে এভাবে পেয়েছি। আজকে যেভাবে মেসেজটা আমি খুব পরিষ্কারভাবে দিতে পেরেছি যে পারিবারিক বন্ধন কাকে বলে, সামাজিক বন্ধনটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের সিনিয়রদের কথা আমাদের কেন শোনা উচিত, একজন মানুষ যখন পিছিয়ে পড়ে পরিবারের তখন সবাই মিলে টুগেদারলি সেই মানুষটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে হয় তার এক্সাম্পল হাতে কলমে আজকে আমরা দেখাতে পেরেছি পুরো সমাজকে, পুরো বিশ্বকে, অ্যান্ড অফকোর্স বাংলাদেশের মানুষকে। সো আমি খুবই আশাবাদী যে এই ঘটনা থেকে প্রয়োজনীয় অনেক লার্নিং মানুষ নিবে এবং তাদের ব্যক্তি জীবনে এটার পজিটিভ এক্সারসাইজ করবে, আর যদি তা হয় সেটি আপনাদের জীবনের জন্য এবং আপনাদের এই অবদানের জন্য অনেক বড় একটি কাজ হবে বলে আমি বিশ্বাস করি। সো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রানা, রেহেনা পারভিন, অ্যান্ড অফকোর্স লিজা আপনাকে, যে আপনাদের কারণে এত চমৎকার একটা রিপ্রেজেন্টেশন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারলাম। শেষ মুহূর্তে রানা আপনি যদি কিছু বলতে চান, একদম শেষ মুহূর্তে, শেষ লাস্ট ফিডব্যাক।
ধন্যবাদ লাভগুরু, রেডিও ক্যাপিটাল এফএম 94.8 আপনাদের প্রোগ্রাম মাঝে থেকে আমাদের তিনজনকে একসাথে কমিউনিকেট করে টিউনিং হলো আর কি, ভালোবাসা তো মাঝে মাঝে আসলে নাচা দিতে হয়।
আরেকটি কথা একটু ছোট্ট করে একদম সম্পূর্ণভাবে বলে রাখি, আপনার মানে আমাদের আপনার রানা ভাবি আর কি, বুবলি ভাবি না, আপনার নাম বলছিলেন আপনি, তার কথাও খুব ডেসপারেটলি বারবার ঘুরে ফিরে আসছিল, যেমনটা আমরা ফোনে ট্রাই করেছি রেহানা পারভিনের ভালোবাসার মানুষের সাথে, উনাকে কি কোনোভাবে ফোনে নেওয়া পসিবল? আপনি কি কর্মক্ষেত্রে বাইরে নিকুনার সাথে এখন?
হ্যাঁ আমি আমি কর্মক্ষেত্রে, হয়তো সে শুনছে।
আচ্ছা, আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা পৌঁছে দিবেন তার কাছে, কারণ তিনি এবং তাদের বড় দুলা ভাইয়ের কথা বলছিল, সেই বাইরের মানুষগুলো আসার পর এত বেশি করে আপন না নিট করে নিলে হয়তো এই সিঙ্ক্রোনাইজেশনটা এরকম থাকতো না। তো আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা থাকে, আমাদের পক্ষ থেকে এই তথ্যটা তার কাছে জানিয়ে দিবেন। জি প্লিজ শেষ করুন। জিরানা শেষ কমেন্টসটা আপনার কাছ থেকে নিতে চাচ্ছি।
হ্যাঁ ভাইয়া, দোয়া করো তুমি থাকলে, তোমরা থাকলে পাশে আমি ভালো আছি ভাইয়া, আমি অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি।
আস্থার জায়গাটা কখনো হারাবে না, আস্থার জায়গায় অবিচল থাকতে হবে, বিশ্বাস এবং আস্থার জায়গাটা অবিচল থাকতে হবে।
অবশ্যই ভাইয়া,
বিশ্বাসের জায়গাটা অবিচল থাকতে হবে।
অবশ্যই অবশ্যই।
লিজা শেষ করুন।
আমার খুব ভালো লাগলো আপনাদের এফএম রেডিওতে এসে, ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি অনেকেই আমার গল্পটা শুনেছেন এবং আমি এটুকু বলবো যে অনেক ফ্যামিলিতে আছে যারা ভাবি বা দুলা ভাই বাইরের মানুষগুলো আপন করে নিতে পারেন না, প্লিজ আপনারা আপন করে নেন। রক্তের সম্পর্কটাই শুধু সম্পর্ক না, আত্মার সম্পর্কটাও অনেক বেশি, যেটা আমি আমার দুলা ভাই আমার ভাবিকে দেখে আমি পাই। ওদের ভালোবাসায় কিন্তু আমি আজকে অনেক ভালো আছি, হয়তো আমার ভালোবাসার মানুষটা হারিয়ে ফেলেছি, তাকে স্মৃতিতে নিয়েই আমার ভাই বোন বাবা মা আমার দুলা ভাই ভাবি সবাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আমি এই এফএম রেডিওতে এসে এত সুন্দরভাবে আমার জীবনটা তুলে ধরতে পেরে, বলতে পেরে নিজের কাছে ভীষণ ভালো লাগছে। যারা দূরে আছেন, দূরে থাকছেন, প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, সম্পর্কটা সুন্দরভাবে আবার একসাথে করে আনন্দে বাঁচুন। জীবনটা একার, এসেছি একা, যেতে হবে একা, বাঁচতে হবে ভালোভাবে, এটুকুই বুঝেছি ফ্যামিলি থেকে।
থ্যাংক ইউ লিজা, থ্যাংকস ফর বিং উইথ আস। আমি শেষ করে, শেষ করার দায়িত্বটা দিব রেহেনা পারভিনকে, দায়িত্বটা দিব এই ফার্স্ট টাইম আমি আগে শেষ করে নিই, তারপর বিদায় নেবেন কিন্তু আপনি, প্রোগ্রাম শেষ করবেন আপনি, এই দায়িত্বটা আপনাকে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ফার্স্ট টাইম আমি কাউকে আমার অনুষ্ঠান শেষ করার গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছি, কারণ আপনার মধ্যে মহাগুরু টাইপ একটা অ্যাটিটিউড আমি লক্ষ্য করেছি। এক হচ্ছে পরিবারের অসম্ভব রকমের স্বপ্ন আপনাকে ঘিরে, পরিবারের মানে একটা সূর্যের মতো আপনি, যাকে ঘিরে গোটা পরিবারটা আবর্তিত হচ্ছে, মূল আপনি, যে কারণে আপনাকে আমি শ্রদ্ধাটা দিতে চাই। শ্রদ্ধাটা দেওয়ার প্যাটার্নটা আমার জায়গা থেকে এরকম, যে প্রোগ্রামটা আমি শেষ করার অনারটা নিই, সে প্রোগ্রামটা আজ আমি এই গুরু মহাগুরু হিসাবে আপনার উপরে দায়িত্ব ছেড়ে দিচ্ছি, আপনি অনুষ্ঠান শেষ করবেন। তার আগে আমি বিদায় নিব, অ্যানি বিদায় নিবে, অ্যানি আগে বিদায় নিয়ে নাও।
বন্ধুদেরকে বলতে হয় আজকে আমি আসলে অনেকটা বেশি আবেগে আপ্লুত হয়ে একদম ভেসে গেছি, খুব বেশি কিছু বলার নাই। আমার নিজের কাছেও মনে হয় ফ্যামিলি কামস ফার্স্ট, সবসময় আমি এটা বিলিভ করি, এবং আমার আজকে যে বললাম, শুরু থেকেই বলছিলাম আমি যে আজকে অন্তত গল্পটা শোনা দরকার, তাহলে বোঝা যাবে যে বিশুদ্ধ ভালোবাসা কাকে বলে।
শব্দটা খুব দারুণ বলেছিস, বিশুদ্ধ ভালোবাসা আসলেই কাকে বলে।
সেটাই, এখন পরিবার হোক আর আমার লাইফ পার্টনারের সাথে হোক, বিশুদ্ধ ভালোবাসার জায়গাটায়, ভালোবাসার জায়গাটায় আমাদের সবসময় বিশুদ্ধতা থাকা উচিত। সেই থেকে আজকের মতো বিদায় নিল অ্যানি, ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় বিগ ভালোবাসা।
ওকে, আমিও তাই বলছি অ্যানির সাথে, ইকো করছি যে বিশুদ্ধ ভালোবাসা কাকে বলে, রোমান্টিক ভালোবাসা বলো আর পারিবারিক ভালোবাসা বলো, বিশুদ্ধ ভালোবাসা খুবই জরুরি। আমিও বিদায় নিয়ে নিচ্ছি, এই ফার্স্ট টাইম আমি বিদায় নিচ্ছি, তারপর মহাগুরু বিদায় নিবে, আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করবে। এবং সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকুক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ওভার টু ইউ মহাগুরু।
আমি আসলে খুবই বেশি সম্মানিত বোধ করছি, আমি এই কাজটা আমি জানি না আসলে কিভাবে করতে পারবো। মহাগুরু আমাকে বলা হয়েছে, আমি গুরুর অনুষ্ঠানে আসছি। আসলে গুরুর অনুষ্ঠানে এটা ভালোবাসার অনুষ্ঠান, আর এটা এখানে কবিগুরু যদি না থাকে তাহলে আসলে গুরুর অনুষ্ঠানটা ওই রকম গুরুত্ব পাবে কিনা আমি আসলে বুঝতে পারছি না। আমিও আপনাদের সবার কাছে, আমাকে যারা শুনছেন তারা সবাই ভালোবাসায় বাঁচুন। আমি কবিগুরুর একটা কবিতা দিয়ে আমি শেষ করতে চাই, কবিতা আমার ভালোবাসা, কবিতা হচ্ছে আমার একটা অনেক বড় ভালো লাগার জায়গা। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে উনার নাকি একসময় অনেক মন খারাপ ছিল, উনি সূর্য উদয় দিয়ে উনি উনার ভালোত্বকে প্রমাণ করেছেন। আমি সেটাই আপনাদেরকে এখন একটু শোনাবো। এটা একটা অনবদ্য সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতের অবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে উজাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙ্গরে হৃদয়ে ভাঙ্গরে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব, গাহিয়া আকুল পাগল পারা, কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি, শেখর হইতে শেখর ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হল আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সবার জীবনে রবি এভাবেই উঠুক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। ধন্যবাদ সবাইকে।
Exclusively on FusionBD.com.